This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. Hello, 8920.
সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি হ্যালো 8920। আপনারা নিশ্চয়ই জানেন গ্রামীণ ফোন স্টুডিও লাইভে হ্যালো 8920 মানে হচ্ছে স্পেশাল হ্যালো 8920 তে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবং একই সাথে মনে করিয়ে দিতে চাই হ্যালো 8920 আজকে 23তম পর্ব। হাঁটি হাঁটি পাপা করে আমরা 23টা পর্ব পার করে ফেলেছি, ভাবতে অবাক লাগে। 11:11 হচ্ছে সময়, আপনি শুনছেন এবিসি রেডিও আপনার প্রিয় স্টেশন, এবং কথা বন্ধু কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং একেবারে দুটো পর্যন্ত, রাত দুটো পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাবেন না। হ্যালো 8920 যারা আজকে প্রথম শুনছেন তাদের জন্য মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। আপনার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, রটনা, কুৎসা, আনন্দ, বেদনা, যাই বলি না কেন, যেগুলো আপনার স্মরণে আছে, যদি আপনার জীবনকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, ধরুন 28 বছরে কিংবা 30 বছরে কিংবা 35 বছরে কিংবা 50 বছরে কিংবা এমন একটা সময় দাঁড়িয়ে আছেন যেখানে দাঁড়িয়ে আপনি মনে করছেন যে আপনার জীবনের এই গল্পগুলো, আপনার জীবনের অভিজ্ঞতাগুলো আপনি আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করতে চান, ভাগাভাগি করতে চান, তাহলে এবিসি রেডিও আপনাকে সেরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। এখানে বসে আপনি মন খুলে আপনার সেই অভিজ্ঞতা, আপনার সেই মনের গল্পগুলো বলতে পারেন। সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে হ্যালো 8920। এবং প্রতি সপ্তাহে আমরা হাজার হাজার ফোন কল পেয়ে থাকি, সেই ফোন কলগুলোতে উঠে আসে নানা আনন্দ, নানা বেদনা, বিভিন্ন রকমের কথাবার্তা এবং এই অনুষ্ঠানে আসার কথা। ফোন নাম্বারটি হচ্ছে, যে নাম্বারটি সবসময় আপনাদেরকে বলি এবং 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, 9115668। আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি শুধুমাত্র হ্যালো 8920 জন্যই ব্যবহার করা হয়ে থাকে এবং 24 ঘন্টার যে কোনো সময় আপনি ফোন করে আপনার নামটি প্রথমে স্পষ্ট করে বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি বলবেন যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, এবং তারপর আপনার যা বলার আছে যে কোনো বিষয় মন খুলে আপনি বলতে পারেন। এবং আপনি যদি আপনার জীবনের কোনো গল্প আমাদেরকে বলতে চান তাহলে সেই গল্পের ছোট্ট করে একটু বলে আমাদেরকে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আজকে যেহেতু বিশেষ একটা দিন, মানে ঈদের পঞ্চম দিন, এবং এই আয়োজনটির মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের এবিসি রেডিওর বিশেষ আয়োজনে যে ব্যাপারটি ছিল ঈদের, তো সেই অর্থে আজকের হ্যালো 8920 একটা বিশেষ দিন এবং আজকে আমরা একজন বিশেষ মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন যারা প্রমোতে শুনেছেন, সিঙ্গার পারভেজ ইতিমধ্যে অনেক নাম করে ফেলেছে, গান গেয়েছে, অনেক অদ্ভুত ভালো গায়। পারভেজ আজকে আমাদের হ্যালো 8920 থাকবে এবং ইতিমধ্যে এসেছে আমাদের কাছে, সে তার জীবনের গল্পগুলো খুলে বলবে। একেবারে অন্যরকম একটা পারভেজকে আজকে আমরা আবিষ্কার করব, যে পারভেজ আমাদের মতোই সাধারণ একজন মানুষ। কিন্তু তার আগে বলে নেই, গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন আমাদের এক বন্ধু সম্রাট। সম্রাট তার জীবনের গল্প বলে গিয়েছিল। সম্রাট একজন একাধারে একজন ভালোবাসার মানুষ, একাধারে একজন বাবা, খুব অল্প বয়সেই সে অনেক বড়, অনেক ভয়াবহ রকমের জীবনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছে এবং আপনারা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন সম্রাটকে, বিভিন্ন রকমের কথা বলেছেন, উপদেশ দিয়েছেন, পাশে দাঁড়াতে চেয়েছেন। হাজার হাজার ফোন কল পেয়েছি, ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস পেয়েছি এবং এই পর্বটি ইতিমধ্যে ডাউনলোড করার জন্য দেওয়া হয়েছে। তো সেই সব কথাবার্তাগুলো আমরা প্রথমে একটু শুনে নেব এবং একই সাথে মনে করিয়ে দিই, আমরা আমাদের অনুষ্ঠানে কোনো খুদে বার্তা নেই না, শুধুমাত্র ফেসবুকে যে স্ট্যাটাসটি দেওয়া আছে সেখানে আপনি বিভিন্ন রকমের কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আজকের অতিথি নিয়ে অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন। আমাদের ফেসবুকের পেজের ঠিকানাটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। আজকের অতিথি নিয়ে সেখানে স্ট্যাটাস দেওয়া আছে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো উইশ থেকে থাকে বা কিছু বলার থাকে আপনি সেখানে গিয়ে বলতে পারেন। চলুন আমরা প্রথমেই শুনে নিই সম্রাট সম্পর্কে আমাদের বন্ধুরা কে কি বলেছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুল আজিজ, আমি হ্যালো 8920 কে এবং এবিসি পরিবারকে শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্য যে এবিসি রেডিও হ্যালো 8920 এই প্রোগ্রামে যে সুন্দর মানুষের জীবনে ঘটে যাওয়া দামি ঘটনাগুলো তুলে ধরেন। আমি মনে করি যে অবশ্যই শ্রোতা বিন্দু বন্ধুরা অবশ্যই সুন্দর শিক্ষা অর্জন করতে পারবেন। সম্রাট ভাইকে নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনাতে আমার বিশেষভাবে ক্ষুদ্র জ্ঞানে বুঝি তিনটা জায়গায় আমাদের খুব বড় মিশছে। একটা হলো, প্রথমত একটা মেয়েকে দেখলাম, তিন দিনের মধ্যে তাকে ভালোবেসে ফেলাম, চার দিনের দিন বিয়ে করে ফেললাম। দ্বিতীয়ত হলো আবার মালয়েশিয়া চলে যাওয়া হলো। তৃতীয় নম্বর, নিজের বুকের চোখের মনি যে মেয়েটা সেটাকে একটা অসামাজিক মেয়ের কাছে তুলে দেওয়া হলো। ধন্যবাদ।
হ্যালো, আমি আবুল সুফিয়ান আবির, তোমার সেল নাম্বার। আমি যে কথার জন্য ফোন দিছি, বন্ধু থেকে একটি নাম্বার সংগ্রহ করার পরে যে একটি মেয়ের সাথে দুষ্টামি করার পূর্বে মেয়েদের ফোন দিয়ে, ছোট বোনের কাছে ফোন দিয়ে বড় বোনের সাথে কথা বলা, কথা বলে প্রেম করা, পরে দেখতে যাওয়া, দেখে চলে আসতেছে, তারপরে আবার নেমে গিয়ে দেখা করার সময় তাদের বিয়ে করার সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো আর কি। বাপ মার মতে বিয়ে করছে, কিন্তু এত প্রেম করে বিয়ে করার পরেও মেয়েটি এত কষ্ট দিছে, তুই তামারি করে কথা বলছে, এটা শুনে খুব কষ্ট লাগছে যে মেয়েটি এত কিছু করার পরও ছেলেটি দেখেন কি সুন্দর ওকে মেনে নিতে চাইতেছে, আর এখনো বলতেছে যে মেনে নিবি, পরে ছাড়া বাঁচবে না। তো বেশি কষ্ট লাগছে সম্রাট ভাইয়ের মেয়েটির জন্য, মেয়েটিকে দেখতে পারতেছে না আজকে দুই দেড় বছর ধরে, মেয়েটি তো দুজনেরই কিন্তু দেখতে দিতেছে না, এর জন্য খুব কষ্ট লাগছে। জানি না আমার ফোনকে পছন্দ হবে কিনা, তো এটাই আমি সম্রাট ভাইকে বলবো যে সম্রাট ভাইয়া, মেয়েটিকে যদি কোনো সময় দেখো তো আর হাত ছাড়া করো না। মেয়েটি মোবাইল কথা শুনে অনেক ভালো লাগছে, অনেক কষ্ট লাগছে যে এত সুন্দর একটি মেয়ে, মেয়েটির মুখের মিকালছে তো তোমার সাথে সংসারটা করতে পারত।
আমি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বলছি, আমার নাম আশফাক, আমার সেল নাম্বারটা হলো, আমি আপনাদের এবিসি এর এই জীবনের গল্প অনুষ্ঠানটি প্রায় শুরু থেকে শুনতেছি এবং আমরা চারজন বন্ধু মিলে শুনি। আমরা সব প্রত্যেক বুধবারই এগুলো আমরা রেকর্ড করে রাখি, যে আমরা যদি কেউ না শুনতে পারি তাহলে আমরা পরবর্তীতে রেকর্ড একজন থেকে শুনে নিই এবং সবগুলো আমাদের কাছে রেকর্ড করা আছে। সম্রাট, আমি তাকে বলতে চাই যে তার আসলে মাথার মধ্যে মনে কিছু আছে, সমস্যা আছে, কারণ হলো হঠাৎ করে দেখা করলো, আবার হঠাৎ করে বিয়ে করে ফেললো, তারপর এত মানে ভেঙে পড়লো, এটা আমার কাছে অনেক আশ্চর্য লাগলো। আর আমি সবাইকে এবিসির বন্ধু যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে কেহ যেন এরকম ধরনের অটোমেটিক ভেঙে না পড়ে।
আমি হাবিবুল্লাহ বলছি, গতকাল যে কাহিনীটা শুনলাম সম্রাট ভাইয়ের, এটা শুনে মনে হলো যে ওনার জীবনের শুরুটাই হচ্ছে ভুল দিয়ে, আর সেকেন্ডলি ওনার ওয়াইফের যে মানে স্টাইলটা বা ওনার যে কালচারটা সেটা মনে হচ্ছে অনেক ওয়েস্টার্ন কালচারের মতো, যেখানে দেড় বছর দু বছর বা তিন বছরের জন্য কন্ট্যাক্ট করে বিয়ে করে। আর আমি 100% শিওর সম্রাট ভাইয়ের কাছে আর ওনার ওয়াইফ ফিরে আসবে না। তারপরও যদি উনি সব পাপ অন্যায়কে মেনে নিয়ে অনেককে ভালোবাসে তাহলে সেটা হবে অন্ধ ভালোবাসা। আর আমি এটা শুনেছি অনেকটাই গান করছি, তো কিছু করার নাই আসলে, ওনার তো এখন আমরা ওই মেয়েটাকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না, তো মেয়েটাই ওনার প্রয়োজনটা বেশি। তো আমি মানে অনুরোধ করবো যদি ওই ওনার ওয়াইফ বা ওর কোন রিলেশন এটা শুনে থাকে তাহলে ওই মেয়েটাকে দ্বিতীয় অধিকার হিসেবে দেখার একটা সুযোগ করে দেয়, আর সাথে সেই সাথে মানে ওনার কালচার বা আমার কালচার এবং এতে করে আমার লাইফটাকে কম্পেয়ার করতে পারি এবং এটাকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারছি যে মানুষ এখনো কত ভুলে আছে বা আমরাই কতটা সুখী আছি। সেই সাথে আমার পিতা মাতার প্রতি রেখেটা কালকের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যায়।
ভাই, আমরা আজকে অনুষ্ঠানের অতিথি থেকে আমরা যেহেতু যাকে যাকে নিয়ে রূপাকে নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে, এখানে অনুষ্ঠান শেষে রূপার কোন সাক্ষাৎকার যদি দর্শকদের শোনা যেত তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে অতিথির কথা কতটুকু রূপাই বা কি বলতে চাচ্ছে, যে অনুষ্ঠানটা যে উনি এককভাবে রূপাকে অপরাধী করে যাচ্ছে, যে তার ত্রুটি কিন্তু এখানে সে বলতেছে না। আমরা রূপার মুখ থেকেও শুনতে চাচ্ছিলাম এই অনুষ্ঠানের।
আসসালামু আলাইকুম, আমি কামাল পাশা নীলক্ষেত নিউ মার্কেট থেকে বলছি, আমার লাইব্রেরির নাম গ্রন্থমীর। ভাইয়ের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, বেচারা আসলে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে প্রেম করে সম্রাট ভাই যে বিয়ে করলো সে মেয়েটার জন্য এত ত্যাগ করলো, মেয়েটা বারবার বিভিন্ন ছেলেদের সাথে অ্যাফেয়ার রিলেশন তৈরি করলো, একটা পর্যায়ে কিন্তু এইভাবে ঘর থেকে বের হয়ে গিয়ে একটা মেয়ে যদি এইভাবে তার লাইফটাকে কাটায় সে তারপরে মেনে নিবে, এটা আমি আমার বোধগম্য হচ্ছে না, কেন সে এইভাবে এটা মেনে নিবে। আমি যেটা মনে করি যে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে একটা ভালো কাউকে নিয়ে সংসার করা উচিত, কারণ এই মেয়ের চরিত্র অত্যন্ত খারাপ এবং ঘৃণিত, তাকে নিয়ে সংসার করলে ভবিষ্যতে তার আরো তার জেনারেশন তার মেয়ে বা তার আত্মীয় স্বজন সমাজ তাকে ধিক্কার দিবে।
হ্যালো, আমি মিত বলছি লালবাগ থেকে, আমার সেল নাম্বারটি হচ্ছে যে গতকালকে যে সম্রাট ভাইয়ের গল্পটা শুনলাম সেটা শুনে খুবই ভাল লাগছে, এবং তার একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে যে তার স্ত্রীর এত ই সত্ত্বেও তিনি সবকিছু মাইনা নিতে চান এবং তাকে এখনো তার কাছে নিতে চান, স্ত্রী তাকে ডিভোর্স দিচ্ছে, তবুও যে তার সন্তানের জন্য এত ভালোবাসা সেটা দেখে আমার খুবই আমি মানে দুঃখ লাগছে, কারণ আমার জীবনের সাথে এমন একটি ঘটনা জড়িত, সেখানে আমার কোনো দোষ নেই, আমার হাজবেন্ডেরই সব, সে আমাকে ডিভোর্স দিচ্ছে কিন্তু দেড় বছর হয়ে গেছে আজ পর্যন্ত সে আমার সন্তানের খবর নেয়নি। সম্রাট ভাই, তুমি ঠিকই তোমার মেয়েকে তুমি পাবা,
এবং আল্লাহর কাছে দোয়া করি তোমার মেয়ে যেন খুব শীঘ্রই তোমার কাছে চলে আসে এবং তোমাকে বাবা বলে ডাকতে পারে।
আমি রাধা সৈকি, আমার সেল নাম্বারটি হলো, আমি কালকে সম্রাট ভাইয়াকে নিয়ে কিছু বলতে যাচ্ছি। আসলে আমরা এখন যে সময়টা বাস করি সেটাকে মানে ডিজিটাল সময় বলে। তো ডিজিটাল সময়ে যে এরকম একজন বাবা সন্ধান পাবো সেটা আমার জানা ছিল না। সত্যি কথা বলতে কি, বাবা কি, বাবার সাথে ফিলিংস গুলো কি, সেটা আমার ব্যক্তিগত ভাবে কোনো অভিজ্ঞতা নেই। তো কালকে ওনাকে শোনার পরে সেই অভিজ্ঞতা হয়নি, তবে কিছু তো ফিলিংস আসছে। আচ্ছা কিবরিয়া ভাইয়া, আপনাকে থ্যাংকস এরকম একটা বাবার সাথে পরিচয় করানোর জন্য।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং সম্রাট সম্পর্কে আপনারাই বলেছেন, আমার এখানে নতুন করে কোনো কিছু বলার নেই। এবং আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে শেষে মাঝখানে যখনই সুযোগ পাই আমরা একটা কথা বলে থাকি, আমরা এই অনুষ্ঠানের অতিথি থেকে শুরু করে যারাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাউকেই কোনোভাবেই সচেতন অবস্থায় কখনোই অ্যাডভাইস করি না, উপদেশ দিই না। কারণ আমরা বিশ্বাস করি আমাদের শ্রোতা যারা শুনছেন তারাই আসলে অতিথি সম্পর্কে মূল্যায়ন করবেন এবং তারা তার ঘটনা শোনার পরে কি শিখলেন সেটা একেবারেই তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা বিশ্বাস করি আমাদের শ্রোতারা অত্যন্ত জ্ঞানী এবং তাদের নিজ নিজ জায়গা থেকে তারা প্রত্যেকেই তাদের জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, সেই শ্রদ্ধাবোধটুকু আমাদের রয়েছে। আমরা আজকে এমন একজনকে পেয়েছি যার কথা আমরা শুনব এবং আসলে কথা শোনার আগে তার গান দিয়ে আমরা শুরু করতে চাই। তবে তার আগে আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন ঈদের বিশেষ হ্যালো 8920 গ্রামীণ ফোন স্টুডিও লাইভে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন এবিসি রেডিও এবং একই সাথে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার জীবনের কথা বলতে, আপনার জীবনের যে কোনো অভিজ্ঞতা, যে কোনো বিষয়, কোনো সিলেবাস রাখিনি আমরা, আপনি যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারেন, ভাগাভাগি করতে পারেন। এখানে এসে ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারেন আপনার মনের কথা, আমরা খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনব। আর ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে ফোন নাম্বার। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটিতে গেলে আপনি পুরনো অনুষ্ঠান, এই যাবৎকালে যতগুলো অনুষ্ঠান হয়েছে 22টি পর্ব ওখানে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও আপনি ডাউনলোড করতে পারেন এবিসি রেডিও bd.fm। আমি আবারও বলছি দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে যারা আমাদেরকে নেটে শুনছেন তাদেরকে স্বাগত, এবিসি রেডিও bd.fm ওখানে সংগ্রহশালায় গিয়েও আপনি ডাউনলোড করতে পারেন। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটি হচ্ছে আমাদের একেবারে সারা সপ্তাহের একটা আড্ডাখানা, ওখানে বসে আমরা আড্ডা দিই, হ্যালো 8920 সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলি আপনাদের সম্পর্কে এবং একই সাথে আমাদের সম্পর্কে আমরা একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যাই। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920 অর্থাৎ facebook.com/hello8920। যেমনটি বলছিলাম যে আজকে অতিথির সাথে সরাসরি কথা না, একটা গান দিয়ে শুরু হবে, তো চলুন আড্ডা শুরু করা যাক। গহীন বাসনা নিয়ে যারা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন তাদেরকে ঈদের পঞ্চম দিনে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ হ্যালো 8920। এবং এই গানটা অ্যাকুস্টিক গিটারে শোনার পরে বুঝতে আর বাকি নেই যে আজকের হ্যালো 8920 অতিথি কে। হ্যালো 8920 আজকের অতিথি আমার বন্ধু, আমার খুব কাছের এবং আমার খুব আপনজন, এবং আপনাদের কাছে স্টার, আপনাদের কাছে অনেক প্রিয় গায়ক কারো কারোর কাছে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, সবকিছু মিলিয়েই আমাদের আমাদের পারভেজ, তোমাকে ঈদ মোবারক।
ঈদ মোবারক তোমাকে, যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ঈদের।
আমি প্রথমে তোমার কাছে জানতে চাই, মানে আমি তো তুমি করে বলছি এবং কারণ তোমার তুমি আমার বন্ধু সেটা আমি প্রথমেই বলে নিয়েছি, আমরা ইউনিভার্সিটি লাইফে মাঝে মাঝে দেখতাম, বিশেষ করে আমি দেখতাম আমার এক বন্ধুর মাঝখানে মানে বন্ধুর সাথে আর কি মানে তোমার পরিচয় এবং সেখান থেকে আসলে বন্ধু, আমি দেখতাম যে ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে বেশ কিছু ছেলে মেয়ে জট করে আছে, মাঝখানে ছেলেটা গান গাচ্ছে, সবাই আমি দূর থেকে দেখতাম যে ছেলেটা এত ভালো গায়, এত ভালো গায়, কিন্তু এই ভালো গাওয়া যে আজ পর্যন্ত যে জায়গাটা এসছে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরো নিশ্চয়ই অনেক বড় জায়গায় যাবে এবং থাকবেই। এই অনুষ্ঠানটা মানে তোমার মতো জায়গা থেকে কনফেস করা এটা অনেক সাহসের একটা ব্যাপার, কারণ হ্যালো 8920-র আমরা বেশ কিছু পর্ব পার করেছি এবং এখানে এসে মানুষ জীবনের গল্প বলে এবং সেই জীবন
আমি কিছু আমি বেশ কয়েকটা প্রোগ্রাম শুনেছি আমি নিজেও, ইটস রিয়েলি ডিফারেন্ট এবং খুব খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে, মানে এখানে আসতে পেরে আসলে আমি আমার কাছে অনেক ভালো লাগছে, অন্যরকম লাগছে
আমার কাছে ভালো লাগছে। এই কারণে প্রথমত আমি সাহস করেছি, তুমি আমার বন্ধু মানুষ সুতরাং জোর করেই বলা যেতে পারে একটা, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে সেলিব্রিটি লেভেল থেকে মানে এরকম একজন সমাজের মানুষ যে যেখান থেকে এসে আসলে অনেস্টির জায়গা থেকে নিজেকে প্রকাশ করা সেটা অনেক টাফ এবং তুমি সেটা করেছো।
ওখানে আমি একটা একটা জিনিস অ্যাড করতে পারি, সবসময় তুমিও নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছো অনেকবারই যে আমি কিন্তু কখনো বলি না আমি স্টার বা আমি সেলিব্রিটি, আমি একজন মিউজিক লার্নার, আমি এখনো শিখছি, আমি একজন স্টুডেন্ট। সো ওই জায়গাটার থেকে আমি ওইভাবে নেইও নি কখনো জিনিসগুলোকে, ওইভাবে খুব প্ল্যান করে একটা জিনিস আমি আমার লাইফে করেছি, সেটা হচ্ছে মিউজিক শেখা।
আচ্ছা চলো আমরা তোমার গল্পে যাব, তবে যাওয়ার আগে আমরা হ্যালো 8920 সম্পর্কে শ্রোতাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য 24 ঘন্টা একটি ডেডিকেটেড একটি নির্দিষ্ট নাম্বার রয়েছে, টেলিফোন নাম্বার আপনারা জানেন 9115668, আমি আবারও বলছি 9115668। এবং আপনি যদি ফেসবুকে এই মুহূর্তে থেকে থাকেন, আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় সিঙ্গার, আমাদের প্রিয় গায়ক পারভেজ, আমার বন্ধু পারভেজ তার জীবনের গল্প আজকে বলবে এবং পারভেজ সম্পর্কে যদি কোনো মন্তব্য করতে চান, পারভেজের কাছ থেকে কোনো কিছু জানতে চান আপনার এই প্রিয় গায়ক সম্পর্কে, আপনারা ফেসবুকে যারা এই মুহূর্তে রয়েছেন তারা যোগ দিতে পারেন এবং একই সাথে পেজটি আমি বলে দিচ্ছি facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920 hello8920। পারভেজ চলো শুরু করা যাক, তুমি তোমার মতো করে শুরু করো।
শুরুটা একদম ছোটবেলা থেকে আসি, আমি খুব খুব সনাতন একটা নিম্নমধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার শুরুটা যখন থেকে আমার মনে পড়ে খুব একটু হিসেবি পরিবারের মানে হিসেবি একটা জায়গা থেকে আমাদের লাইফ লিড করতে হতো, অনেক কিছুই আসলে চাইতে ইচ্ছা করতো বাট ফ্যামিলির সিচুয়েশন অবস্থান, আমার বাবা একজন খুব সাধারণ একজন ব্যবসায়ী, খুব টিপিক্যাল ছোটবেলা যেটা হতো আমাদের লাইফ খুব রুটিন ওয়াইজ চলতো, গান ছোটবেলা থেকে গানের মধ্যেই ছিলাম, তো গান এবং পড়ালেখা সঙ্গে ওই আমরা বুয়েটে বড় হয়েছে, তো ওই কারণে বুয়েটের যে মসজিদ ছিল সেই মসজিদে আরবি পড়া, মুক্তবে এক্স্যাক্টলি আরবি পড়া এবং সবকিছু, তো এর এইভাবেই চলতো আসলে আমাদের লাইফ।
কয় ভাই বোন ছিল তোমরা?
আমরা হচ্ছে পাঁচ ভাই বোন, বড় দু বোন ছোট দু বোন।
আচ্ছা মানে তুমি হচ্ছে
আমি একমাত্র
সবেধন নীলমণি।
এক্স্যাক্টলি, তো আমি সবসময় খুব একটা একটা মোটামুটি ভাবে একটা প্রেশারের মধ্যে ছিলাম, থাকতে হতো।
কিরকম?
একমাত্র ছেলে যেহেতু সো ওই সবকিছুতে, আর আমার বাবার যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে যদি আমি ভালো কিছু করি তাহলে হচ্ছে আমার ছেলে, আমি তার বাবার ছেলে, আর যদি একটু শয়তানি বা বাদরামি করলাম, আমি ছোটবেলায় প্রচন্ড বাজে টাইপের বাইকার ছিলাম, সাইকেল চালাতাম, প্রচুর মানুষ আহত হয়েছে আমার সাইকেলের নিচে পড়ে বা এই বাড়ি টাড়ি খেয়ে সাইকেলে, তো কিছু হলেই সেইটা হয়ে যেত হচ্ছে আমার মার ছেলে।
তো গেস আমি সেরকমই মনে করছিলাম। যাই হোক, তারপর
তো আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার লাইফে আজকের এই পর্যায়ে আসা বা এভরিথিং সবকিছুর পেছনে সবচেয়ে বড় যে অবদানটা সেটা হচ্ছে আমার মার।
আচ্ছা,
আমার ফার্স্ট মিউজিক টিচার তিনি, তাকে আমি যে পরিমাণ পেইন এবং টর্চার আমার লাইফে দিয়েছি আমি জানি না আসলে, মানে সহ্য করাটা আসলে মানে এখন যখন ভাবি আমি যে ওই স্কুলে প্রত্যেক প্যারেন্টস মিটিং এ বা রেজাল্ট দেওয়ার পরে রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক সেটার জন্য কিন্তু আমার গার্ডিয়ান ডাকতো না।
আচ্ছা,
ডাকতে হচ্ছে আমার শয়তানি বা বাদরামির জন্য।
মানে কিরকম শয়তানি করতে?
স্কুল পালাতাম রেগুলার বেসিসে, তারপর একটু মারামারি করার অভ্যাস ছিল ছোটবেলায়,
নাকটা ফাটাতে নাকি নিজেরটা ফেটে,
হ্যাঁ ফাটাতাম, ফাটতো, অনেক কিছু হতো। উদয়ন স্কুলে পড়তাম আমরা, তো বেসিক্যালি আমাদের সঙ্গে ঝামেলাটা হতো হচ্ছে আমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র ব্যাচের সঙ্গে,
আচ্ছা,
মোস্ট অফ দ্য টাইমস। এখন আমরা সবাই খুব ভালো ফ্রেন্ড, অল অফ আস। তো বাট ওই সময় ক্ষুদ্র সবচেয়ে মানে আই মিন ও ওর সামনে সিগারেট খেলো কেন মার বা কিছু হয়নি, জোর করে একটা একটা ছোট ভাই বা একটা জুনিয়র কাউকে কোন একটা ফল্টের কারণে ধরে পিটাতে হবে, আচ্ছা কি করা যায়, সাইডে নিয়ে বললাম ভাই সিগারেট খাও, সিগারেট খাও, আরে কোনো ব্যাপার না, খাও খাও, কোনো ব্যাপার না, একটা টান দিল, মেরে বসলাম। ভাই কি সিগারেট খাইলি? আমি দিছি বলে তো খাইতে হবে, সিনিয়রদের সম্মান করতে পারিস না, এই টাইপের কিছু মানে চাইল্ডিশ কিছু ব্যাপার ছিল। যেহেতু ইউনিভার্সিটি এরিয়ার ভেতরে স্কুল, সো ইউনিভার্সিটির হাওয়া বাতাসটা আসলে ছোটবেলায় আমরা আমাদের সামনেই দেখতাম যে গোলাগুলি হচ্ছে বা মারামারি হচ্ছে। তো ওই সময়টা যখন আমরা স্কুলে ফাইভ সিক্স এ পড়ি, তখন তো ওই কলা ভবনের ওই দিকটায় মানুষ খুব মানে ভয়ই পেত, ইনফ্যাক্ট মধুর ক্যান্টিন ওই দিকটা দিয়ে যেতে বা মসিন হলের ওইদিকে ঘোরাঘুরি করতে, বা আমরা তো স্কুল ইউনিফর্মে হরামেশা ঘোরাঘুরি করতাম, সতনে বাদরুমে করে বেড়াতাম। তো এরকম হচ্ছে আমার মানে এইভাবে ছিল আসলে আমার লাইফটা। আমার মনে আছে আমি যখন ক্লাস, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম,
আচ্ছা
আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, মানে একটু লজ্জার অবশ্য ব্যাপারটা নিজের মুখে নিজে বলা। তো আমার আমার যখন আমি উদয়ন স্কুলে ভর্তি হই কেজি ওয়ানে অ্যাডমিশন টেস্টে, আমি সেকেন্ড হয়েছিলাম,
আচ্ছা।
তো তখন স্বভাবত একটু আমার ফ্যামিলি দে ফেল্ট রিয়েলি প্রাউড। তো একবার আমার মনে আছে আমাদের স্কুলে আমাদের আমার পাশের বেঞ্চে একটা ফ্রেন্ড, সে তখন সুইচওয়ালা পেন্সিল বক্স খুব ছিল, সুইচ একটা সুইচ প্রেস করলে কাট করে একটা ম্যাগনিফাইং গ্লাস বের হয়, আর একটা সুইচ প্রেস করলে কাট করে একটা শার্পনার বের হয় পেন্সিল বক্সের চারদিকে, তো খুব পছন্দ হলো, কিন্তু অনেক দাম তখন জিনিসটার। তো মাকে একদিন কি কারণে জানে, আমার ঠিক স্পেসিফিকলি মনে নেই কি কারণে, বললাম যে মা জানো ওই তাজুলের একটা পেন্সিল বক্স কি যে সুন্দর। তো আমার মনে আছে, আচ্ছা তাই না, খুব সুন্দর, আচ্ছা আচ্ছা। আমার আড়ালে গিয়ে আমি খেয়াল করেছি আমার মা কাঁদছিলেন, যে আমরা আসলে বললাম তো শুরুতে বললাম যে আমি একদম টিপিক্যাল একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো তারপর ওই বছর আমি যখন ওই বছর আমি ফোর্থ হই খুব সম্ভবত কম্বাইন্ডে ফাইনাল রেজাল্টের পরে, তো ওই ওই রকম একটা পেন্সিল বক্স আমার মা কিনা দেন, এবং ওই পেন্সিল বক্সটা আমি ইউজ করতাম না, আমি অকেশনালি ইউজ করতাম, লাইক ঈদের দিন ওটা বের করে খেলতাম একটু। হ্যাঁ এখন ওগুলি ওগুলি মনে হলে আমার আমি আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগে। বাট এই যে এই স্ট্রাগলটা আমি বিলিভ করি একদম ফ্রম মাই হার্ট, যে এই স্ট্রাগলটা না হলে হয়তো বা আজকে এই ফাইটিং স্পিরিটটা পেতাম না আজকের। এবং অনেক ছোটবেলা থেকে অনেক বুঝে চলতে হয়েছে আমাদের সবাইকে। আমি এইচএসসি পরীক্ষা পাশ করার পরে আমি আই স্টার্টেড আর্নিং মানি, আমি প্রফেশনালি মিউজিক করা আরম্ভ করি। তো তখন থেকে আমি ট্রাই করি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার, হেল্প করার ফ্যামিলিকে, এখন আমরা খুব ভালো আছি আমরা। সো ওই ওই সময়ের ওই ব্যাপারগুলো, যেমন আমি ওই যে সাইকেলের কথা বললাম, আমি খুব বাজে টাইপের, আমার সাইকেলের ব্রেক থাকতো না,
তো ভালো তোমার কাছে মোটর বাইক ছিল না,
মোটর বাইক অনেক ছোট ছিলাম। তো সাইকেলটা কিনে দেয় হচ্ছে আমার বাবা, তখন আমি মনে হয় ফাইভ এ পড়ি, খুব ভালো রেজাল্ট ছিল আমার, ওইটা রেওয়ার্ড ছিল এটা। এবং ওই সময় সাইকেলটার দাম অনেক ছিল, অনেক, সো প্রথমে তো আনন্দে কিছু মানে মাথা কাজ, সাইকেল ও মাই গড কি হবে, পরে মানে পরে আমি জানতে পারি যে কস্ট কাট করতে হয়েছিল অনেক, আমাদের বিভিন্ন ফ্যামিলির অন্যান্য খাতের খরচ কাট করে আমাকে সাইকেল কিনে দিতে হয়। তো এরকম ছিল ছেলেবেলাটা, খুব স্কেজুলড, খুব রুটিন ওয়াইজ চলতে হতো। খেলতাম হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে, সারাদিন খেলা, আমরা বই পড়তাম খুব, আমাদের বই পড়া খুব, আমি স্পেশালি শিকার কাহিনী খুব পড়তাম,
আচ্ছা
ওই যে
তিন গোয়েন্দা সব পড়তে,
হ্যাঁ তিন গোয়েন্দা পড়তাম, তিন গোয়েন্দা পড়তাম। এবং আমার ছোট দুই বোনের ভয়ঙ্কর অভ্যাস, মানে ভয়ঙ্কর রকম বই বইয়ের পোকা ওরা, তো বই পড়তাম ফাইনাল পরীক্ষার পরে, একদম ঝেড়ে খেলতাম, যেটুকু সময় বাসা থাকতাম বই পড়তাম। তো
ভাই বোনদের সাথে তোমার রিলেশন কেমন ছিল, মারামারি টানামারি হতো?
মারাত্মক। আমার ইমিডিয়েট যে বড় বোন, আমার চেয়ে দু বছরের বড়, এখন কানাডাতে আছে, ও ছিল আমার একদম বেস্ট রাইভাল, এক নাম্বার শত্রু, যে কোনো কিছু হবে, যে কোনো কিছু হোক, ভালো হোক খারাপ হোক, মারামারি করতে হবে। ব্যাপার ছিল এমন, আবার আমরা মারামারি করে কথা বন্ধ করে দিতাম, আবার কয়েকদিন পরে কথাবার্তা বলতাম। বাট আমার মেজো বোন কানাডা চলে যান গত বছর 2011 এর 10th অক্টোবর। ওই দিন জাস্ট আমার বোন যখন ইমিগ্রেশন ক্রস করে চলে গেলেন, দেন আই ফেল্ট হোয়াট শি ওয়াজ ফর মি, আমি ধরে রাখতে পারিনি আমাকে। এবং এখন যখন বলছি তখনও আমার চোখে পানি আসছে, এবং ও কি পরিমাণ কেয়ার করে, কি ইউ ক্যানট ইমাজিন আমার জন্য ও কি পরিমাণ কেয়ারিং। এবং সবসময় আমাকে বলে, এই কিছুদিন আগে আমাকে একটা মেইল করলো যে এটা এটা করবা না, এটা এটা করবা, ফ্যামিলির প্রতি যত্নবান হবা, ফ্যামিলিতে সময় দিবা অনেক বেশি। তো খুব 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 কষ্ট হয়, এখন ভাবলে খুব কষ্ট হয়। বিকজ
বাকি বোনগুলো কোথায় আছে?
বড় বোন হচ্ছে ইউনিসেফ আছেন, বড় বোন আর্কিটেক্ট, মেজো বোন হচ্ছে ফিনান্স থেকে পাশ করা, ঢাকা ইউনিভার্সিটি, বড় বোন বুয়েটার, আমি আইআরএ ছিলাম, আর ছোট দুই বোন হচ্ছে চারুকলায়।
এখন তোমার বাবা কি করতেন, মানে তুমি যদি?
আমার বাবা হচ্ছেন বললাম খুব খুব কি বলে সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। আমার বাবা হচ্ছেন একজন টাইপিস্ট, তুমি নিশ্চয়ই দেখেছো এই জায়গাটা হচ্ছে জগন্নাথ কলেজের আগে একটা জায়গা, ওই ওটা সম্ভবত জজ কোর্ট, জজ কোর্টের উল্টো দিকে অনেক টাইপিস্ট বসে থাকেন। মাই ফাদার ইজ ওয়ান অফ দেম।
ইউ ফিল প্রাউড ফর হিম?
আই রিয়েলি ডু, আমি আসলে প্রাউড ফিল করি,
আমার গায়ের লোম শিউরে উঠেছে।
হ্যাঁ,
মানে এরকম বাবা তার সন্তানগুলো আজকে কত বড় বড়।
এক্স্যাক্টলি। এবং আমার বাবা আসলে হি ডিড এভরিথিং অ্যান্ড এভরিথিং জাস্ট ফর আস, জাস্ট আমাদের জন্যই সবকিছু। এবং আমার বাবা, আমার মনে আছে আমার খুব দেখতে ইচ্ছা করতো আমার বাবা কোথায় কাজ করে কি করে, আমার বাবা নিতেন না কখনো। এবং ফার্স্ট টাইম ওয়েন আই ওয়েন্ট দেয়ার, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ভর্তি হলাম, তো আমি না ওই জায়গাটায় যাওয়ার পরে সহ্য করতে পারিনি, আমি কোনো ফ্যান নাই, পরে পরে একটা একটা ফ্যান মাথার উপরে ব্লাস্ট বার যেয়ে দেখলাম মাথার উপরে একটা ফ্যান আছে, প্রচন্ড গরম, ভয়ানক গরম, এবং ঘেমে একদম চাতা অবস্থা, এর মধ্যে যদি কোনো কাজ আসলো ওর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। তো এখন যেটা হয়, এখন আমি যখন যাই তখন খুব ইন্টারেস্টিং হয় ব্যাপারটা, যে হ্যাঁ সবাই আমাকে মোটামুটি চেনেন, তো ও হ্যাঁ আজাদ ভাইয়ের ছেলে আসছে, এই পারভেজ আসছে, পারভেজ আসছে, একদিন কোন পারভেজ, আরে গান গায় যে আজাদ ভাইয়ের ছেলে। আমি এখন প্রায় প্রায় যাওয়ার চেষ্টা করি ওই দিকটায় গেলে, বা প্রায় প্রায় আমি চেষ্টা করি ওই দিকটায় যাওয়ার। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমার বাবা কিচ্ছু করেনি লাইফে, শুধুমাত্র সম্পূর্ণ এফোর্টটা ছিল হচ্ছে আমাদের শিক্ষিত করার জন্য। বিকজ আমার আমার বাবা হচ্ছে ফ্যামিলির বড় ছেলে, সো উনি ওনার হাত দিয়ে হচ্ছে আমার বাকি সমস্ত চাচা ফুপু যারা আছেন তারা আমার বাবার হাতেই মানুষ। সো প্রবলেম যেটা হয়েছে যে আমার বাবা এত কষ্ট করেছেন সারা জীবন, এন্টায়ার লাইফ, এবং শেষে গিয়ে ওই ফ্যামিলিতে যে ক্রাইসিস গুলো হয়, আমার চাচা তিনি ইউএসএ তে আছেন, আমার চাচা বিয়ের পরে হি চেঞ্জড আ লট, মানে এমন একটা সময় ছিল আমার চাচা যখন চলে যান ইউএসএ তে, তখন আমি একদম ছোট, তো আমার শুধু একটা কথা মনে আছে তখন, যে মা আমাকে একটা এয়ারক্রাফট দেখাচ্ছিলেন, একটা প্লেন দেখে বললেন যে ওই যে ওইটাতে করে তোমার, আমি দোদো কাকুনি, বড় কাকুনি, তো আমার বড় চাচা দোদো কাকুনি বলতাম। তো মা আমাকে বললেন যে ওই প্লেনটাতে করে দোদো কাকুনি যাবে। তারপরে আরেকটা কথা মনে আছে যে একটা প্লেন যাচ্ছে, মা বললেন যে ওই যে তোমার কাকু যাচ্ছেন, তো তার সাথে আমাদের এমন একটা রিলেশন ছিল যে আমি যখন আকাশে কোনো প্লেন দেখতাম, কোনো এয়ারক্রাফট দেখতাম, তখন আমি বলতাম ওই যে কাকুনি আসতেছে, রিলেশনটা ছিল এমন। তো জানি না কেন, আসলে হয়তো এটাই নিয়ম।
আসলে একটা জিনিস যেটা হয় পারভেজ, সেটা হচ্ছে যে বাবার পরিচয় তো সন্তানের কাছে অনেক বড়, এখন তো অনেক বড় ফিগার হয়েছে, ভবিষ্যতে আরো বড় জায়গায় যাবা, কিন্তু একটা সময় তো থাকে স্কুলের ফ্রেন্ডদের সাথে, কিংবা নর্মালি বলো যে তোমার ফ্রেন্ডদের সাথে, সেই জায়গাটায় কি জীবনে কখনো তুমি মানে ন্যাচারালি হীনমন্যতায় ভুগেছো তোমার বাবার এই পেশাটা নিয়ে?
কখনোই নেভার, এভার, নেভার। আমাদের একটা একটা জিনিস, আমার মার যে শিক্ষা, আমার মা যেভাবে আমাদেরকে বড় করেছেন, আমার মা কখনো বলেননি কোনো কাজে, কখনো কোনো কাজে বলেননি যে ডোন্ট ডু দিস।
আচ্ছা,
মা সবসময় বলেন, তোমার কাছে কি মনে হয় এটা ঠিক, এটা কি ভালো? ওই সময় যখন ওই ডিসিশনটা নেওয়ার সময় আসলে বিপদে পড়ে যেতাম, অনেক কিছু ভাবতে হতো, অনেক কিছু করতে পারতাম না আসলেই। বিকজ একটা সময় ছিল যখন খুব বাজে রকম পলিটিক্স ইনভলভ ছিলাম আমি, এবং স্পেশালি ওই সময়টা ছিল হচ্ছে যখন আমি স্কুলে পড়ি।
পলিটিক্স মানে কি ধরনের পলিটিক্স করতে তুমি?
পলিটিক্স মানে হচ্ছে এটা একটা বাজে টাইপের পলিটিক্স, আই মিন আমরা দুজন স্কুলে পড়তাম, তো আমাদের যেটা করতে হতো ওই হলের যে পলিটিক্স,
আচ্ছা
তুমি তো এগুলো ভালোই জানো, তো ওইখানে আমরা ইনভলভ থাকতাম এবং অনেক সময় অনেক কিছু ক্যারি করতে হতো।
মানে তুমি বলতে চাচ্ছো যে ক্যারি মানে যারা শুনছেন তারা বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস আমি এখানে শ্রোতাদেরকে বলে নেই, এটা জীবনের গল্প, আমরা এখানে কোনো কিছু রাগঢাক গোপন করে বলছি না, আর সবকিছু একটা শেষ থাকে, একটা মানুষ ভুল করে মানেই হচ্ছে সে শুদ্ধ করতে পারবে না এমন কোনো কথা নাই। ক্যারি মানে ক্যারি, এবং কোন একটা সময় ক্যারি করেছো তুমি, তোমাকে স্বীকার করার জন্য ধন্যবাদ।
তো তারপরে এবং আমার স্কুল ইউনিফর্মে থাকতাম, সো কোন চেক টেক করার ব্যাপার স্যাপার থাকতো না।
এগুলো কি স্টুডেন্ট ওই মানে হলের যারা বড় ভাই থাকতো ওরা ওদেরকে ব্যবহার করতো?
এক্স্যাক্টলি। এবং আমাদের তখনকার যে নেতা ছিলেন তিনি পরে মারা গেছেন, বুয়েটে একটা শুট আউটে উনি মারা গেছেন। তো এরকম একটা লাইফ ছিল যে ওই মাঝে মাঝে তেল দিতাম, ঘষে মাঝে পরিষ্কার করতাম। তো তখন আমি বিয়েতে পড়ি, আমি 7-8 পড়ি, হার্ডলি
7-8 পড়ার সময়।
এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি মানে এবং আমি আমি আমাকে লাকি মনে করি এই কারণে যে আমি কিন্তু এই এই ব্যাপারগুলো কন্টিনিউ করেছি টিল ইউনিভার্সিটির আগ পর্যন্ত।
লম্বা টাইম, লম্বা সময়।
এবং ইউনিভার্সিটিতে এসে কিন্তু আমি অ্যাকচুয়ালি বিশিষ্ট ভদ্রলোক, সো আমি লাকি এই কারণে যখন মানুষ স্টার্ট করে তখন আমি ওটা শেষ দেখে আসসালামু আলাইকুম।
তুমি কিভাবে শুরু করলে আমি একটু জানতে চাই এই পার্টটা বেসিক্যালি, মানে কি
শুরুটা? আসলে ওই যে ওই ওইরকমই ছিল ব্যাপারটা, ওই সিনিয়র ব্যাচের সাথে একটু কোন্দল মারামারি। তখন উদয়ন স্কুলের পাশে যে টাওয়ার ভবনটা, টাওয়ার ভবনটা ছিল না,
আচ্ছা
ওখানে ছিল হচ্ছে একটা মূর্তি, এই যে যে মূর্তিটা এখন আমরা উদয়ন স্কুলের সামনে ওই ইয়েটা দেখি, ওই যে তিন রাস্তার যে মোড়টা, ওই মোড়ে যে মূর্তি দেখি আমরা স্বামী শিকদারের, ওই মূর্তিটা তখন মাঠের মধ্যে ছিল।
আচ্ছা,
টাওয়ার ভবনের ওই জায়গাটায় একটা মাঠ ছিল, মাঠের মধ্যে ছিল মূর্তিটা, ওটার পেছনে হচ্ছে একটা ভাঙা বাড়ি ছিল, তো ওটাকে আমরা বলতাম টর্চার সেল। ওখানে হচ্ছে পোড়াপান নিয়ে সাইজ সাইজ করতাম আমরা, তো আল্লাহই জানে আমার অডিয়েন্স কি মনে করবে। তো ওইখানে একদিন এরকম একটা সাইজ মানে সাইজ পর্ব চলছে, তো সেই সময় সাইজ অ্যাকচুয়ালি আমি করছি না, আমি সাইজ হচ্ছি।
ওকে,
আমার ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচ ওনারা আমাকে একটু মোটামুটি কর্ডন টর্ডন করে গুম করে নিয়ে গেলেন। তো ওই সময় তো আমি তো ভাই খুব সহজে সাইজ হওয়ার মানুষ না, ওরা দিচ্ছে আমিও দিচ্ছি, বেশ চিৎকার চেঁচামেচি হচ্ছে। এর মধ্যে হলের কিছু ছেলে পেলে ঢুকলো এসে, এই এখানে কি হচ্ছে?
ঢাকা ইউনিভার্সিটি।
এক্স্যাক্টলি, এসএম হলের।
ওকে,
এখানে কি হচ্ছে? তো আমি বললাম ভাই এই যে দেখেন ভাই আমি কিছু করি নাই, অকারণে আমাকে এখানে মারতেছে। তো আমার দোষ ছিল, ওখানে আমারও দোষ ছিল, ওদেরও দোষ ছিল। বাট তখন আমি পড়ি হচ্ছে ক্লাস সিক্স এর ফাইনাল পরীক্ষা এরকম হবে, তো ওই সময়টা আমি বুঝাতে সমর্থ হলাম, মানে বুঝাতে সার্থক হলাম যে আমি নির্দোষ।
আচ্ছা, তো পরিমাণ চাল্লু ছিলাম।
তো সেই সময় ওনারা একটু এক হাত নিলেন আমার বড় ভাইদের, যারা আমাকে সাইজ করছিলেন, এক হাত নেওয়ার পরে একজন আরেকজনকে বলছে যে শালা কিন্তু মাল, আট দশজনের সাথে একাই হালো টাইট করেছে আট দশজনের, এই চলো। তো আমি বললাম কোথায় ভাই? চলো তোমার যে একটু তোমার সেবা শুশ্রূষা করি, হলে চলো পানি টানি খাও চলো। তো আমাকে হলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওনাদের যে নেতা ছিলেন তিনি পরবর্তীতে আমার নেতা হন, তো তিনি বললেন যে হ্যাঁ ভালোই তো, সাহসী ছেলেবেলে দরকার, ভালো তো মাঝে মাঝে আসবা এদিকে। তো আমরা যেটা করতাম, আমরা হচ্ছে উদয়ন স্কুলের সামনে যে রাস্তা, রাস্তাটা ক্রস করলেই ওই পাশে তো এসএম হল, এসএম হলের যে বাউন্ডারি সীমানা দেয়ালটা ওটা ছোট ছিল আগে, এখন তো বেশ উঁচু করে দিছে ভেরি রিসেন্টলি, ওটা টপকে আমরা ওই সাইডে যে একটা বাস্কেটবল গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ডটা আমরা ক্রিকেট খেলতাম।
আচ্ছা,
তো ওই দিন চলে আসলাম, চলে আসার পর একদিন ক্রিকেট খেলছি আমরা ওই পাশে, হ্যাঁ এক্স্যাক্টলি ফাইনাল পরীক্ষার পরেই, জাস্ট হ্যাঁ এরকমই হবে। তো ফাইনাল পরীক্ষার পরে কাজ কাম কিচ্ছু নাই, পড়াশোনা কিছু নাই, ওখানে যে ক্রিকেট খেলছে, তো বড় ভাই আসলেন, এসে বলছে বললেন যে এই কি করো, ক্রিকেট খেলো নাকি, আসো আসো এদিকে আসো, আরে খেলা মেলা বাদ দাও, কাজ আছে দিয়ে আসো। কাজ চলন যাই, তখন অন্যরকম একটা ওই বয়সে কিন্তু অন্য একটা ভাব থাকে যে স্কুলে পড়ি কিন্তু ওই হলে যাই বা হলের লিডারদের সঙ্গে ওঠা বসা। তো হ্যাঁ আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভাই আসতেছি ভাই, সবাইকে বললাম যে তোরা খেল, এখন খেলাধুলার সময় না আমার, জরুরি কাজ আছে, আমি গেলাম। গেলাম এভাবে একদিন দুদিন বসলাম, যাওয়া আসা হচ্ছে। ওই সময়টা একটু ইন্টিমেসি গ্রো করলো, আমি দেখলাম আসলে তখন যে
ফার্স্ট টাইম তুমি দেখলা
এক্স্যাক্টলি এরকম হয়। আগে শুনতাম গল্প, মারামারি দেখতাম এদিকে ওদিকে। আমাদের ওই জায়গাটা ওই টাওয়ার ভবনের যে স্পেসটা, ওই মাঠটা অ্যাকচুয়ালি ওই এমন হতো যে জগন্নাথলের পেছনের যে দরজাটা আছে শামসুনার হলের সামনে দিয়ে, জগন্নাথলের যে গেটটা ওই গেট দিয়ে জগন্নাথলের ছেলেপেলে বেরোতো, আর এদিক থেকে এস এম হলের ছেলেপেলে বেরোতো ওই ট্রেঞ্চ ওয়ার যেটাকে বলে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে যেটা চলতো, যে একটা মাঠ, মাঠের দুই পাশে দুই পক্ষ অবস্থান নিলেন, আমরণ যুদ্ধ এরকম একটা ব্যাপার চলতো আমার নিজ চোখে দেখা। আমরা তখন আমরা যখন ফোর ফাইভে পড়ি মানে ওই ইয়ে পর্যন্ত হতো এরকম, নাইন টেন স্কুল লাইফ পুরোটাই আমি এরকম দেখার এক্সপিরিয়েন্স আছে। তো তখন আসলে আস্তে আস্তে ইন্টিমেট হই, তারপর একদিন বললেন যে হ্যাঁ এই জিনিসটা ওই মোশনাল দিয়ে আসো যাও।
তখন কোন গভর্নমেন্ট ক্ষমতায়, মানে ক্ষমতা এরশাদ না?
না না না, ওটা এটা ছিল হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি আফটার এরশাদ।
ওকে ওকে আচ্ছা,
জাস্ট ইমিডিয়েটলি আফটার এরশাদ তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ঘোষণা হতো, হ্যাঁ বিএনপি গভর্নমেন্ট ছিলেন। তো এরকম একটা সিচুয়েশন, আমি বললাম ভাই কি বলেন আমি দিয়ে আসবো, আমি আই ওয়াজ সো এক্সাইটেড যে
তোমাকে ক্যারি করে বলছে দিয়ে আসার মানে কোন
মৌসুমী হলে দিয়ে আসতে হবে।
ওকে আমার হল।
এবং তখন মজার ব্যাপার হচ্ছে তখন একটা সিগন্যাল ছিল, তখন লেজার, লেজার হচ্ছে নতুন এসছে বাংলাদেশে, লেজার লাইট যে এখন তো খুব অ্যাভেলেবল, এক্স্যাক্টলি হ্যাঁ এখন তো অনেক কালার পাওয়া যায়, তখন লাল পাওয়া যেত শুধু। সো উনি আমার একটা লেজার লাইট, তখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যার পরে আমি যাচ্ছি, তো উনি আমাকে একটা বাটন টিপে টিপে একটা সিগন্যাল শিখালেন যে এইখানটায় যে তুমি এই ওই জায়গায় এই লেজারটা এতবার এভাবে মারবে। আচ্ছা গেলাম মারলাম, তারপর ঢুকলাম ভিতরে, পরে জানতে পারলাম যেটা যে আমি যদি ওটা তখন না করতাম, আমি তখন হল পাহারাদের একটা ব্যাপার থাকতো, হল পাহারাদের যে ব্যাপারটা, তো ওই লেজারের ওই সিগন্যাল হচ্ছে যে হ্যাঁ আমি তোমাদের পক্ষের লোক, না হলে অন্য যে কেউ হোক শুট করে দেবে তখন। তো এটা এরকম ভাবে আসলে শুরু। তারপর আমার এলাকায়, আমার বক্সিবাজার এলাকা আমার বাসা, তো এলাকায় একটু পলিটিক্যালি ইনভলভ হলাম, একটু না বেশ ইনভলভ হলাম। তো তারপর এভাবে যাচ্ছিল, এছাড়াও আরো বাজে ব্যাপার স্যাপারও ছিল, বিভিন্ন ড্রাগস রিলেটেড ব্যাপার স্যাপার। তো শেষ পর্যন্ত আসলে মানে আমি কন্টিনিউ করতে পারিনি কোনো কিছুই, আই হ্যাড টু লিভ এভরিথিং। আজকে সবার সামনেই অকপটে এই কথাটা স্বীকার করেছি, হ্যাঁ দ্যাট ওয়াজ মাই মিস্টেক, বয়সের একটা দোষ ছিল, সারাউন্ডিংস এর তো একটা প্রভাব ছিল। আমি আমার ফ্যামিলির সবার কাছে খুবই লজ্জিত। বাট
তুমি কখনো কাউকে কনফেস করোনি, মানে ব্যাপারগুলো বলোনি কখনো?
আমার মা অনেকটাই জানতেন অনেক সময়, বাট কখনো আমার মা, আমার মার কারণেই আসলে এই ব্যাপারগুলো ছেড়ে আসতে পেরেছি আমি। আই বিলিভ যে আমার একটা সময় ছিল যে আমার মা প্রচন্ড কষ্ট করে ওই ব্যাপারটা, কোন সময় সেটাও বলি, এটা হচ্ছে যখন আমি এইচএসসি পাশ করলাম, এইচএসসি পাশ করার পরে ফার্স্টবার পরীক্ষাতে জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম। তো জাহাঙ্গীরনগরের সিচুয়েশন আরো বাজে ছিল, মানে আমার আমার সিচুয়েশন, জাহাঙ্গীরনগরের সিচুয়েশন, জাহাঙ্গীরনগরে আমার সিচুয়েশন আরো বাজে ছিল। আমি ছেড়ে চলে আসলাম, আমি চিন্তা করলাম না দিস ইজ মাই লাস্ট চান্স, এবার আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমবার অ্যাডমিশন টেস্টে আমি সাবজেক্টটা বেশি একটা ভালো পাইনি, সয়েল সায়েন্স বা এটা কিছু একটা ছিল, তো আমি জাহাঙ্গীরনগর বিবিএতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে দেখলাম অবস্থা আরো আরো খারাপ,
মানে তুমি পলিটিক্যাল ইনভলভমেন্ট কথা বলছো,
পলিটিক্যাল ইনভলভমেন্ট এবং আদার্স
সবকিছু মিলে,
এভরিথিং সবকিছু মিলে দ্যাট ওয়াজ আ ডিজাস্টার। তো
এবং তোমার একটা ইজি অ্যাক্সেস ছিল, বিকজ তুমি অনেক আগে থেকেই যেহেতু জড়িত,
এক্স্যাক্টলি,
সো আগে থেকেই তোমার জন্য রাস্তাটা করা ছিল,
এক্স্যাক্টলি
রাইট।
তো সব দিক থেকে প্রেশার, আর যেহেতু আমি এক ছেলে, সো ফ্যামিলিতে একটা প্রেশার ছিল যে আমার বড় বোন তখন বুয়েটের স্টুডেন্ট, ফাইনাল ইয়ারে মোস্ট প্রবলি তখন, হ্যাঁ ফাইনাল ইয়ারে আমার বড় বোন, আমার মেজো বোন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফাইন্যান্সের, ওই সময় প্রেশারটা ছিল খুব আমার উপরে যে ওরা ঢাকায় তুমি কেন জাহাঙ্গীরনগরে, এটা একটা একটা ইনোমাস প্রেশার ছিল, এলাকায় পলিটিক্যাল কিছু প্রেশার ছিল, তারপর ওই দিকে পলিটিক্যাল কিছু প্রেশার ছিল, আর আমি আমি সবগুলো নিতে পারছিলাম না, আসলে নিতে পারছিলাম না। তার একমাত্র কারণ ছিল আমার মা, আমার ফ্যামিলি।
কি করতো উনি?
উনি কিছু করতেন না, সেটা হচ্ছে প্রবলেম। উনি যদি মেরে আমাকে বাসা থেকে বের করে দিতেন, তাহলে হয়তো আজকে পারভেজ থাকতো না, হয়তো আমি শেষ হয়ে যেতাম। বাট আমার মা যেটা করতেন সেটা হচ্ছে যে ওই যে বললাম যে সব সময় আমাদের ডিসিশনগুলি আমাদের নেয়ার স্বাধীনতা তিনি দিতেন, হেল্প করতেন ডিসিশন নিতে। তো যখন আমি আমার এমন দিনগুলোর কথা মনে আছে, আমার আমি আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যেতাম আমার কথা মনে করে, মার চেহারাটা দেখতাম আমি। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতাম, উফ আর ভাল লাগে না, আর কি করবো, এই লাইফটা তো ভালো না, প্রবলেম। তো আমি যখন সেকেন্ড টাইম রেকগনাইজড অ্যাডমিশনে নেয়ার জন্য যখন পড়া শুরু করলাম, ওই সময়টায় যেটা হলো, আমার ছোট দুই বোন তখন ওদের স্কুলে পড়ে, তো ওদের ওই ইয়ে করতো আম্মা, ওদের নিয়ে আসার মানে যাওয়া আসার যে ভাড়া, সেই ভাড়া থেকে হেঁটে যেত নিয়ে আসতে, ওদেরকে নিয়ে হেঁটে আসতো, এবং ওই টাকা দিয়ে আমাকে সিগারেট কিনে দিত আম্মা। আমার জন্য ব্যাপারটা এখন কনফেস করতেও খুব লজ্জা হচ্ছে, বাট আমার মার কথা ছিল যেটা করবি বাসায় বসে কর, এটা তো শেষ সুযোগ, তুই এবার তো ভর্তি হতে হবে বাই এনি মিন্স। এবং আমার মনে আছে আমি 7 মাস 18 ঘন্টা করে পড়তাম ডেইলি।
ও মাই গড।
হ্যাঁ, এবং যখন আমি অ্যাডমিশন টেস্টের জন্য মানে আমি যখন পরীক্ষা দিতে গেলাম, আমি ওই ওই পড়ারই ফসল আসলে। আমি কোশ্চেন পেপার হাতে নিয়ে দেখে আই নো এভরি সিঙ্গেল থিং, 100 out of 100 আমি সব পারি। তো হোয়াটএভার, তো ওই ওই সময়টা আসলে দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট, যে ফার্স্ট অফ অল আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, অনেক কিছু ভাবতে
হয়। মিডল ক্লাস ফ্যামিলিতে একজন মা মানে এত লিবারেল সাপোর্ট দিতে পারে, আনথিংকেবল,
ইম্পসিবল। এবং আমি যখন প্রফেশনালি মিউজিক করা শুরু করলাম, আমার মা যেটা করেছেন সেটা হচ্ছে কখনো কখনো, এবং আমার মার সঙ্গে আমার বাবার মনোমালিন্যের বা কথা কাটাকাটির একটা বড় ইস্যু ছিল এটা।
তুমি গান করো?
আমি গান করি। তো আমার মা, আমি আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমার মা বিশ্বাস করতেন আমি পারব, তার বিশ্বাসটার সম্মান রাখতে আজকে আমাকে পারতে হলো। আসলে আমার কোনো চয়েস ছিল না।
বেড়ে চলেছো, এত বেশি ভালোবাসো মাকে, এবং যে কারণে আমার কেন জানি মনে হয়েছে ওই মানুষটা।
আরেকটা কথা আজকে বলি, এটা কেউ জানে না পৃথিবীর, পৃথিবীর কেউ জানে না এটা। ওই সময়টায় যখন আমি অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছি, তখন একটা ডায়েরিতে আমি লিখেছিলাম যে আজকে আমি শপথ করলাম যে আমার অ্যাডমিশন টেস্টের যে ডেটটা, ইউজুয়ালি এক সপ্তাহ পরে রেজাল্ট হয় বা 3-4 দিন পরে রেজাল্ট দেয়, আমি লিখেছিলাম যে আমার অ্যাডমিশন টেস্টের 7 দিনের মধ্যে সামথিং উইল হ্যাপেন, যেটার কারণে আমার মা আমার জন্য আর কোনোদিন কাঁদবেন না। ওই ডায়েরিটা আমার কাছে এখনো আছে, কেউ জানে না, আজকে বললাম আমি।
মানে এত বড় চ্যালেঞ্জ, মানে এত বড় শপথ তুমি করেছিলে।
এবং আমি ঘুমাতে পারতাম না, বিলিভ মি, আমি প্রতিদিন 3 ঘন্টা ঘুমাতাম, একদম রুটিন, একদম রুটিন করে 18 ঘন্টা পড়তাম। আমার একদম রুটিন করে খাওয়ার সময়, আমার রুটিনটা আমারই তৈরি করা, আমারই তৈরি করা ছিল রুটিনটা। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম ডি ইউনিট, একটাই, অন্য কোনো পরীক্ষা দিইনি আমি। তো সবকিছু আমার কাছে আসলে একটু অন্যরকম, এখন ভাবলে একটু আসলে অন্যরকম লাগে যে আমি তো অসুস্থর মতো কাজ করতাম। ইভেন ঈদের দিন আমি পড়েছি।
পড়ার ব্যাপার তো একটা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি একটা লম্বা সময় ধরে একটা বিপথে যাওয়ার একটা সুযোগ ছিল, এবং ছিলেও তুমি লম্বা সময় ধরে ড্রাগ ট্রাক সবকিছু মিলিয়ে একটা লাইফ, নিজে হয়তো কখনো কখনো নিয়েওছো বা কিছু একটা, হোয়াটএভার ইট ইজ। কিন্তু এই জায়গাটা থেকে নিজের চেষ্টায় সরে আসা, কোন ট্রাবল ফেস করেছো কখনো, কোন বিপদের মধ্যে পড়েছো?
আমার সঙ্গেই তো ফাইট করতে হয়েছে আমার,
এটা তো একটা বড় জায়গা। আর সারাউন্ডিং,
সারাউন্ডিং, হ্যাঁ ওই ব্যাপারগুলো তো ছিলই, যে যেসব মানুষের সাথে আমি ইনভলভ ছিলাম তাদের তো কিছু ওই হাতছানি বা থ্রেট তো আমাকে সহ্য করতেই হয়েছে। যেমন আমি সেলফোন ইউজ করতাম অনেক আগে থেকে, ইনফ্যাক্ট কলেজে যখন পড়ি তখন তো আমি সেলফোন ইউজ করি, আমার না তাদের দেয়া সেলফোন, সো সেগুলো ফেরত দেয়া, এবং থাউজেন্ডস অফ থিংস। এটা শুরু করলে আসলে ইট উইল টেক 2-3 দিন সময় লাগবে সব যদি বলি।
তোমার কি কখনো মনে হয় যে তোমার পারিবারিক প্রভার্টি এটার জন্য দায়ী যে তুমি এই রাস্তায় এসছো? তার মানে কি, মানে তোমাকে কেন এই জায়গাটায় তুমি গেছো, যদি একটা রুট কজ তুমি বলো, যে এক ধরনের বড় হওয়া সবার কাছে?
আমার না, নট রিয়েলি, আমার ওই আমার আসলে একটু অসম্ভবের দিকে ঝোঁক সবসময় বেশি।
This track was downloaded from fusionbd.com.
এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম। যেমন মিউজিক যখন আমি করি তখন আমি সবচেয়ে কঠিনটাই সিলেক্ট করি, সবচেয়ে কঠিনটা। সো প্রফেশনালিও আমি ওই আমি আমি চ্যালেঞ্জ খুব পছন্দ করি আসলে, যে কোনো চ্যালেঞ্জ, যেখানে থ্রিল আছে। বাট ওই তখন মানে একটা স্কুলের একটা বাচ্চা, সো তখন আসলে ওই চ্যালেঞ্জ বা ওই অ্যাডভেঞ্চার চিন্তা করতে যে সব গুবলেট হয়ে যাচ্ছিল প্রায়, একদম খাদের একদম কিনারা থেকে কিন্তু আই জাস্ট কেম ব্যাক।
এবং হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, কি ছিল তোমার মা?
আমার মা, সিম্পলি আমার মা, আর কিছু না।
আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই জায়গাটা। ব্যক্তিগত অভিজ্ঞতা মিন্স হচ্ছে, যেহেতু আমরা সেম ইয়ার মেট, আমি আমার এরকম একজন ফ্রেন্ডকে দেখেছি, আমি নাম উল্লেখ করছি না, যার এসএসসি তে স্ট্যান্ড মার্ক 900, মানে 1000-এর মধ্যে 900 উপরে মার্কস, ইন্টার এস সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট, এবং সে ইউনিভার্সিটি এসছে, পলিটিক্সে জড়িয়েছে, পলিটিক্সে জড়িয়ে নিজেকে শেষ করে দিয়েছে। কিছুদিন আগে আমার সাথে দেখা হলো, সে ইভেন এখনো পলিটিক্স করে, ভবিষ্যতে হয়তো নেতা খেতা হবে কোন এলাকার বা কিছু একটা হবে, এখন সে কোনো কিছু করে না, পরিবারকে কন্ট্রিবিউট করে না, কিছু করে না। ইউনিভার্সিটিতে আসা একটা ছেলে যদি শেষ হয়ে যেতে পারে, তাহলে তুমি তো ক্লাস সিক্সে বা সেভেনে শুরু করছিল, তোমার তো শেষ হওয়ার পসিবিলিটি আরো বড় ছিল,
আরো বড় ছিল। বাট আমার কাছে মনে হয় ওইটাই আমার অ্যাডভান্টেজ ছিল, কারণ আমি যখন বোধশক্তি হল তখন আবিষ্কার করলাম যে ও বাবা, আমি তো আমার আমার জায়গা থেকে আমি অনেক দূরে সরে গেছি আসলে, I need to get back there. আমার ওখানে ফিরতে হবে।
And it was a last chance.
Exactly.
It was একদম last chance.
যদি আমি ওইবার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আমি যদি চান্স না পাই, আমি শেষ, সিম্পলি শেষ।
আচ্ছা, শেষের গল্পটা আমরা একটু আরেকটু পরে শুনতে চাই, আমরা একটা সংবাদের বিরতি নেব। এই ফাঁকে আমি শ্রোতাদের কারো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সঙ্গে আছে আমার বন্ধু এবং আপনাদের অনেকের অনেকের অনেক জনপ্রিয় শিল্পী, এবং সে অনেক বড় হবে আই বিলিভ আমার একেবারে অন্তরের জায়গা থেকে, আমাদের প্রিয় পারভেজ, যে তার জীবনের গল্প আজকে বলছে। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জীবনেই কিছু না কিছু উত্থান পতন থাকে, কিছু না কিছু ভুল থাকে, কিছু না কিছু শুদ্ধ থাকে। সুতরাং আজকে আমরা পারভেজকে আমাদের এই গল্পে একদম আমাদের মতোই সাধারণ মানুষ হিসেবে পেয়েছি। পারভেজ তার জীবনের গল্পগুলো অকপটে বলছে এবং এমন এমন গল্প করছে যেগুলো হয়তো তার পরিবারের একেবারে কাছের মানুষটিও হয়তো বা জানে না। সে আমাদেরকে পরিবার ভাবে এখানে এসছে, আমরা পারভেজের গল্পগুলো শুনছি এবং পারভেজের পুরো জীবনটা, একেবারে পারভেজ এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ও তো ইউনিভার্সিটি লাইফে মাত্র আসলো, আরো অনেক গল্প বাকি, আমরা ওর কাছ থেকে সবকিছু শুনবো। তবে তার আগে সংবাদের একটা বিরতি নেব, সংবাদের পর আমরা ফিরে আসছি। আর আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য নিয়মটা হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আপনি দিনটা 24 ঘন্টা এখানে ফোন করতে পারেন, ফোন করার পর আপনার নামটি বলতে হবে, তারপর আপনার সেল নাম্বারটি বলতে হবে, এবং আপনি যদি কিছু বলতে চান বলবেন, এবং আপনার সাথে যদি যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করব। আর এই মুহূর্তে যারা ফেসবুকে রয়েছেন, বিভিন্ন কমেন্টস করছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ব। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। আমরা সংবাদে যাব, তবে তার আগে তোমার একটা গান দিয়ে যাবো, এবং তুমি যেখানে ছিলে, ইউনিভার্সিটি লাইফে অ্যাডমিশন দিলে, তারপরে কোথায় ভর্তি হলে কি হলো, ওই জায়গাটায় আমরা আসবো। তবে তার আগে তোমার কাছে একটু একটা গান শুনতে শুনতে আমরা সংবাদের বিরতি করি। কোনটা শোনাবে আমাদেরকে এখন?
কোনটা শোনাবো? আমি রিসেন্টলি আমার একটা রেকর্ডিং হলো একটা গানের, একটা ফিল্মের, ভালোবাসা রংধনু।
আচ্ছা,
তো সেখানে একটা খুব সুপার আবিদ রনি ভাইয়ের কম্পোজিশন সুর, এবং প্রদীপ সাহা দাদা লিখেছেন, খুব বিউটিফুল একটা গান।
চলো,
কেন অস্থির সারাক্ষণ, তোর কি যে চাই বল, আমার সাথে চল, সাধ্য নেই কারো বলবে একবারও, তোর আমি কেউ নই, তাই তোর সাথে রই, কথা শোন রে মন শোনা, কিছু বল রে মন বল না, কথা কিছু বল রে মন বল না।
দুধের পাত্রে এমন ভাবে পানি মেশানো হয় যেন দুধ ও পানির পরিমাণ 3:2 হয়। দুধের পরিমাণ যদি 7.5 লিটার হয় তাহলে পানির পরিমাণ কত?
দয়া করে আগে দুধে পানি মেশানো বন্ধ করেন।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে, যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পাস, নো হিডেন চার্জ। তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার এফ এন এ মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com। গ্রামীণ ফোন।
এখন সময় রাত 12টা।
শুনছেন এবিসি রেডিও FM 89.2। এবিসি খবর রাত দুপুরের আয়োজনে আছে সৈয়দা সাফরিন। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট চালুর মাধ্যমে দেশে পরিবহন খাতে নতুন যুগের সূচনা হল বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ভারত সফরের সাফল্যে হতাশ হয়ে সরকারের মন্ত্রীরা নানা কুৎসা রটাচ্ছেন, অভিযোগ বিএনপির। বিমানে ফিরতি হজ ফ্লাইট 582 জন ব্যালটি হাজিকে নিয়ে বুধবার ঢাকা এসে পৌঁছেছে, শেষ হবে 30 নভেম্বর। এবং শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। শুনলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানকে আগামী 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের জানান, পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তাকে 6 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল দুদক। এদিকে ডেস্টিনির দুর্নীতির বিষয়ে সংস্থার প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদকেও 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসার বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদে ওএসডিতে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বুধবার সকালে শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করেন। মামলা দায়ের করার পর দুপুরে দুদক মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করার বিষয়টি তদন্তের উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শৃঙ্খলা ও উন্নত সেবা লক্ষ্যে মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ সহ রেট্রো রিফ্লেকটিভ নাম্বার প্লেট চালুর মাধ্যমে পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ব্যবস্থার সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধনকালে তিনি আরও বলেন, মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ সবার সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থা সেবার মান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সামর্থ্য ও কর্মদক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অ্যাক্সিডেন্ট হলেই ওই ড্রাইভারকে ধরে পিটানো মারা আর গাড়ি ভাঙা আর গাড়িতে আগুন দেওয়া এটাও বন্ধ করতে হবে। যে কোনো মানুষ যদি ধাক্কা খেয়ে পড়ে যায়, ড্রাইভার কিন্তু আর গাড়ি থামায় না। একটাই ভয় যে থামালেই পাবলিক ধরবে, পিটাবে, মেরে ফেলে দেবে।
বিরোধী দলের সাফল্যে হতাশ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের মন্ত্রীরা, বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ভারত সফর নিয়ে কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিরোধী দলীয় নেতার বিদেশ সফর নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তিনি খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীর সাথে পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, দেশের স্বার্থ নিয়ে তিনি কথা বলেছেন, অথচ এটাকে বিকৃত করে, এটাকে কুরুচিপূর্ণভাবে তারা এটাকে পরিবেশন করছে। এটা হচ্ছে তারা যে হতাশ হয়ে গেছে, বেগম খালেদা জিয়ার সাফল্যে তারা একেবারে মুষড়ে পড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট 582 জন ব্যালটি হাজিকে নিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হল, শেষ হবে 30 নভেম্বর। মাসব্যাপী এই কার্যক্রমে বিমান 54,179 জন হাজিকে দেশে ফিরিয়ে আনবে। সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলী হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন অভিযোগ গঠন করে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। বুধবার হাজির হওয়া চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। গত 5 মার্চ গুলশানে নিজ বাসার কাছে খুন হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ। জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরুর জন্য মামলার সারসংক্ষেপ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। অবকাশকালীন ছুটি শেষে আপিল বিভাগে শুনানি শুরুর জন্য প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন মামলাটির আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, হত্যা মামলায় 2004 সালে নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন সেটি বহাল চেয়ে আপিল করেছেন তারা। 2004 সালে এ মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড ও 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারিক আদালত, কিন্তু 2008 সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 4 আসামিকে খালাস দেন হাইকোর্ট। আগামী 4 নভেম্বর থেকে তৃতীয়বারের মতো অভিন্ন প্রশ্নপত্র জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে 15 নভেম্বর। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,08,365 জন। এর মধ্যে 8,96,862 জন ছাত্র এবং 10,11,503 জন ছাত্রী। কেন্দ্রের সংখ্যা 2,250টি, প্রতিষ্ঠান 27,642। এছাড়া দেশের বাইরের 7টি কেন্দ্রে মোট 388 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবছর প্রতিবন্ধীদের জন্য পরীক্ষার অতিরিক্ত 20 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। বুধবার সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা জানান। শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আগামী 2-1 দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের আরও বলেন, চামড়া শিল্প নিয়ে সরকার উদ্বিগ্ন। ব্যবসায়ীরা দাম পাচ্ছে না বলে জানা গেছে, তাই শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।
কাঁচা চামড়া রপ্তানির দিব এবং সেটা শর্ত সাপেক্ষে আমরা কিছু এক্সপোর্ট ডিউটি ধার্য করতে পারি, একই সঙ্গে আমরা একটা মিনিমাম প্রাইস বেঁধে দিতে পারি যে এর চেয়ে কমে বেচতে পারবেন। এই দুটো শর্ত আমার কাছে মোটামুটি আছে, আর কতদিনের জন্য আমরা একটা পারমিশন দেবো সেটাও হয়তো আমরা নির্ধারণ করে দিতে পারি।
শর্তগুলো হল ন্যূনতম দর বেঁধে দেওয়া এবং রপ্তানির বিপরীতে সরকারকে কর প্রদান। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবিসি খবর। রাত দুপুরের আয়োজনে এবার একটা বিরতি, এরপর শুনবেন। সরকারি কাজে সর্বোচ্চ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুসরণ করার নিয়ম করল মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের স্যান্ডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 46 জন, বিপর্যস্ত নিউইয়র্ক, চলছে উদ্ধার অভিযান। এবং নেপালের পোখরা কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য 23 জনের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ।
আপনারা এত বড় একটা কামান নিয়ে কোথায় যাচ্ছেন?
বাড়িতে মশার খুবই উৎপাত, তাদের সাহায্য করতেই এই কামান দাগা আর কি।
Oh my God! শুনলেন তো, স্পিড খেয়ে এত এনার্জি দিয়ে মানুষ এখন কত কিছুই না করছে।
স্পিড হ্যাপি এনার্জি।
8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশবে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। বাঁশে চড়ে উঠতে বানরটি কত সময় লাগবে?
পাশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে। যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পাস, নো হিডেন চার্জ, তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড। বন্ধু প্যাকেজে একটি সুপার এফএনএ মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com। গ্রামীণ ফোন। Dear listeners, welcome to our show, এত এনার্জি দিয়ে কি করবেন? স্পিড খেয়ে বাড়তি এনার্জি মানুষ কোথায় কাজে লাগাচ্ছে সেটাই আমরা দেখব এই শোতে। ওই তো দেখা যাচ্ছে কিছু ইয়াং ছেলে স্পিড খাচ্ছে। আরে আরে ভাই, কি হয়েছে? হই হই করে কোথায় যাচ্ছেন?
ওই যে দূরে বনের দিকে দেখা যাচ্ছে কিছু মহিষ এসেছে, সেগুলো তাড়াবো বলে।
ও মাই গড, স্পিড খেয়ে বনের মহিষ তাড়ানো। শুনলেন তো, স্পিড খেয়ে এত এনার্জি দিয়ে মানুষ এখন কত কিছুই না করছে।
স্পিড হ্যাপি এনার্জি।
Thank you.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবিসি খবর রাত দুপুরের আয়োজনে আছে সৈয়দা সাফরিন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সরকারি কাজে এখন থেকে সর্বত্র বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি অনুসরণ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ বিষয়ে এক পরিপত্র জারি করেছে। পরিপত্রে উল্লেখ করা হয় যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি ইতিমধ্যে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে অনুসৃত হচ্ছে। এই একই বাংলা বানান রীতি অনুসরণের মাধ্যমে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। র্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া ঝালকাঠির কলেজ ছাত্র লিমন ও তার পরিবারের নিরাপত্তা, ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক বিবৃতিতে ঝালকাঠির জেলা প্রশাসকের দেয়া আপোষ প্রস্তাবকে প্রহসন ও দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করে টিআইবি। এবার বিদেশের খবর। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা প্রচণ্ড ঘূর্ণিঝড় স্যান্ডিতে এ পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নিউইয়র্কে 23 জন, নিউজার্সিতে 6 জন এবং অন্যান্য অঙ্গরাজ্যে 7 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক অঙ্গরাজ্যকে প্রধান দুর্গত এলাকা ঘোষণা করেছেন। ঝড়ের কারণে স্কুল, রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 7 দিন আগে থমকে গেছে নির্বাচনী প্রচার। সৌদি আরবে বিয়ে বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে অন্তত 25 জন, আহত হয়েছে আরও 30 জন। দেশটির পূর্বাঞ্চলে একটি গ্রামের বাড়ির আঙিনায় ভিড়ের মধ্যে উচ্চ ভোল্টের একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে এই আগুন লাগে। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। চলে যাচ্ছি খেলার খবরে। নেপালে হতে যাওয়া পোখরাকাপ টুর্নামেন্টের জন্য 23 জনের প্রাথমিক দল নির্বাচন করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ সাইফুল বারী টিটু। প্রাথমিক এই দল নিয়ে 30 অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ফুটবলাররা। পোখরাকাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। ফুটবলের আরও খবর। সিএ লিগে আজ ইন্টার মিলানের মুখোমুখি হবে সামদোরিয়া। বাংলাদেশ সময় রাত 1:45 খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস। একই সময় ক্যাপিটাল ওয়ান কাপে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড, এই খেলাটি দেখতে পাবেন 10 অ্যাকশনে। এছাড়া কোপা ডেল রেতে বাংলাদেশ সময় রাত 3:00 10 স্পোর্টসে দেখতে পাবেন আল কুয়ানো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার খেলাটি। ভারতের ভাইজাগ গ্র্যান্ডমাস্টার্স আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। অষ্টম রাউন্ডের খেলা শেষে 7 পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রাজীব। 6 পয়েন্ট করে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অন্য 9 জনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। মোটরযানে ডিজিটাল নম্বর প্লেট চালুর মাধ্যমে দেশে পরিবহন খাতে নতুন যুগের সূচনা হলেও বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ভারত সফরের সাফল্যের হতাশ হয়ে সরকারের মন্ত্রীরা নানা কুৎসা রটাচ্ছেন, অভিযোগ বিএনপির। বিমানে ফিরতি হট ফ্লাইট 582 জন ব্যালটি হাজিকে নিয়ে বুধবার ঢাকা এসে পৌঁছেছে, শেষ হবে 30 নভেম্বর। এবং শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। শুনলেন এবিসি খবর রাত দুপুরের আয়োজন। ফিরে যাচ্ছি এবিসি নিয়মিত আয়োজনে। প্রিয় শ্রোতা, পহেলা নভেম্বর থেকে এবিসি রাত দুপুরের আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবিসি রাত দুপুরের আয়োজন রাত 12টার পরিবর্তে রাত 11টায় এবিসি রাতের খবর হিসেবে প্রচারিত হবে। আমাদের সঙ্গে থাকুন, যে কোনো সময় এবিসির খবর ও অনুষ্ঠান সরাসরি শুনতে পারবেন ওয়েবসাইট এবিসি রেডিও bd.fm এ। পাশাপাশি এবিসি খবর শুনতে পারবেন pratham-alo.com এবং thedailystar.net এ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2।
গ্রামীণ ফোন বন্ধ বন্ধু প্যাকেজে এখন আরো বেশি বন্ধু, আরো বেশি স্বাধীনতা। বন্ধু প্যাকেজে এখন পাচ্ছেন মোট 10টি এফএনএফ নাম্বার, যার একটি জিপি টু জিপি সুপার এফএনএফ নাম্বারে দিন রাত প্রতি 10 সেকেন্ড মাত্র 5 পয়সা। বাকি 9টি এফএনএফ নাম্বার সেট করা যাবে যে কোনো অপারেটর থেকে। বন্ধু প্যাকেজ অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণ ফোন প্রিপেড থেকে বি লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে। আরো জানতে ভিজিট করুন www.grameenphone.com। গ্রামীণ ফোন।
Dear listeners, welcome to our show, Atto Energy Day Kikor Bell. Speed khe barthi energy manush kothay kaje lagache, shetai dekhbo amra ei show te. Oi to dekha jacche kichu lok speed khacche. Are are, apnara etto bore ekta kaman niye kothay jacche?
Uff, barite moshar khubi utpat, tader shaista kortei ei kaman laga ar ki.
Oh my god, shunlen to, speed khe Atto Energy Day manush ekhon koto kichui na korche.
Speed happy energy.
জানতে হলে শুনতে হবে
এইচ কি
এবিসি রেডিও এফএম 89.2
প্রতি মঙ্গলবার রাত 9:30 এবং বৃহস্পতিবার দুপুর 2:30 সঙ্গে থাকবে সব জানতা।
না শুনলে কিন্তু বোকায় রয়ে যাবে।
জানতে হলে জানতে হবে বন্ধু, বোঝে আমাকে
গ্রামীণ ফোন। বন্ধু প্যাকেজে এখন আরো বেশি বন্ধু, আরো বেশি স্বাধীনতা। বন্ধু প্যাকেজে এখন পাচ্ছেন মোট 10টি এফএনএফ নাম্বার, যার একটি জিপি টু জিপি সুপার এফএনএফ নাম্বারে দিন রাত প্রতি 10 সেকেন্ড মাত্র 5 পয়সা। বাকি 9টি এফএনএফ নাম্বার সেট করা যাবে যে কোনো অপারেটর থেকে। বন্ধু প্যাকেজ অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণ ফোন প্রিপেড থেকে বি লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে। আরো জানতে ভিজিট করুন www.grameenphone.com। গ্রামীণ ফোন।
8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। বাঁশে চড়ে উঠতে বানরটি কত সময় লাগবে?
পাশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে। যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ। তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার এফএনএফ মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com। গ্রামীণ ফোন।
সময় আপনারা শুনছেন হ্যালো 8920, কিপ্রিয়া আপনার সঙ্গে আছে আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমাদের সঙ্গে রয়েছে অতিথি পারভেজ, সিঙ্গার পারভেজ, যার গল্প আমরা শুনছি। ফেসবুকে অনেক অনেক কমেন্টস পেয়েছি, তবে তার আগে মনে করিয়ে দিই হ্যালো 8920-তে আগামী সপ্তাহ থেকে একেবারে নির্ঝঞ্ঝাট, একেবারে গতিহীন, গতি সমৃদ্ধ হ্যালো 8920 হবে। কারণ ইতিমধ্যে বেশ কিছু বন্ধু আমাদেরকে ধন্যবাদও জানিয়ে দিয়েছেন, কারণ রাত দুপুরের খবর এখন থেকে 11টায়, ঠিক 11:10 যেমনটি হ্যালো 8920 শুরু হতো, আগামী সপ্তাহ থেকে হ্যালো 8920 11:10 থেকেই শুরু হবে। এবং একই সাথে আমরা 12টার সংবাদের বিরতি দেব আপনাদেরকে মাত্র 2 মিনিট এবং একটা সংবাদও থাকবে মাত্র 2 মিনিট। তার মানে সংবাদ বলতে যে ব্যাপারটা ছিল, অনেকেই গল্পের কন্টিনিউটিতে যেটা ঝামেলাটা হতো সেই ঝামেলা আগামী সপ্তাহ থেকে হ্যালো 8920 হচ্ছে না, যেটা অনেকের জন্যই একটা শুভ সংবাদ বলা যেতে পারে। ওকে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেক অনেক কমেন্টস পেয়েছি পারভেজের জন্য, আমরা একটু কমেন্টসগুলো পড়তে চাই। ফেসবুক থেকে আবির হোসেন আমাদেরকে লিখেছে যে আমি আজকে প্রথমেই অনুষ্ঠানটা শুনছি এবং আমার ভাগ্য ভালো যে শুরুতেই পারভেজ ভাইয়াকে পেলাম অতিথি হিসেবে। অনেক ধন্যবাদ, আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন সেই জন্য। কেবি শামীম লিখেছেন একজন, পারভেজ ভাই তুমি আসল হিরো, তুমি নিজেকে লুকাওনি। জামাল আল দিন লিখেছেন, পারভেজ ভাইয়া তুমি খুব, আমি খুব প্রাউড ফিল করছি আপনার লাইফের স্টোরি শুনে। শফিকুর রহমান আদর লিখেছেন, পারভেজ ভাই আপনার জীবনের সংগ্রামের গল্প শুনছি খুব মনোযোগ দিয়ে, আমি আপনার গানের ভক্ত, এই জীবন হারিয়ে যায় গানটা আপনার কণ্ঠে শুনতে চাই, গানটা কিন্তু একটু গেয়েছেন পারভেজ। মারিনা দাবাসুম লিখেছে, আমি অনুষ্ঠানটা শুনতে পারছি না, বারবার চোখে পানি চলে যাচ্ছে, চলে এসে যাচ্ছে, আপনার বাবাকে আমার সালাম, আপনার মাকে কি বলে সম্মান জানাবো ঠিক বুঝতে পারছি না, তবে মা তো মাই, নিজের ছায়ার মতো নিজের অস্তিত্বের সাথে মিশে থাকে। আর অভিব হোসেন রিল নামটা আসলে খুব অন্যরকম, এরকম মা দরকার লিখেছেন। তারপরে র্যাপার সানি চৌধুরী লিখেছেন, তাই তো কঠিন লোক, বা এরকম জাতীয় অনেক অনেক কথাবার্তা এসছে পারভেজের জন্য। এবং ফেসবুকে যারা এই কমেন্টসগুলো করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা ফেসবুক থেকেই শুধুমাত্র কমেন্টসগুলো নিয়ে থাকি এবং কোন প্রশ্ন থেকে থাকলে, উপযুক্ত প্রশ্ন কিংবা যুক্তিযুক্ত প্রশ্ন থাকলে সেটা আমরা আমাদের অতিথিকে করে থাকি। আর একবার মনে করিয়ে দিই আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। আর একটি ফোন নাম্বার রয়েছে আপনার জন্য বরাবরের মতোই, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপরে আপনি যদি আমাদের এখানে আসতে চান অতিথি হয়ে আপনার জীবনের গল্পটা ছোট্ট করে বলবেন। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আমরা যাব অতিথির কাছে, তবে তারপরও নিশ্চয়ই একটা গানের মধ্য দিয়েই।
গেছে বেঁকে পথে রাড়ালে, পথ গেছে বেঁকে পথে রাড়ালে, কমছে দূর জানাই তবু মধ্যপথে থমকে দাঁড়ালে, মিলবে কি ঠিকানা দিশা, পথেই যাবে কেটে অমানিশা, পথ গেছে বেঁকে পথে রাড়ালে, পথ গেছে বেঁকে পথে রাড়ালে, কমছে দূর জানাই তবু মধ্য পথে থমকে দাঁড়া, মিলবে কি ঠিকানা যতক্ষণ বেঁচে থাকা পথই তো সাথী, সময়ের প্রতি নাম হলো চাকা অস্তিত্ব গতি, পথ গেছে বেঁকে পথে রাড়ালে, পথ গেছে বেঁকে পথে রাড়ালে, কোনসে দূর জানাই তবু মধ্য পথে থমকে দাঁড়ালে, মিলবে কি ঠিকানা
আমরাও সেটাই বিশ্বাস করি। আসলে জীবনটা আসলে একটা পথ এবং সেই পথের বাঁকা হোক কিংবা সোজা হোক যেটাই হোক না কেন, আপনি যদি থেমে যান তাহলে কিন্তু জীবনের শেষ গন্তব্যে পৌঁছা যায় না। পারভেজের যে গানটা আমরা শুনছিলাম, আসলে পারভেজকে আমরা আবিষ্কার করছি, পারভেজের পথকে আমরা আবিষ্কার করছি আজকের হ্যালো 8920-তে। পারভেজ আসলে আজকের হ্যালো 8920-তে আমাদের লাখো মানুষের মতোই সাধারণ মানুষ, এবং যে মানুষটার জীবনে অনেক ভুল থাকতে পারে, যে মানুষটার জীবনে অনেক চাওয়া না পাওয়া থাকতে পারে, যে মানুষটার জীবনে অনেক দুঃখ বেদনা থাকতে পারে, সেরকম একটা মানুষ, এবং সে তার জীবনের গল্পগুলো একের পর এক অকপটে বলে যাচ্ছে। আমরা সবাই পারভেজকে অনেক 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 বেশি ভালোবাসি এবং ভালোবাসি বলি পারভেজ পারভেজের মতো সেলিব্রিটি হয়ে এই সাহসটা করেছে। হ্যালো 8920-র পক্ষ থেকে পারভেজের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা থাকবে, এবং একই সাথে আমরা বিশ্বাস করি যে কোন অন্যায়কে যদি গোপন করা হয়, কোন অনিয়মকে যদি গোপন করা হয় তাহলে সেটাকে প্রশ্রয় দেওয়া হয়। অন্যায়কে গোপন না করে সেটাকে যদি সামনে নিয়ে আসা যায় এবং মানে জীবনের এমন কোন দিক যেটাতে একটা মানুষ শেষ হয়ে যেতে পারত সেটাকে যদি সামনে নিয়ে আসা যায়, সেটাকে সে যেভাবে রিকভার করেছে একইভাবে ওই সমস্যায় বর্তমানে যারা রয়েছে তাদের জন্য একটা পাথেয় হতে পারে সে। যাই হোক, আজকের হ্যালো 8920 হয়তোবা সেরকমই হবে, তবে জীবনের গল্পে একটা কথা সবসময় বলা হয় যে নাটক দেখে অনুমান করা যায় কিংবা সিনেমা দেখে অনুমান করা যায় যে শেষ গল্পটা কোন দিকে যাচ্ছে, কিন্তু জীবনের গল্পের মজাটা আসলে ঠিক ওইখানেতে, এবং এটার অনুমানটা কোনোভাবেই করা যায় না যে গল্পটা আসলে শেষটা কোন দিকে যাচ্ছে। আমরা পারভেজের ইউনিভার্সিটি লাইফের গল্পে এবার আসব, এবং এই ফাঁকে আমি একটু মনে করিয়ে দিই আমার শ্রোতাদেরকে, আপনারা শুনছেন হ্যালো 8920, ঈদের বিশেষ পর্ব আপনারা শুনছেন, এবং হ্যালো 8920-তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন 9115668। আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার, যেটা 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। প্রথমে ফোন করে আপনার নাম, তারপরে সেল নাম্বার এবং এবং তারপর আপনার যা বলার আছে বলুন। এবং একই সাথে এই মুহূর্তে ফেসবুকে যারা রয়েছেন আমাদের পেজটিতে, এখান থেকে এই অনুষ্ঠানটি ডাউনলোড করা সহ পারভেজের সাথে কথা বলা সহ পারভেজ সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানা সহ এবং যাবতীয় তথ্য এবং এখানে বলা যেতে পারে এটা একটা আর্কাইভ হ্যালো 8920 এই পেজে আপনি যোগ করতে পারেন নিজেকে। পেজটি হচ্ছে facebook.com/hello8920 আমি আবারও বলছি facebook.com/hello8920 hello8920 আমরা তো সংবাদের বিরতির পর ফিরে আসলাম। ইউনিভার্সিটি লাইফের দিকে যাই, তুমি 18 ঘন্টা পড়াশোনা করতে এবং ইট ওয়াজ লাস্ট চান্স হয় বা ডু অর ডাই সিচুয়েশন এবং ওই জায়গাটা থেকে পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে তুমি ঘয়নুটে পরীক্ষা দিলে
ছিলাম আমি,
হ্যাঁ তারপরে তুমি সাবজেক্ট সিলেকশন বা ওই
পরীক্ষা দেওয়ার আগে একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমার দাদু, আমার দাদু মারা গেলেন আমার এডমিশন টেস্টের আগে।
ও মাই গড!
তো দাদা দাদুর সাথে আমাদের ইনফ্যাক্ট আমার নানু বাড়ির আত্মীয় স্বজনের সাথে এবং দাদু বাড়ির আত্মীয় স্বজনের সাথে আমরা অনেক লম্বা সময় ধরে ডিটাচ ছিলাম, অনেক লম্বা সময়। আমরা বিভিন্ন ফ্যামিলিতে তো ক্রাইসিস থাকে, তো সেসবের কারণে ডিটাচ ছিলাম এবং আমি যখন ক্লাস 9-10 এর দিকে তখন সম্পর্কটা দাদু বাড়ির দিকের সাথে সম্পর্কটা একটু নর্মাল হয়ে আসে। তো আমি সারা আমার সম্পূর্ণ লাইফটাই মোটামুটি ভাবে মামা খালা এবং চাচা ফুপু ছাড়া আমার চাইল্ডহুডটা কেটেছে মোটামুটি সম্পূর্ণটাই, কারণ বেশ কিছু ডিফিকাল্টিস ছিল ফ্যামিলির
মধ্যে, পারিবারিক দূরত্ব ছিল,
এক্স্যাক্টলি পারিবারিক কিছু দূরত্ব ছিল। তো যখন আমার দাদু মারা গেলেন আমি কিছু ফিল করিনি, আমি একদম ব্ল্যাঙ্ক ছিলাম, আমি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমি একটুও কাঁদিনি, বাট আমার দাদু ছিলেন আমার সবচেয়ে ভালোবাসা মানুষদের একজন। আমার কাছে শুধু আমার এখন মনে আছে একটা জিনিস ভাবতাম যে ওই ডায়েরির লেখা কথাগুলো আমাকে করতে হবে, সো এখন আসলে অন্য কিছু ভাবার মতো সময় আসলে নেই। তো তখন মানে মানসিকভাবে ফিজিক্যালি আমার অবস্থা আসলে ভালো ছিল না, বিকজ অফ মাই পাস্ট। ওই যেই সিচুয়েশনটা রিকভার করার চেষ্টা করছি আমি ওই আগের ব্যাপারগুলো,
এটা তো অনেক ডিফিকাল্ট হয় পারভেজ, মানে আমাদের যারা এই মুহূর্তে শ্রোতা রয়েছে তাদের মধ্যে হয়তো কেউ কেউ থাকতে পারে এই লাইফে, বর্তমানে প্রেজেন্ট থাকতে পারে। তোমার সাজেশনটা আসলে কি হয় আমি একটু জানতে চাইবো, কারণ যারা এই ধরনের লাইফ লিড করেন বিশেষ করে ড্রাগসের ক্ষেত্রে এবং সেই জায়গাটা থেকে নিজ চেষ্টায় সরে আসা, এটা যে কত বড় ভয়াবহ একটা ব্যাপার। আর তুমি 18 ঘন্টা সেই সময় পড়াশোনা করছো এবং তুমি কি রাতারাতি সিদ্ধান্ত নিলে যে তুমি এই লাইফ থেকে নিজেকে সুইচ করছো?
আই ডিডন্ট হ্যাভ এনি চয়েস, আমার কোনো চয়েস ছিল না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কোনো চয়েস ছিল না। যখনই আমি ভাবতাম যে আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট আর ফ্যামিলি নিয়ে ভাবাটা অনেক জরুরি, অনেক বেশি জরুরি, কারণ আমার কাছে আমি ওই লাইফে যদি ফিরে যাই আবার তখন যে আমার সিচুয়েশন, ওই লাইফে প্রতি মুহূর্তেই মনে হতো ওই লাইফে আমি ফিরে যাই, এভরি সিঙ্গেল মোমেন্ট, ইনফ্যাক্ট এভরি সিঙ্গেল সেকেন্ড। বাট যখনই আমি ভাবছি যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার বাবা পারবেন না চাইলেই আমাকে, তখন আমাদের সময় প্রাইভেট ইউনিভার্সিটি মাত্র শুরু হচ্ছে,
রাইট, অনেক কষ্ট,
চাইলেই পারবেন না কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি পড়াতে। আর যদি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও আমি পড়ি তাহলে তার চেয়ে তো জাহাঙ্গীরনগরই বেটার ছিল,
রাইট।
সো ওই সব সবকিছু মিলে সিচুয়েশনটাই এমন ছিল। আর আমি আসলে একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়ার পরে আমার টাইপটা আসলে এমন যে একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়ার পরে যদি আমার জীবনও যায় আমি চ্যালেঞ্জ ফুলফিল করবো। আর একটা জিনিস কি, আমি এখন বিলিভ করি, তখন বিলিভ করা শুরু করেছে ইনফ্যাক্ট, যে এই জিনিসগুলোর না আলটিমেট রেজাল্ট জিরো।
আপনি মানে ড্রাগসের ব্যাপারে তুমি যেটা বলছো,
এক্স্যাক্টলি এই জিনিসগুলোর রেজাল্ট আলটিমেটলি জিরো,
তোমাকে শেষ করে দেবে, তোমার চারপাশের মানুষটাকে,
এভরিথিং, ফ্যামিলি শেষ করে দিবে, যে মানুষ ড্রাগস নিচ্ছে সে শেষ হবে, সব শেষ।
ফিলিংসটা কেমন হয়, আমি আমার কোন এক্সপিরিয়েন্স নাই, আমার খুব জানতে ইচ্ছে করে আসলে ফিলিংসটা কেমন হয় এটা নেয়ার পরে।
ফিলিংটা কিরকম হয়, একটু ওই ব্লাড সার্কুলেশন স্লো করে দেয়, ব্রেনটা একটু কিছু ড্রাগ ব্রেনটাকে ফাস্ট করে দেয়, কিছু ড্রাগ ব্রেনটাকে স্লো করে দেয়, বডিকে ফাস্ট করে স্লো করে, এক একটা আসলে এফেক্ট একরকম। বাট মেইন ডিফারেন্সটা যেটা, আমরা নর্মালি যে স্টেটে থাকি, যে অবস্থায়, যে সিচুয়েশনে থাকি, ওটা তার চেয়ে ডিফারেন্ট, দ্যাটস ইট।
ওইটাকে অনেকে এনজয় করে,
ওটাকে এনজয় করে, বাট এই জিনিসটা আলটিমেটলি কোন কোন ক্ষতি যে করে দিচ্ছে এটা যখন মানুষ বুঝতে পারে তখন মোস্ট অব দ্য টাইমস ইটস টু লেট,
আর কোনো কিছু করার থাকে না,
কিছু করার থাকে না। সো আমি আই এম রিয়েলি লাকি, আমি ওই জায়গা থেকে ফিরে আসা একটা মানুষ, এবং আমি শ্রোতাদের সবাইকে এই কথাটাই এই জিনিসটা শেয়ার করার আমার আসলে বেসিক জায়গাই ওটা যে আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো
এক্স্যাক্টলি,
এবং যেটা করছে জিরো না ইনফ্যাক্ট মাইনাস, কারণ যদি ক্ষয়ক্ষতি কিছু না হতো লাভও হলো না ক্ষতিও হলো না, এটা হচ্ছে জিরো
রাইট।
বাট আমার যে পুঁজি আমি আমার ফ্যামিলি সব কিন্তু শেষ। সো এটা ইকুয়েশন ইজ ভেরি সিম্পল যে হ্যাঁ মানুষ অকেশনালি কিছু একটা করুক ডিফারেন্ট ইস্যু, বাট ড্রাগস এ যাওয়াটা ইটস কমপ্লিটলি ফেটাল ফর এভরি ওয়ান
রাইট। বাবা বকতো না তোমাকে?
বাবার সাথে দূরত্ব আমাদের অনেক বেশি ছিল, আমার বাবাকে আমরা একদম জমের মতো ভয় পেতাম। ছোটবেলায় প্রচুর মার খাওয়ার রেকর্ড বাবার হাতে, এবং আমার বাবা বেশ স্বাস্থ্যবান, আমরা ছোটখাটো ছিলাম সব, একটা চট দিলে মোটামুটি দ্বিতীয় চট দেওয়ার জায়গা থাকতো না। তো বাবার সাথে দূরত্ব অনেক বেশি থাকতো, এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে বাবার কাছ থেকে সবসময় সেভ করতেন আমাদেরকে আমার মা, মা সবসময় সেভ করতেন আমাদের বাবার কাছ থেকে। এবং আমার কাছে সত্যি মনে হয় যে, এবং বাবা অনেক চিৎকার চেঁচামেচি করতেন মার সাথে, লাইক ধরো একটা জিনিস বাবার কানে গেল যে এই জিনিসটা হাইড করা হয়েছে, তখন মামার সাথে চিল্লাচিল্লি হতো যে হ্যাঁ কি বাবা বলনি কেন, তো তোমার জন্য এই তোমার প্রশ্রয়ে এইগুলি হচ্ছে হ্যান তা নাবি যাবি। তো এখন মনে হয় যে ওই জায়গাটায় আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে ওই মার যে ওই ফিলিংস এর জায়গাটা, ওইটাকে সিকিউর করার জন্যই কিন্তু আমাদের এই ফাইট গুলো। আমার ছোট দুই বোনকে নিয়ে আমরা সবাই খুব ওয়ারিড ছিলাম কি হবে, মানে কোথায় ভর্তি হবে, আর আমি আসলে আমার কোনো আইডিয়াই ছিল না যে ওরা আসলে দে আর সো ট্যালেন্টেড, বিকজ ওরা যখন অ্যাডমিশন টেস্ট হলো চারুকলায় গত বছর, একজন ফার্স্ট হলো অ্যাডমিশন টেস্টে,
বাবা
একজন ফার্স্ট হলো, একজন 25th, ওরা টুইন, একজন ফার্স্ট হলো একজন 25th হলো,
চমৎকার।
তো যখন আমাকে বললো ফোন করে যে দাদা, ওরা আমাকে দাদা বলে, দাদা রেজাল্ট তো হলো, তো ওরা একজন আবার একজন আরেকজনকে আবার বন্ধু বলে, তো বললো যে ও ফার্স্ট হয়েছে, বন্ধু ফার্স্ট হয়েছে আর আমি 25th হয়েছে। আমি ও আচ্ছা তাই না বলে আমি ফোন রেখে দিছি, রেখে দেওয়ার পরে হঠাৎ করে আমার হঠাৎ আমি ভাবলাম কি
ফার্স্ট
মানে অ্যাডমিশন টেস্টটা ফার্স্ট মানে কি ফার্স্ট
নামে জানা তো ব্যাপার না, অনেক বড় ব্যাপার,
বিকজ আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে দেখানোর জন্য ভর্তি হওয়া একটা মানুষ, আই নো হোয়াট ইট টেকস। তারপর আমি নিজেই চেক করলাম ফোন থেকে, ওই যে ওয়েবসাইটে যে চেক করলাম, তো টেনশনে পড়ে গেলাম, রেজাল্ট মনে হয় ভুল, তাহলে কাল সকালে আরেকবার রেসিভিং এ যে খোঁজ নিব, রেসিভিং এ যে খোঁজ নিয়ে পরে আমি লজ্জায় পড়লাম, কারণ আমি সবসময় বলতাম যে তোরা যে কি করবি আল্লাহ মাবুদ জানা, মান ইজ্জত খাবি তোরা শিওর। তো সম্পূর্ণ ব্যাপারগুলোই কিন্তু আমার মার যে ওই কনফিডেন্সের জায়গাটা ছিল না, এবং সবসময় ওটা আছে কিন্তু যে আমার ছেলে মেয়ে খারাপ কিছু করতে পারে না,
এইটাই হচ্ছে মূল পয়েন্ট। মানে যে বাবা কিংবা যে মা তার সন্তানকে ভাবে বিলিভটা করবেন, অটোমেটিক্যালি সেই সন্তান কিন্তু কোনোভাবেই খারাপ কাজটা করতে গেলে মার কথাটা চিন্তা করবে।
আমার সবসময় মনে হতো, অলওয়েজ সবসময় মনে হতো, এখনো আমি প্রতি মুহূর্তে ব্যাপারটা মাথায় নিয়ে থাকি।
আমি একটু আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করি, আমি তো আসলে ড্রাগ কখনো নিইনি, আমার স্মোকের একটা অভিজ্ঞতা বলি। আমরা একটা বাসায় ভাড়া থাকতাম, তো যেটা হচ্ছে যে ওই বাসায় পাশাপাশি এক আঙ্কেল থাকতেন, তো আমাদের বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে তোমার হচ্ছে হলো থাকে না বাড়িতে গেলে একটু মজা সজা করা, অনেকদিন পর আসলে সবাই মিলে আমরা স্মোক করছি, স্মোক করছি মানে এরকম ভয় বড় রকমের, মানে একদম ধোয়া ধোয়া উঠছে, এবং আশেপাশে লোকজন সাধারণত যারা খায় না তারা খাইলে এরকমই খায়। তো ওই আঙ্কেলটা দেখে ফেলছে আমাকে, দেখে ফেলে সে আমি আসছি বাসায় ঢুকছি, ঢোকার পর আমার মাকে দেখে বলছে ওই দেখেন, জিজ্ঞেস করেন, আমি দেখছি নিজের চোখে ছেলে আপনার ছেলে স্মোক করেছে কিনা। আমার মা স্ট্রেইটলি তার মুখের সামনে বলে দিল আমার ছেলে কোনোদিন এরকম কাজ করতে পারে না। আমি জাস্ট
ওই ভয়ঙ্কর প্রেশার কিন্তু,
এবং ভয়ঙ্কর প্রেশার, এবং ওই কথাটা আমার কানে ঢোকার পর থেকে আমি আজ পর্যন্ত যদি কখনো কোনো ফ্রেন্ডের সামনে স্মোক করি বা হঠাৎ হঠাৎ হয়ে যায়, মানে আমরা ওটা চেনা স্মোকার, যদি কখনো করি তারপর আমি আমার মার কথা চিন্তা করি, আমি সবসময় এটা দূরে রাখি,
এটা খুব ইম্পর্টেন্ট।
এই কনফিডেন্সটা কিন্তু সন্তানের প্রতি প্রত্যেকটা বাবা মার থাকা উচিত,
এক্স্যাক্টলি,
যেটা হয়তো তোমাকে বারবার এই জায়গাটা থেকে নিয়ে আসছে। তো এবার একটু ইউনিভার্সিটির প্রসঙ্গে যাই, কারণ ইউনিভার্সিটি লাইফে তুমি আসলা এবং ইউনিভার্সিটি তো অনেক বড় একটা জগৎ, তোমার স্বপ্নের জায়গাটা ছিল, তুমি ওইখানে পড়াশোনা করলে আইইআর।
আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে ভর্তি হই। আসলে ব্যাপারটা এরকম ছিল যে পড়াশোনাটা করতে হয়েছে আসলে আমার মার জন্য, ওইটাও আমার মার জন্য। আমার মার একটা কথাই ছিল যে তুমি মিউজিক করতে চাও করো, নো প্রবলেম, করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা সার্টিফিকেট দাও, আমার সার্টিফিকেট দিয়ে তুমি মিউজিক করো, কোনো সমস্যা নাই। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি এমন হতো যে ইউনিভার্সিটিতে যে সকাল দশটায় গেলাম, দশটায় যাওয়ার পরে বড় ভাইদের নির্দেশ থাকতো গিটার নিয়ে আসবি।
আচ্ছা
ভাই গিটার ক্যারি করে আনতে, তখন ঝাড়ি শুনতাম, আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম রেগুলার আনতাম, তুইও আনবি, ঠিক আছে। এবং হয় হতো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সকাল দশটা থেকে রাত দশটা, অ্যাটলিস্ট রাত দশটা গান বাজনা চলছে, কোনো পরীক্ষা থাকতো যদি বা ক্লাস থাকতো, ভাই একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আয়, এরকম একটা ব্যাপার,
গোল হয়ে সবাই তোমার গান শুনে।
হ্যাঁ, আর মোস্ট অফ দ্য টাইমস এই জিনিসটা খুব এনজয় করতাম, আমরা লাইব্রেরির যে বারান্দাটা,
সেটাই বলছিলাম,
লাইব্রেরির বারান্দাটায় বসতাম সকালে, এবং মোটামুটি ভাবে ডেইলি বেসিসে এই কাজটা হতো, সেটা হচ্ছে যে আমাদের উঠে দিত।
This track was downloaded from FusionBD.com.
ভেতরে ছেলেপেলে খুব স্বাভাবিক, ভেতরে স্টুডেন্টসরা পড়াশোনা করছে, আমরা উচ্চস্বরে চিল্লাপাল্লা গান বাজনা, এবং আমরা গান গাচ্ছি সঙ্গে বিভিন্ন মানুষজন তালি বাজাচ্ছে, চিল্লাপাল্লা সাবাস এই আরো গা, এই টাইপের বিভিন্ন ব্যাপার স্যাপার। তখন আমরা যেটা করতাম, লাইব্রেরির বারান্দা থেকে উঠে ওই যে বেলালে চায়ের দোকান, ওই যে ওই বসার জায়গাটা ছিল, এখন যে ভেঙে, এখন যে ভেঙে ওই উঁচু ইয়ে করে দিচ্ছে, পাচিং করে দিচ্ছে, ওই জায়গাটা এসে তখন আমরা গান বাজনা করতাম। তো অনেকে আসতো ওখানে, তো হতো যেটা যে গান বাজনা করতে করতে ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, তখন আমি প্রফেশনালি মিউজিক স্টার্ট করি ওই সময়। ইনফ্যাক্ট ফার্স্ট ইয়ার যখন আমি পড়ি, আমি তখন বিভিন্ন অনুষ্ঠানে লাইক গায়ে হলুদ, জন্মদিন, ওই অমুক জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে জনসভা, এর মধ্যে গান গাবো, এইভাবে আসলে মানে
কি গানগুলো করতে, মানে কাভার সং করতে,
বিভিন্ন কাভার সং, জেমস ভাইয়ের গান, বাচ্চু ভাইয়ের গান, অন্যান্য ইংলিশ নাম্বার কিছু, হিন্দি নাম্বার কিছু, যেখানে পাবলিক ডিমান্ড ওয়াইজ করতাম। এবং আরো একটা মজার ঘটনা শেয়ার করি, আমার লাইফের ফার্স্ট শো, ওটাকে আমরা বলতাম খ্যাপ। তো ফার্স্ট খ্যাপ, তো পুরনো ঢাকায়, পুরনো ঢাকার ট্র্যাডিশন যেটা ইউজুয়াল, তখন ব্যাপারটা আরো অনেক ভাস্ট, অনেক ওয়াইড ছিল, এখন কালচারটা ধীরে ধীরে অনেক কমে আসছে। তো তখন যেটা ছিল, সারা রাত গান হতো, এবং একটা টার্ম ছিল আজানের পরে দুইটা গান।
আচ্ছা,
এই টার্মটা হচ্ছে বেশিরভাগ সময় যেটা হতো প্রোগ্রামে, যারা বাড়ির মহিলা যারা থাকতেন, হ্যাঁ, তারা পুরো প্রোগ্রামে এনজয়, পুরো প্রোগ্রামে ওই বিভিন্ন জিনিস মেনটেন করা, এগুলো নিয়ে বিজি থাকতেন, সব ঝামেলা মোটামুটি সেরে ওনারা গান শুনতে আসতেন।
আচ্ছা,
তো ব্যাপারটা থাকতো এরকম যে অজুর পানি দিয়ে আসছি, আজান দিবে, দুটা গান শুনবো, তারপরে অজু করে নামাজ পড়ে ঘুমায় যাব। তো দ্যাট মিন্স সারা রাত প্রোগ্রাম হতো, ফজরের আজানের পরেও দুটা গান।
ওকে,
ইউজুয়ালি এরকম হয়, এরকম হতো ওই সময় পুরনো ঢাকার প্রোগ্রামগুলো। এনিওয়েজ, আমার ফার্স্ট প্রোগ্রামের অভিজ্ঞতা, ফার্স্ট প্রোগ্রামে, ফার্স্ট খ্যাপে ইনফ্যাক্ট আমার পেমেন্ট ছিল 60 টাকা।
তুমি এই যুগের শিল্পী না কোন যুগের শিল্পী বলা যাচ্ছে না।
60 টাকার হিসাবটা আমি বুঝাই, একজন ভদ্রলোক, উনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, তো তিনি আমাকে বললেন প্রোগ্রামের কথা। তো আমি গেলাম, যে কমিউনিটি সেন্টার প্রোগ্রাম হচ্ছে, যে আমি ওয়েট করছি ওনার জন্য, তো আমি ওনাকে তখন ফেস টু ফেস দেখিনি, ফোনে কথা হয়েছে শুধু। তো যাওয়ার পরে একজন বেশ সন্ডা মার্কা লোক, খুব জাদ্রেল, রাগি টাইপ, আমি তো দেখেই আমার আত্মায় পানি শুকায় গেছে। জি, আসলে মানে বলল, তোমার নাম পারভেজ, গান গাও নাকি? জি, মানে আমার তখন ভেতরে একটা ভয় যে গান গাই যদি মারে, জিজ্ঞেস করার স্টাইলটা এমন ছিল যে গান গাও,
কেন গান গাও
এইটা।
ওকে,
তো উনি বললেন, ভালো ভালো, 40 টাকা দাও, 40 টাকা দাও, খুচরা নাই আমার কাছে, রিক্সা ভাড়া দেয়। তো দিলাম 40 টাকা। জি ভাই, বুঝছো, ভালো মতো প্রোগ্রাম করতে হবে, বুঝছো, ভালো কথা। প্রোগ্রাম শেষ করলাম, ওই আজানের পরে দুটা গান, এই টাইপের প্রোগ্রাম শেষ হওয়ার পরে উনি আমাকে 100 টাকার একটা নোট দিয়ে বললেন, এটা 2001 এর কাহিনী, 100 টাকার একটা নোট দিয়ে বললেন, 100 টাকার একটা নোট আমাকে দিয়ে বললেন, যাও যাও মজ করো মজ করো। এক্স্যাক্টলি। তো আমি ভাবলাম যে ১০০ টাকা পেমেন্ট, এটা পরে হিসাব করলাম না, উনি তো ৪০ টাকা অ্যাডভান্স আমার কাছে নিয়ে
রাখছে, ৬০ টাকা
আমার পেমেন্ট। তো
এবং তো মোজ করার জন্য ৬০ টাকা দিয়ে।
এক্স্যাক্টলি। তো তখন তখন লাইফটা ছিল এরকম যে প্রোগ্রাম করতাম, পরদিন সকালবেলা ইউনিভার্সিটির ক্লাস বা পরীক্ষা থাকতো মাঝে মাঝে, ওই প্রোগ্রাম শেষ করে আবার হলে আসতাম, হলে এসে পরীক্ষা থাকলে সারা রাত পড়তাম, পড়ে যেয়ে পরীক্ষা দিয়ে তারপর যদি ওই এনার্জি থাকতো তাহলে ক্যাম্পাসে কিছুক্ষণ থাকতাম, না হলে বাসায় চলে যেতাম বা হলে যেয়ে আবার ঘুমাতাম, রিচার্জ হয়ে আবার আসতাম। ওই সময় বয়সটা তো ওরকম ছিল।
এই ধরনের মানুষের প্রতি কিন্তু ইউনিভার্সিটির মেয়েদের একটা অন্যরকমের একটা আগ্রহ থাকে, পারফেস স্বাভাবিকভাবেই, কারণ মেয়েরা চায় যে এমন একজনের সাথে পরিচয় হতে বা এমন একজনের সাথে ঘুরতে বা এমন একজনের সাথে ইন্টিমেসি হতে যার এক্সট্রা কিছু কোয়ালিটি আছে। সো তোমার এই কাহিনীগুলো আমরা একটু জানতে চাই ইউনিভার্সিটির।
আমি আসলে ওইটা খুব বেশি এনজয় করিনি, বিকজ আমি যখন আমার ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ও কোরিয়ান, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তে এসেছিল, ওর সঙ্গে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, খুব ভালো একটা ইন্টিমেসি গ্রো করে। দ্যাট ওয়াজ নট লাভ অ্যাকচুয়ালি,
মোর দ্যান লাভ,
নট মোর দ্যান লাভ অ্যাকচুয়ালি, শি ওয়াজ মাই ফ্রেন্ড। বাট আমরা আসলে এত বেশি সময় থাকতাম একসঙ্গে, লাইক দেখা যেত ওর বাসা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ, ওর বাবার এখানে বিজনেস, ওর নাম ছিল হচ্ছে কিমজিনা,
কিমজিনা, ওকে,
ওর বাবার এখানে বিজনেস নারায়ণগঞ্জে, কিম হাই ফ্লাওয়ার মিল নারায়ণগঞ্জে, তো কিম ডং হিয়ক ওর বাবার নাম, আর পার্টনার নাম ছিল আব্দুল হাই বাই টাইপের কিছু, তো কিম হাই ফ্লাওয়ার মিল। তো এমন হতো যে ক্লাসটা শেষ করলাম, আমরা লাঞ্চ করলাম কোথাও, লাঞ্চ করে নারায়ণগঞ্জ চলে গেলাম, এবং শি ওয়াজ এ ভেরি গুড পিয়ানিস্ট, ও খুব ভালো পিয়ানো বাজাতো। তো আমরা যেটা করতাম যে ওর যে মিউজিক রুমটা ছিল ওখানে আমরা জ্যাম করতাম। তো এটা নিয়ে আসলে হিউজ অনেক, আমার আমার নামেই আমি অনেক গল্প শুনেছি অনেকের কাছ থেকে,
তোমাকে চেনে নাই তোমার পাশে বসে গল্প করছে,
যে জাপানি মেয়েটা আছে না, মানে দে ডোন্ট ইভেন নো যে ও জাপানিজ কোরিয়ান না চাইনিজ, দেখে ওরকম মনে হয়েছে জাপানিজ বলে দিল, জাপানিজ মেয়েটা আছে না ও তো প্রেম করে এক সিঙ্গারের সাথে, তো এরকম একটা ব্যাপার। আমি কিন্তু একটু পাশে, আমি চার কাপ হাতে, আচ্ছা আচ্ছা জাপানি মেয়ে সিঙ্গারের সাথে, তা আমি সিঙ্গার আর ও হচ্ছে মঙ্গোলয়েড টাইপের, তার মানে ওই কোরিয়ানটা জাপানিজ হয়ে গেছে, বাবা দারুন। তো
ও জানতো ব্যাপারগুলো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও কিভাবে নিত
অ্যাকচুয়ালি শি হ্যাড এ ক্রাশ অন মি।
আচ্ছা মজা। তো নাকি তুমি লুকোচ্ছো যে এই চান্স যেহেতু হয় নাই নিজের মতো করে সাইড করে একটা বলে যাই?
না আসলে অ্যাকচুয়ালি আমার আমার ইউনিভার্সিটির যে প্রেম সেটা আমার হয় হচ্ছে যখন আমি থার্ড ইয়ার শুরু করি তখন,
ওকে,
ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে,
ওই গল্পটাই যাই।
দ্যাট ওয়াজ এ ভেরি ব্রুটাল স্টোরি। খুব ও আসলে
ক্লাসমেট,
অ্যাকচুয়ালি ক্লাসমেট না, ও অন্য ডিপার্টমেন্টের, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো অন্য ডিপার্টমেন্টে। তো মজার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি মজার কিছু ব্যাপার শেয়ার করি, আমি আমি যে গান করি এটা সে জানতো না,
অদ্ভুত,
ও খুব আইসোলেটিভ টাইপের মানুষ ছিল খুব, এবং পরবর্তীতে জানতে পারে যে হ্যাঁ ওর ফ্যামিলিতে একটু ব্রোকেন ফ্যামিলি মেয়ে ছিল, ফ্যামিলিতে কিছু ওই প্রবলেমস ছিল, হিউজ অনেক প্রবলেম ছিল, তো সেগুলো নিয়ে আসলে ও নিজের ভেতরেই কনফিডেন্সের অভাব ছিল খুব। তো ওই জায়গা থেকে ওই প্রোগ্রামে যাওয়া বা ইভেন ও রোকেয়া হলে ছিল, রোকেয়া হলে আমি প্রোগ্রাম করতে গেছিলাম, তখনও আমার গান শুনে নাই কারণ প্রোগ্রামে আসেনি,
অদ্ভুত।
তো প্রথম যেদিন আমি ওকে নোটিস করি,
তুমি বললে আগে
নস্টালজিক হয়ে যাচ্ছে ব্যাপারগুলো নিয়ে, ব্যাপারটা হচ্ছে খুব ভাল লাগলো, শি ওয়াজ বিউটিফুল। তো ফ্রেন্ডকে বললাম যে একটু
ম্যানেজ কর।
তো পরিচয় হলো, তো তখনও জানতো না আমি গান করি।
আচ্ছা,
তো এর কিছুদিন পরে, অল্প দুদিন পরেই টিএসসি তে আমাদের একটা প্রোগ্রাম ছিল, খুব সম্ভবত আমাদের আমাদের স্পেসিফিকলি মনে নেই, আমাদের ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল খুব সম্ভবত।
আচ্ছা আচ্ছা।
তো নবীনবরণ প্রোগ্রামে পারফর্ম করলাম আমি, গান শুনলো, গান শুনে পরের দিনই যেদিন প্রোগ্রাম হলো তার পরের দিনই লাইব্রেরির সামনে ও বলছে আমাকে যে আরে তুমি গান গাও, আমি তো জানতামই না তুমি এরকম হাঁসের মতো ফ্যাসফ্যাসে গলা নিয়ে কিভাবে গাও। তো এবং এই প্রবলেমটা কিন্তু আমার ছোটবেলাও ছিল, মানে হচ্ছে আমার মা, মার কাছে আমি শুরু করি গান শেখা, তো মা আমাকে শেখাতেন আর ভাবতেন যে ছেলেটা গান শিখছে কিন্তু ও তো বড় শিল্পী হতে পারবে না, আসলে এরকম ভয়েস
ফ্যাসফ্যাসে একটা গলা,
ফ্যাসফ্যাসে একটা হাস্কি একটা ভয়েস কি করবে, ঠিক আছে শিখুক শিখুক শিখতে থাকুক দেখা যাক কি হয়। তো যাই হোক, তো ওই সময় আমি একদম লাইব্রেরির সামনে একদম ইজ্জতে আঘাত যে হাঁসের মতো ফ্যাসফ্যাসে গলা নিয়ে। এনিওয়েজ, তো তারপরে আমাদের প্রেমের একদম মানে অফিসিয়াল প্রেম যেটা, প্রেমের যে শুরুটা সেটা আরো অনেক বেশি মজার।
ওকে, আমরা সেই গল্পে যাই।
তো একদিন ওর, আমার মনে আছে ওর জন্মদিনের আগের দিন, আমি আমার ক্লাস ফাঁকি দিয়ে ওর ক্লাসের ওখানে গেলাম, গিয়ে ওকে বাইরে থেকে ইশারা করে বললাম যে বেরো। তো বের হলো কলা ভবনের দোতলায় সামনের দিকটা, ওটা হচ্ছে খুব সম্ভবত ওই ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজ এর যে ইয়েটা বারান্দাটা, ওই বারান্দা দাঁড়িয়ে আমরা কথা বলছি। তো এর আগে থেকে একটু মানে ওই একটু হচ্ছে হব এরকম একটা ব্যাপার চলছিল। তো ওর আর আমার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সের জায়গাটা ছিল যেটা, সেটা হচ্ছে রিলিজিয়ান, ধর্ম। তো ও ছিল হিন্দু, তো সবসময় বরাবর এরকম হতো না এরকম হবে না হ্যান ত্যান এই টাইপের কথা,
মানে কথাবার্তা হলো তোমাদের মধ্যে এই প্রবলেমটাই রেজ করতো,
এই প্রবলেমটা রেজ করতো, মানে আসলে প্রবলেম হিসেবে রেজ করতো না, তো ওই দিন কথা হতে হতে হঠাৎ একটা সময় ও বলে বসলো যে দেখো আমি যেটা বলছি এটা কিন্তু আমার মন থেকেই বললাম। তো আমি ওকে হুট করে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তুমি যেটা বলছো এটা মন থেকেই বলছো আমি জানি। ও কিন্তু তখন আমাকে কিছু বলে নাই, কিন্তু ও মনে করছে ও বলে ফেলছে।
চমৎকার।
তো ও ভাবছে যে ও প্রপোজ করে ফেলছে অলরেডি আমাকে, করেনি কিন্তু, না করে করার মতো একটা ব্যাপার হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এই ব্যাপারটা ডিসক্লোজ না করি, যেহেতু ভাবছে যে হ্যাঁ কথা বলা হয়ে গেছে,
বলার পরে দেখা গেল ওর যদি উল্টো ঘুরে
যায়, উল্টা যদি ব্যাকফায়ার করার দরকার নাই থাক। তারপর এই তো হয়ে গেল, তারপর অনেক যুদ্ধ, অনেক চিৎকার চেঁচামেচি, টেনশন, ওর ফ্যামিলিতে টেনশন, আমার ফ্যামিলিতে টেনশন, আমার ফ্যামিলিতে
জানাজানি হয়ে গেল।
জানাজানি মানে কি, আমি সবসময় আমার ফ্যামিলিতে এই জায়গাগুলো নিয়ে অনেস্ট থাকার চেষ্টা করি সবসময়। তো আমার মার সাথে পরিচয় করলাম, তো আমার মা আচ্ছা ঠিক আছে তুমি যদি, তোমার যদি ভালো হয় এটা, তোমার যদি তুমি হ্যাপি হও ফাইন, ওয়েল এন্ড গুড, নো প্রবলেম। আমার বড় বোন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে তুমি যদি হ্যাপি থাকো নো প্রবলেম, ওয়েল এন্ড গুড। বাট ওর ফ্যামিলিতেও প্রবলেম ছিল, সৎমার কাছে ওরা বড় হয়েছে, তো কিছু প্রবলেমের জায়গা তো ছিলই অনেক বড়। তো অনেক বছর, প্রায় 4-5 বছর, তারপর আসলে ইট ডিডন্ট ওয়ার্ক আউট।
মানে এই যে প্রবলেমটা প্রথমে ফেস করলে ওটাই কি এক্সিস্ট করতো নাকি?
না, ওই প্রবলেমটা, ওই প্রবলেমটা নিয়ে ওভাবে কখনোই, ওইভাবে কখনোই প্রবলেম হয় না। কিন্তু আসলে কি যে আমি যেটা দেখলাম যে ভালোবাসায় আসলে ভালোবাসাটাই সব না, আরো অনেক কিছু প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার থাকে, সিচুয়েশন কিছু ব্যাপার থাকে, আরো অনেক ব্যাপার থাকে আসলে। সো একজন আরেকজনকে অনেক ভালোবাসে, বাট ওই করুণ পরিণতির দিকে যেতে পারে জিনিসটা। আমার লাইফ থেকে আমার শিক্ষা এটাই যে হয়তো এটাই সত্যি। এটাই
ব্রেকআপটা কিভাবে করলে, মানে
শুরুটা তারা সুন্দরভাবে হয়েছিল।
ব্রেকআপটা আসলে কেমন ভাবে, যেমন ভাবে না আসলে সম্ভব না। We shouldn't drag this thing, this relation anymore.
ওই সময় কোনো গানটান লিখেছিল ওকে নিয়ে?
গান তো করা হয়েছেই, গান তো কিছু করা করতে হয়ই আসলে।
ও এখন কোথায় আছে, যোগাযোগ হয় তোমার সাথে?
না একেবারে যোগাযোগ নেই। আমি লাস্ট যতটুকু জানি ও একটা এনজিওতে আছে, তেমন ভাবে যোগাযোগ আসলে নেই।
বিউটিফুল যদি মোমেন্টস বলি, যে এই পাঁচ বছর ইউনিভার্সিটি লাইফের প্রেম, ইনফ্যাক্ট আমার কখনো ছিল না, সো ওই জায়গাটা থেকে আমি অনেক বেশি মিস করি।
এটা কি রেডিও প্রোগ্রামের জন্য কখনো ছিল না?
রিয়েলি টু বি অনেস্ট, রেডিও প্রোগ্রামের জন্য না, রেডিও প্রোগ্রাম তো আমার শুরু হয়েছে বড় অনার্স এর পর পর।
না আমি বললাম যে এখন রেডিও প্রোগ্রামে আছি বলে ছিল না, তোমার ঠিক ওরকম লিসনার্স
আসলেই ছিল না, আসলেই ছিল না। এবং আমি আসলে খুব মিস করি, আমার ইউনিভার্সিটিতে একটা প্রেম থাকা উচিত ছিল আমার ব্যক্তিগত।
না আমি যদি আবার একটু শয়তানি পার্সপেক্টিভ থেকে ভাবি, তাহলে ইউনিভার্সিটিতে ওই সময় এরকম একটা মানে খুন খারাপি টাইপের প্রেম থাকাটা কিন্তু একটা লস, কারণ অনেক সুন্দরী মেয়ে থাকে, ও আছে, ও তো এনগেজ না থাক।
না আমার আমার মিসিং এর জায়গাটা কোনটা, ধরো তোমার জন্য হল থেকে রান্না করে নিয়ে আসতেছে কেউ, বা তোমার তোমাকে স্পেশালি একটা টেক কেয়ার করতেছে।
এক্স্যাক্টলি।
আর একটা জিনিস কি বাঙালি ছেলেদের মধ্যে ওদের জিনিসটা বোধহয় একটু বেশি কাজ করে, সেটা হচ্ছে যে
তা করে
মানে এখনই প্রেশারটা নিয়ে নিব, এখনই ইয়েটা নিয়ে নিব, আসলে ফিউচারটা কোন জায়গায় যাবে, ফিউচারটা কোন জায়গায় যাবে, তোমার ক্লাসমেট আসলে ব্যাপারটা কোন জায়গায় যাবে, এরকম একটা ব্যাপার কিন্তু সবসময় কাজ করতো। আচ্ছা তো এই যে তোমার যদি বলি যে একটা বিউটিফুল মেমোরি বা বিউটিফুল সময় ওর সাথে পাস করেছো, সো তুমি আসলে বিউটিফুল মোমেন্টস গুলা কোনটা বলবো?
মোমেন্টস গুলো আসলে আমি এত বিজি থাকতাম, ইনফ্যাক্ট এখন আমি যেরকম বিজি, ওই সময় আমি এত বিজি থাকতাম, আমি বিউটিফুল মোমেন্টস বলতে আমি সারা রাত শো করে ওর মাঝে মধ্যে কিছু অমানবিক সময় ক্লাস টাইমে ক্লাস থাকতো, যেমন সকাল আটটা, এটা একটা মানে দুঃস্বপ্নের মতো ব্যাপার। এখন আমি যেটা করতাম মাঝে মধ্যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাকে বলি, তোমাকে বলে তুমি অবশ্যই বুঝতে পারবে, সেটা হচ্ছে হাকিম চত্বর একটা ফটোকপির দোকান আছে, ওই দোকানটার আড়ালে আমি এক গুচ্ছ ফুল নিয়ে সারা রাত শো করে ভোরবেলা, লাইক সারা রাত শো করতেছি, বললাম যে সারা রাত শো হবে, ও তো ঘুম, ডোন্ট ওয়েট ফর মি, ঘুমায় যাও, সকালে ক্লাস আছে, ফাইন, ঘুমা গেল। তো সকালবেলা শাহবাগ থেকে একতলা ফুল কিনে ওই ফটোকপি মেশিনের যে ওই দোকানটার যে ইয়েটা
চিপাটা
ওই জায়গায় আমি লুকিয়ে আছি। তো ওই বাম দিক দিয়ে আবার স্বপ্নের দোকানের ওই দিক দিয়ে আবার হল থেকে দেখতাম বের হচ্ছে কিনা,
পাশাপাশি রোকে হল,
হ্যাঁ,
দরজার দিকে তাকায় থাকতে আঙালের মতো।
তো সারা রাত কিন্তু জেগে আমি ঘুমাইনি।
আচ্ছা,
সাড়ে চারটা পাঁচটার দিকে শো শেষ হয়, বাকি সময় আমি ওই ফুল কেনা কিনি এসে বসে অপেক্ষা করা ঢুলো ঢুলো চোখে। তো এই 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 স্মৃতিটা আমার কাছে অনেক মানে অন্যরকম লাগে, যে ওই আমাকে দেখেই হঠাৎ সারপ্রাইজ হয়ে হেসে, আরে তুমি ঘুমাও না, বাসায় যাওনি, আচ্ছা তুমি ঘুমাচ্ছ, এই জন্য আমি ফোন দেইনি,
অনেক হ্যাপি হয়েছি তুমি নিঃসন্দেহে।
হ্যাঁ, এই এরকম কিছু 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 মোমেন্ট আসলে।
গান টান শোনাতে?
গান শোনাতাম, ও আমার অনেক ফ্যান, খুব অনেক ফ্যান,
গানের অনেক বড় ফ্যান,
অনেক বড় ফ্যান, এবং ও সবসময় বলতো যে পারভেজ তুমি একদিন অনেক বড় হবা।
বাহ, ইনফ্যাক্ট উই বিলিভ, উই বিলিভ,
ও আমাকে সবসময় বলতো অনেক বড় হবা, কারণ আমি আমি একটা জিনিস সবসময় মেইনটেইন করি যে ওই জিনিসগুলো আমি আনি না কখনো পার্সোনাল লাইফে, যে হ্যাঁ আমি আমার নাম ডাক হচ্ছে বা এই টাইপের কিছু, আমি সবসময় মানে ইন পার্সন থাকার চেষ্টা করি, যে ওই ব্যাপারগুলো আমি সবসময় এটা বিলিভ করি যে আমার কর্ম কিন্তু আমাকে আজকে এখানে নিয়ে আসছে।
জি,
সো এটা নিয়ে কিন্তু অহমিকা বা বড়াই করার কিছু নাই,
কিছু নেই, একদমই কিছু নেই। আমিও সেটাই মনে করি যে প্রত্যেকের লাইফেরই একটা না একটা ঘটনা থাকতেই পারে, হতেই পারে, কিন্তু সেটা নির্যাসটা আসলে কি, সেটার এসেন্সটা আসলে কি তোমার লাইফে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা একটা আরেকটা সংবাদের বিরতি নেব, তবে তোমার একটা গান শুনতে শুনতে নিব, তবে তার আগে আমি আমার শ্রোতাদেরকে একটু বলে নেই, আপনারা শুনছেন হ্যালো 8920, ইদ স্পেশাল হ্যালো 8920, এবং এখানে আমার সাথে আছে আমার বন্ধু, এবং যে আপনাদের কাছে হয়তো অনেক বড় মাপের সেলিব্রিটি কিংবা অনেক প্রিয় গায়ক, কিন্তু আমার কাছে সে সবসময় আমার বন্ধু, পারভেজ, পারভেজের আজকাল অনেক নাম ডাক, অনেক ভালো ভালো গাচ্ছে এবং আমরা বিশ্বাস করি পারভেজ অনেক ভালো গাবে। পারভেজ তার জীবনের গল্প একেবারে সাধারণ, মানে একজন বন্ধুর কাছে শেয়ার করছে এবং লাখ লাখ বন্ধু এই মুহূর্তে রেডিওতে আছেন এবং তারা শুনছেন পারভেজের গল্প। পারভেজের গল্পের শেষ পার্টটাতে আমরা ফিরে আসবো সংবাদের পরপর, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এবং বারবারই বলি জীবনের গল্পের কিন্তু শেষটুকু কিংবা জীবনের গল্পের শেষটা আসলে কোথায় এটা গেজ করা যায় না, অনুমান করা যায় না। 9115668 আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে হ্যালো 8920 এর জন্য। এখানে এসে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। প্রথমে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন 9115668। এবং ফেসবুকে এই মুহূর্তে আপনি যোগ করতে পারেন, এখানে অনেক চ্যাটিং হচ্ছে, অনেক গসিপ হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, পারভেজকে অনেক অনেক প্রশ্ন করছেন অনেকেই, বিভিন্ন ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক পেজে একটা স্ট্যাটাসও দেওয়া আছে পারভেজকে নিয়ে, আপনি যোগ করতে পারেন নিজেকে। ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, that is hello8920। পারভেজ আমরা একটা গান শুনবো, শুনতে শুনতে আমরা সংবাদে যাব, সংবাদের পর ফিরে এসে আরেকটা গান, তারপরে আবার জীবনের গল্পে।
তো ওই ওইটা যখন জিজ্ঞেস করলেই যে ওকে নিয়ে গান করা, একটা আনরিলিজড গান, এটা আসলে কখনোই আমি রেকর্ডিং এ যাইনি, ইনফ্যাক্ট যাবো না হয়তো কখনো ওই গানটা নিয়ে। ওই গানটা আজকে একটু ওর জন্যই করা ছিল গানটা।
হৃদয়ে পুরে শুধু দুটি মন, আর কি প্রয়োজন বলো, মিছে আয়োজন গুলো স্মৃতির পাতার ধুলো দুহাতে সরিয়ে চলো যাই হারিয়ে আজ সেই পুরনো তুমি আমি দুজন। হৃদয়ে পুরে শুধু দুটি মন, আর কি প্রয়োজন বলো, মিছে আয়োজন গুলো স্মৃতির পাতার ধুলো দুহাতে সরিয়ে চলো যাই হারিয়ে আজ সেই পুরনো তুমি আমি দুজন। হৃদয় নদীর বুকে বেদনার বালু চর, জানি ফিরবে না ফুরবে না প্রতীক্ষার প্রহর প্রভু। হৃদয় নদীর বুকে বেদনার বালু চর, জানি ফিরবে না পুরবে না প্রতীক্ষার প্রহর, তবু কেন তুমি বারে বারে স্বপ্ন হয়ে আসো ফিরে, কানে বাজে মৃদু পায়ে নুপুরের ঋণী ঝিন হৃদয় নগরে আজ শুধু তুমি নেই, তবু স্বপ্নে বিভোরে মন শোনে না বারণ জাগে, হৃদয় কোণে মৃদু শিহরণ সেই প্রতিক্ষণ জাগে, এ দু চোখে তোমার ছল ছল দু নয়ন, হৃদয়ে পুরে শুধু দুটি মন, আর কি প্রয়োজন বলো, নিচ্ছে আয়োজন গুলো স্মৃতির পাতার ধুলো, দুহাতে সরিয়ে চলো যাই হারিয়ে আজ সেই পুরনো।
গ্রামীণফোন বন্ধু প্যাকেজে এখন আরো বেশি বন্ধু, আরো বেশি স্বাধীনতা। বন্ধু প্যাকেজে এখন পাচ্ছেন মোট 10টি FNF নাম্বার, যার একটি জিপি টু জিপি সুপার FNF নাম্বারে দিন রাত প্রতি 10 সেকেন্ড মাত্র 5 পয়সা। বাকি 9টি FNF নাম্বার সেট করা যাবে যে কোনো অপারেটর থেকে। বন্ধু প্যাকেজ অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণফোন প্রিপেড থেকে বি লিখে পাঠিয়ে দিন 444 ফোন নাম্বারে। আরো জানতে ভিজিট করুন www.grameenphone.com। গ্রামীণফোন
8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। বাঁশের চূড়ায় উঠতে বানরটি কত সময় লাগবে?
বাঁশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে, যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পাস, নো হিডেন চার্জ। তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার FNF মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com। গ্রামীণ ফোন।
এখন সময় রাত 1টা।
শুনছেন ABC রেডিও FM 89.2। প্রতি ঘন্টার ABC খবরে আছি সৈয়দ সাফরিন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানকে আগামী 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের জানান, পদ্মসেতু প্রকল্পে কথিত দুর্নীতি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তাকে 6 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল দুদক। এদিকে ডেস্টিনির দুর্নীতি বিষয়ক সংস্থার প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাওনুর রশিদকেও 4 নভেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসার বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। বর্তমানে ওএসডি থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে বুধবার শাহবাগ থানায় মামলা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শৃঙ্খলা ও উন্নত সেবার লক্ষ্যে মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ সহ রেট্রো রিফ্লেকটিভ নম্বর প্লেট চালুর মাধ্যমে পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ব্যবস্থার সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধনকালে জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতার বিদেশ সফর নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন অভিযোগ করেছে বিএনপি। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের তীব্র নিন্দা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট 582 জন ব্যালটি হাজিকে নিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হল, শেষ হবে 30 নভেম্বর। মাসব্যাপী এই কার্যক্রমে বিমান 54,179 হাজিকে দেশে ফিরে আনবে। সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলী হত্যা মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক মোহাম্মদ মোদাহের হোসেন অভিযোগ গঠন করে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। বুধবার হাজির হওয়া 4 আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। আগামী 4 নভেম্বর থেকে তৃতীয়বারের মতো অভিন্ন প্রশ্নপত্র JSC ও JDC পরীক্ষা শুরু হবে, শেষ হবে 15 নভেম্বর। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,8,365 জন। এবছর প্রতিবন্ধীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত 20 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। বুধবার সচিবালয়ে JSC ও JDC পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এসব কথা জানান। সরকারি কাজে এখন থেকে সর্বত্র বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি অনুসরণ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ বিষয়ে এক পরিপত্র জারি করেছে। পরিপত্রে উল্লেখ করা হয় যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি ইতিমধ্যে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে অনুসৃত হচ্ছে। এই একই বাংলা বানান রীতি অনুসরণের মাধ্যমে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন। খেলার খবর ফুটবল। নেপালে হতে যাওয়া পোখরা কাপ টুর্নামেন্টের জন্য 23 জনের প্রাথমিক দল নির্বাচন করেছে বাংলাদেশ জাতীয় দলের কোচ সাইফুল বারী টিটু। প্রাথমিক এই দল নিয়ে 30 অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ফুটবলাররা। পোখরা কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। ভারতের ভাইজাক গ্র্যান্ডমাস্টার্স আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। অষ্টম রাউন্ডে খেলা শেষে 7 পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রাজীব। 6 পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অন্য 9 জনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। শুনলেন প্রতি ঘণ্টার এবিসি খবর। ফিরে যাচ্ছি এবিসি নিয়মিত আয়োজনে। যেকোনো সময় এবিসির খবর ও অনুষ্ঠান সরাসরি শুনতে পারবেন ওয়েবসাইট এবিসি রেডিও পিডি ডট এফএম এ। পাশাপাশি এবিসি খবর শুনতে পারবেন প্রথম আলো ডট কম এবং দ্য ডেইলি স্টার ডট নেট এ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2।
দুধের পাত্রে এমন ভাবে পানি মেশানো হয় যেন দুধ ও পানির পরিমাণ 3:2 হয়। দুধের পরিমাণ যদি 7.5 লিটার হয় তাহলে পানির পরিমাণ কত?
দয়া করে আগে দুধে পানি মেশানো বন্ধ করেন।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে। যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ। তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার এফএনএ মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminfone.com। গ্রামীণ ফোন,
8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশবে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে। পাশে চড়ায় উঠতে বানরটি কত সময় লাগবে?
পাশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবে।
ঠিক এমনই ক্লিয়ার কাট কথা গ্রামীণ ফোনে। যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পালস, নো হিডেন চার্জ। তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার এফএনএ মাত্র 5 পয়সায়, আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায়। আজই বেছে নিন আপনার পছন্দের ক্লিয়ার কাট প্যাকেজটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminfone.com। গ্রামীণ ফোন।
সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ হ্যালো ইট 920 তে। ঈদের বিশেষ পর্ব চলছে, যারা ফেসবুকে আছেন এই মুহূর্তে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক কমেন্টস পড়ছে, অনেক মন্তব্য পড়ছে, অনেকে আলোচনা করছেন, অনেকে অবাক হচ্ছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। ওখানে স্ট্যাটাস দেওয়া আছে, ইচ্ছে করলে আপনার ওখানে যোগ করে নিজেকে বিভিন্ন রকমের কমেন্টস করতে পারেন। পারভেজকে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বারটি যেটা আছে 9115668911566668 হচ্ছে নাম্বার। আপনি এখানে ফোন করে আপনার মনের কথা বলতে পারেন এবং একই সাথে আপনি যদি অনুষ্ঠানে আসতে চান তাহলে সেই ইচ্ছাও পোষণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার গল্পের ছোট্ট করে আমাদেরকে একটু বলতে হবে। প্রথমে ফোন করুন, তারপর আপনার নাম এবং তারপর অবশ্যই আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন। পারভেজ, ইউনিভার্সিটি লাইফের প্রেম তো পূর্ণতা পেল না, এবার একটু বর্তমান লাইফে আসতে চাই। আমরা এরকম দেখি, মানে মাঝে আমি ফেসবুকে দেখলাম সেদিন হঠাৎ করে যে আমার বন্ধু পারভেজের সাথে মানে এই তারকা জগতেরই একজন জড়িত এরকম একটা। তো আমি আসলে জানি না এটা রিউমার নাকি কাহিনীটা আসলে কি।
কাহিনীটা আসলে ওই যেরকম হয়
না, যেরকম যেরকম হয় আমাদের লিসনাররা তো গেস করে এদের এটা লাইফ অন্যরকম একটা ব্যাপার স্যাপার। ইনফ্যাক্ট মিডিয়ার মানুষজন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু অন্য ধরনের একটা প্রতিক্রিয়া।
হ্যাঁ, এটা এটা না আমি আমি একটু অন্যরকম ভাবে দেখি আসলে, কারণ মিডিয়া পার্সোনালিটি হলেও আমরা কিন্তু মানুষ সবার আগে।
অবশ্যই।
এবং ওই যে আমার মা এবং গুরুজি সবসময় একটা কথা বলেন যে মিউজিশিয়ান তো হবা, মিউজিক নিয়ে যদি থাকো, প্র্যাকটিসে থাকো, প্রসেসের ভেতরে থাকো, মিউজিশিয়ান একদিন হয়তো বা অনেক বড় হবা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভালো একজন মানুষ হওয়া। আগে তুমি একজন মানুষ, সো ওই জায়গাটা এনশিওর করাটা আসলে খুব জরুরি। আমরা একটা কাজ করতে যাই, একটা ফিল্মে অভিনয় করেছি আমি, টেলিফিল্মে। তো অভিনয় করতে গিয়েছিলাম জামালপুরে, জামালপুরে সরিষা বাড়িতে। তো আমি ছিলাম ভূত, টেলিফিল্মের নাম হচ্ছে অতিমানব। ভূত মানে দুষ্টামি করে বললাম, আসলে আমি থাকি জিন। আমার যে গেটার পেটার জিন, জিন ছাড়া অন্য কোন ক্যারেক্টার কি মানাবে?
সেটাই আমি সেটাই বলছিলাম।
তো আমার বিপরীতে অভিনয় করেছে ওই টেলিফিল্মটা সীমানা। তো তখন থেকে আমাদের একটা ভালো সম্পর্ক ডেভেলপ করেছে।
ওকে, ভালো সম্পর্ক ডেভেলপ করেছে, দেখছি। মানে কি, মানে তুমি কি ভয় পাচ্ছ তার ভয়? সীমানার ভয় পাচ্ছ?
ভয় পাচ্ছি না, লজ্জার ব্যাপার আছে না। আজও এইভাবে কি
নাইন ফ্যাক্ট, তোমার তো অতীত লাইফ বোধ হয় সে জানতো না, জানতো কি আজকে? জানতো। ওকে ওকে, তাহলে তো খুবই ভালো।
আই ওয়াজ ক্লিয়ার অল দ্য ওয়ে।
ওকে, আমার যেটা মনে হয় যে সীমানাকে যদি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেতাম তাহলে এটা আরো অনেক ভালো হতো। ঠিক আছে, সীমানাকে আমরা পেতে পারি ভবিষ্যতে, আর সীমানা নিশ্চয়ই আমাদের খুব ভালো বন্ধু হবে। এই যে মানে অভিনয় যে করছো, মানে চিন্তা ভাবনা কি আছে নাকি, মানে অভিনয়ের দিকে?
না 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 না, অভিনয় নিয়ে একেবারেই ওইটাই করা। ওইটা করার পেছনে যে রিজনটা, রাজীব দা।
আরে রাজীব, রাজীব মানে কোন রাজীব?
রাজীব সরকার,
মানে কমল সরকারের ছেলে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
রাজীব দাকে তো আমরা আমাদের অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করতে চাই। আমি জানি না রাজীব দা শুনছে কিনা এই মুহূর্তে, আমার খুবই 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 কাছের মানুষ। ইনফ্যাক্ট টুডেতে যখন ছিলাম, মানে আগের জায়গাটাতে, তখন থেকে হৃদ্যতা অনেক অনেক ভালো মানুষ
রাজীব দা। আমার খুব কাছের মানুষ। তো তার একদম একান্ত জোরাজুরিতে কাজটা করা, এবং ব্যাপারটা হচ্ছে যেদিন আমরা শুটিং এ যাই ওইদিন খুব সুন্দর 16 ডিসেম্বর ছিল। তো আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আমাকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পৌঁছাতে হবে। ওই দিন দুপুরেও আমি রাজীব দাকে রিকোয়েস্ট করেছি যে দাদা দেখেন না দাদা, প্লিজ আমি মনে হয় পারবো না, একটু সাফল্য করা যায় কিনা মাফ করে দিন ভাই প্লিজ। তো আলটিমেটলি হয়নি। তো ওটা করা, এরপরে আসলে আমার গান নিয়েই থাকাটা আসলে আমার কাছে মনে হয় যৌক্তিক।
এমনি সীমানা মানুষ হিসেবে কেমন?
ভালো, ভেরি গুড, ভেরি ভেরি কেয়ারিং, ভেরি কেয়ারিং। এবং কেয়ারটা মাঝে মাঝে একটু মানে
টর্চারের
দিকে চলে যায় মাঝে মধ্যে, বাট শি ইজ ভেরি কেয়ারিং।
ওকে, আচ্ছা, আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির, যে গল্পটাতে ছিলাম, ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করছো, ইউনিভার্সিটিতে তুমি গান করছো, এবং তোমার অ্যালবামের দিকে আমরা একটু ধীরে ধীরে আসতে চাই। মানে গান নিয়ে তুমি অনেক রিস্ক নিয়েছো, তো গানের ব্যাপারগুলো আমরা একটু জানতে চাই।
গানের ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই শেখা, আমি এই ব্যাপারগুলো অনেক অনেক জায়গায় শেয়ার করেছি। আজকে এমন
অনুষ্ঠানে দরকার নেই আমার মনে হয়,
ওই রিপিটটা না যায়। আমি সেই ব্যাপারগুলো রিভিল করি যে ব্যাপারগুলো আসলে অনেক জায়গায় শেয়ার করা হয়নি
এবং জানে না লোকজন।
এক্স্যাক্টলি, গান নিয়েই তো ছিলাম সবসময় ইউনিভার্সিটি লাইফেও। আসলে পড়ালেখা কিছু করিনি, মিউজিক নিয়েছিলাম। তো মজার একটা ঘটনা শেয়ার করব, আমি একবার একটা রিয়ালিটি শোতে গিয়েছিলাম।
ওকে,
ওই বিভিন্ন
কন্টেস্ট্যান্ট হিসেবে?
এক্স্যাক্টলি, কন্টেস্ট্যান্ট হিসেবে।
ওকে,
তো সেখানকার একজন জাজ আমাকে বললেন যে তোমার আর যাই হোক, তোমাকে দিয়ে গান হবে না।
ও মাই গড।
তো এটা শেয়ার করা এই জন্য যে রিয়েলিটি শো থেকে অনেকে ফিরে আসেন, এবং আমার ফিরে আসাটা আসলে খুব ভয়ঙ্কর ছিল। কারণ আমি প্রায় 2 সপ্তাহ, আমি যদি ডেইলি প্র্যাকটিস না করি আমার সারাদিন খারাপ যায়। সকালে রিয়াজ না করলে আমার দিনটা প্রচন্ড বাজে যায়।
আচ্ছা,
তো আমার জৈবিক চাহিদার মতো একটা জিনিস হচ্ছে আমার রিয়াজ প্রত্যেকদিন সকালবেলা। ওই জাজ, ওই যে বিচারক মহোদয়, ওনার ওই কমেন্টার পর আমি 2 সপ্তাহ হারমোনিয়াম টাচ করতে পারিনি।
আসলে এগুলো খুবই ডিজাস্টার করে, এবং
আমি 2 সপ্তাহ শুধু কাঁদতাম। তো তারই কিছুদিন পরে
প্রমিনেন্ট শিল্পী বাংলাদেশের, নামটা নিতে পারবো না,
নামটা আমি তার সঙ্গে দেখা হলো এখন না, তখন আমার যে গেট আপ ছিল, চুল দাড়ি মত ছোট ছোট ছিল সব, ইনফ্যাক্ট ক্লিন শেভ থাকতাম, চুল ছোট ছোট ছিল। তো তিনি আমাকে চিনতে পারেন না এখন, তার সঙ্গে আমার প্রায় দেখা হয়। তো তিনি আমার বিশাল ভক্ত এখন।
চমৎকার। দুই সপ্তাহ যে কাজ করতে পারলে না, তারপরে কি হলো?
তারপরে কি হলো, মা বলল যে সো ওয়াট, একটা দিন তোমার খারাপ যেতেই পারে, সেটার উপর তোমার পাস্ট এবং ফিউচার তো নষ্ট হয়ে যাবে না।
এক্স্যাক্টলি,
অতীত থেকে শিক্ষা না, অতীতে পড়ে না থাকে।
এক্স্যাক্টলি,
মানুষ ভুলটা ওই জায়গায় করে, অতীতে পড়ে থাকতে চায় মানুষ, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে যেতে হবে। এবং ওই ইনসিডেন্টটার কয়েক মাস পরে, অল্প কয়েক মাস পরে আমার রেকর্ডিং হয় হৃদয় মিক্স অ্যালবামের।
ওকে।
এবং সেই কয়েক মাস পরে হৃদয় মিক্স অ্যালবামের রেকর্ডিং এর পরে সেই বিচারক মহোদয় আমার বিশাল ভক্ত বনে যান। তো আমার খুব ইচ্ছা ছিল ওনাকে জিজ্ঞেস করার যে আসলে রাতারাতি কি এভাবে চেঞ্জ হয়, যাকে দিয়ে গান সম্ভব না তার আপনি রাতারাতি ভক্ত বনে গেলেন। তো এনিওয়েজ, ওই সব বিতর্কে না যাই। তো এরপরে আমার লাইফের সবচেয়ে বড় রিয়েলাইজেশনটা আসে, যেটা আজকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে জীবনে তুমি কতটা ট্যালেন্টেড এটা আসলে ম্যাটার করে না, আসলেই কোনো মূল্য নাই সেটার। তুমি কতটা মেধাবী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি যে মেধাবী সেটা প্রুভ করা, সেটা প্রমাণ করার ক্ষমতা তোমার আছে কিনা। ইট ডাজন্ট ম্যাটার হাউ ট্যালেন্টেড ইউ আর, হোয়াট ম্যাটার্স ইজ ওয়েদার ইউ আর এবল টু প্রুভ ইট অর নট।
এক্স্যাক্টলি।
সো আল্লাহর অশেষ রহমত, তোমাদের ভালোবাসা, দোয়া যে আমি একটুখানি পেরেছি সেটা প্রুফ করতে। আমি সবাইকে এই ব্যাপারটা শেয়ার করার উদ্দেশ্য কিন্তু বড়াই করা না,
জি,
আমার নিজের লাইফের সেই আনরিভিলড আনডিসকভার্ড জিনিসগুলো মানুষের মাঝে দেয়া, যে হ্যাঁ আমার, আমি এমন ছিলাম, ওই ওই রকম জায়গা থেকে ফাইট করে আজকে এই জায়গাটায় আসা যায় সম্ভব। প্রত্যেকটা মানুষ বাই বর্ন একজন উইনার, মেডিকেল সায়েন্সও কিন্তু তাই বলে, যে যে উইন করতে পারে সেই কিন্তু পৃথিবীতে আসে, রাইট? সো আল্লাহ সুবহান আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে পাঠাচ্ছেন বিজয়ী হিসাবে, তার তো হেরে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আউট অফ কনসার্ন, এটা আলোচনাতেই আসবে না হেরে যাওয়া ব্যাপারটা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করে যেতে হবে। আমার লাইফে হাজার হাজার ডিজাস্টার, আমার আমার জীবনে সবচেয়ে মূল্যবান যে রত্ন সেটা হচ্ছে আমার মা। আমার মাকে নিয়ে আমার আমার মার খুব বাজে একটা অসুখ আছে, এটাকে বলে ক্রনস ডিজিজ। এটা হচ্ছে ভেতরে পেটের ভেতরে ওই ক্ষুদ্রান্ত বৃহদন্ত যা আছে সবটাই ঘা হয়ে গেছিল। তো আমার মাকে নিয়ে আমার কলকাতা ট্রিটমেন্টে নিয়ে গেছিলাম। তো ওখানে আমার স্পেন্ড করতে হচ্ছে একদম ঠিক 2 মাস 7 দিন, এবং তখন আমি আসলে ফিল করি আমার 5 দিন কোমায় ছিল।
ও মাই গড।
জাস্ট নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে এখানে ডাক্তারদের ট্রিটমেন্টে কিছু ভুল ছিল, ডায়াগনোস করতে পারেনি ওরা প্রপারলি। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আসলে ফাইট, এই যে ফাইট গুলো, আমার মার ওখানে হিউজ ব্লাড দরকার ছিল, আমার আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ।
ও মাই গড।
সো ওটা আর একটা
ফাইট, ভেরি রেয়ার,
ভেরি রেয়ার। এবং 2 মাস 7 দিন ফার্স্ট টোটাল ডিজাস্টার, বাট প্রতি মুহূর্তে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ আমি পারবো।
চমৎকার।
আমাকে পারতে হবে, কারণ আমার মা না থাকলে আমার ফ্যামিলি থাকবে না। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা জিনিস এখনো আমার মার হাতে করা। সো বিশ্বাস করতে হবে, যখনই তুমি একটা জিনিস বিলিভ করবা, যখন তুমি বিলিভ করবা যে হ্যাঁ আমি এটা পারবো, তখন কিন্তু তুমি তোমার মনের ভেতরের একটা সুইচ অন করে দিলা, সবচেয়ে ইম্পর্টেন্ট সুইচটা,
আত্মবিশ্বাস।
এবং ওই সুইচটা অন হওয়া মাত্র তোমার বডির সিস্টেম টোটাল কমপ্লিট, তোমার নার্ভাস সিস্টেম, তোমার ব্রেইন, এভরিথিং ওই ওইটার ওই অনুযায়ী কাজ করা শুরু করবে, যে হ্যাঁ।
এবং ওপরওয়ালা দরজা খুলে দেয়,
খুলে দেয়।
এবং উনি সবসময় তো এটাই বলেন যে সাহসী মানুষের সাথে, নিয়ত গুণে বড়, সাহসী মানুষের সাথে আমি আছি, সৎ মানুষের সাথে আমি আছি, তুমি শুধু বের হও ঘর থেকে, বাকি কাজটা তো আমার।
এক্স্যাক্টলি। সো এটাই আমি সবকিছু শেয়ার করলাম অকপটে এবং অনেক কিছু আনরিভিল অনেক কিছু বললাম। এই জন্যই বললাম যে যারা ওই প্রবলেমগুলোতে আছেন যদি আমাকে পছন্দ করে থাকেন আপনারা এবং আমার প্রতি সে ভালোবাসা থেকে থাকে তাহলে দেখেন আমি একটা সাধারণ মানুষ আর দশটা মানুষের মতো। আই এম নট এ স্টার, আই এম জাস্ট এ মিউজিক লার্নার। আমি একটা মিউজিক লাভার, আমি একজন স্টুডেন্ট। সো আমার লাইফে সেই সমস্ত প্রবলেম আছে যা আপনাদের লাইফে আছে,
রাইট?
এমন না যে প্রবলেম ছাড়া একটা লাইফ। আমার এই প্রোগ্রাম থেকে বের হয়ে আমাকেও ওই আপনাদের আপনারা আর দশজন যেমন অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে যান, আমাকেও বের হয়ে বাসার উদ্দেশ্যে যেতে হবে। আমাকেও ওই তিন বেলা খাওয়া দাওয়া করতে হয়, গোসল করতে হয় একবার, ওই মার জন্য কাঁদতে হয়, মা বাবা আমাকে বকেন, সবকিছু আমি করি। সো আমার পক্ষে যেটা সম্ভব আপনাদের সবার পক্ষে ওটা ডেফিনেটলি সম্ভব।
এক্স্যাক্টলি,
যদি আমি পেরে থাকি আপনাদের আপনারা পারবেন। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখন আপনি আপনার ক্ষমতার ওপর বিশ্বাস হারাবেন, দ্যাট মিন্স যখন আপনি ভাববেন আহা আমি মনে হয় পারবো না, মানে আপনার ক্ষমতাকে আপনি অবিশ্বাস করলেন, তখন কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে যে ক্ষমতা দিয়ে দিয়েছেন সেটাকে আপনি অবিশ্বাস করলেন,
রাইট?
এটা একদম ঠিক না, একদমই ঠিক না।
তোমার এই কনফিডেন্ট এর জায়গাটার পেছনের একটা মানুষ থাকে না যে জীবনে কোন এক্সপিরিয়েন্স নাই কিন্তু অনেক বেশি কনফিডেন্ট, এটা এক ধরনের কনফিডেন্ট। আরেকটা হচ্ছে জীবনে অনেক বেশি এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স গুলোকে ওভারকাম করে সে কনফিডেন্ট। যেমন তুমি তোমার, আমি এই মুহূর্তে যারা আমাদের রেডিওতে যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, তিন চারটা জিনিস আমরা আজকের এই গল্পে পেয়েছি। এক, ছোটবেলা ভয়াবহ রকমের আর্থিক সংকটের মধ্য দিয়ে বড় হয়েছে আমাদের পারভেজ, এবং সেই সময় সে যে জগতে জড়িয়ে গিয়েছিল,
বুকে যাওয়া
মানে এটা এটা আসলে নর্মাল বুকে যাওয়া না। তুমি যে লাইফে যেটা কথা বলছো যে মানে এই যে ক্যারি করা, আলটিমেটলি তো এটা পিস্তল বা এটাই তো জিনিসটা ছিল। তো এই যে ক্লাস সিক্স সেভেনে এইটা তুমি এই লাইফে চলে আসলা এবং তারপরে লম্বা সময় ধরে এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইটস নট এ ম্যাটার অফ জোক, সেইখান থেকে আবার এমন একটা জায়গা যেখানে থেকে তুমি ডু অর ডাই সিচুয়েশন, আইদার তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা অর তুমি গেলা,
এক্স্যাক্টলি,
সেখানেও তুমি ওভারকাম করলা নিজেকে।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
এবং তারপরও লাইফে প্রেম আসলো, সেখানেও রিয়েলিস্টিক ব্যাপার নিয়ে ফাইট করা, আম্মাকে নিয়ে গেলা তোমার জীবনের শ্রেষ্ঠ ধন, সে পাঁচ দিন কোমাতে, সেখান থেকেও নিজেকে ফাইট করে নিয়ে আসলা।
দ্যাট ওয়াজ ইম্পসিবল। আমি আমি আমার মনে আছে, একটু অ্যাড করি যে তিন দিন মা পাঁচ দিন কমাইছিলেন, তিন দিন আমি ঘুমাইনি কন্টিনিউসলি তিন দিন, এবং আমি তিন দিন খাওয়ার মধ্যে আমি খেয়েছিলাম হচ্ছে দুই গ্লাস ছাতু, বিকজ আম্মা হচ্ছে কোমাতে, আমি জানি না যে কোনো সময় যে কোনো নিউজ আসতে পারে। সো ওই একতলায় হসপিটাল একতলায় যে ইয়েটা ওই টেলিফোনটা ওইটার সামনে আমি দাঁড়া থাকতাম এবং কাঁদতাম। মাঝে মাঝে মনে হতো এবার তো নিয়ে আসলাম, ডেড বডিটা নিয়ে যেতে হবে মনে হয়। সো এই এই এক্সপিরিয়েন্সটা আসলে,
এই সময় কোনো প্রিয় বন্ধুকে পাশে পেয়েছো যে তোমাকে?
আমি একা ছিলাম। আমার আমার ইন্ডিয়ায় যে ফ্রেন্ড সার্কেল, মিউজিক্যাল যে ফ্রেন্ডস যারা মিউজিক্যালে যারা মানে গুরু ভাই গুরু বোন যারা, তারা সবাই তখন অস্ট্রেলিয়া টুরে ছিল।
একটা কথা থাকে না, বিপদ যখন আসে তখন পাশে কেউই থাকে না,
কেউই ছিল না। তবে এমন কিছু মানুষকে আমি তখন আবিষ্কার করি যে মানুষগুলো আসলে মানে ফেরেস্তার মতো ছিল। যখন ব্লাড দরকার ছিল তখন আমি একজন ভদ্রলোককে পেলাম, এটা এটা আবার অনেক লম্বা একটা স্টোরি। তখন ভদ্রলোককে পেলাম, হসপিটালে একজন ভদ্রলোককে পেলাম, ওখানে আলিগড় ইউনিভার্সিটিতে এক বড় আপুকে পেলাম, এবং তারা তাদের জায়গা থেকে অসম্ভব ধরনের হেল্প করেছেন আমাকে, অসম্ভব টাইপের হেল্প, মানে যেটা কখনো এক্সপেক্ট করা যায় না। আমার ওখানে যাওয়ার পরে কিছু ফ্রেন্ডস ফ্রেন্ডসের সাথে পরিচয় হয়, তারা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ডোনেশন ক্যাম্পের ক্যাম্প একদম বন্ধ করে যে কয়টা ও নেগেটিভ সে কয়টা ও নেগেটিভ পারভেজের লাগবে, ও বিদেশি ওর এখানে কেউ নাই, লাঠি শোটা নিয়ে মারামারি অবস্থা, ও নেগেটিভ গুলো দিতে হবে, এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে আমার যে ফেরেস্তার মতো। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে আমি বিশ্বাস করতাম, তাই সৃষ্টিকর্তা আমার ওই বিশ্বাসের মর্যাদা হতে দিয়েছে।
নিঃসন্দেহে। আমরা একটু তোমার ডেইলি লাইফ সম্পর্কে জানতে চাই, এখন তোমার দিনকালগুলো কিভাবে কাটে, মানে কিভাবে তুমি গান প্লাস তোমার অ্যাক্টিভিটিস পার্সোনাল।
আমার ডেইলি লাইফ হচ্ছে, আমার আমার লাইফে আসলে কোনো রুটিন নেই, একটা মাত্র রুটিন, সকালবেলা রিয়াজ করা,
এটা কম্পালসরি
কম্পালসরি। তারপর তো বিভিন্ন রেকর্ডিং এর কাজ থাকে, বা যেদিন এরকম রেকর্ডিং বা স্টুডিও স্টাফ না থাকে সেদিন আমি নিজে একটু আমার পিয়ানোটা নিয়ে বা গিটারটা নিয়ে বসি, একটু গান কিছু প্রোগ্রেশন বানানোর চেষ্টা করি বা গানের মধ্যে থাকার চেষ্টা করি।
এই যে তুমি বেশ কিছু মানে কয়েকটা একটা অ্যালবাম সলো আর
আমরা সবাই এটা ফেস করি, সেটা হচ্ছে পেটে খেলে পিঠে শোয়া একটা ব্যাপার আছে না, আমরা মিউজিক করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, পিঠে শোয়েই যাচ্ছে শোয়েই যাচ্ছে শোয়ে যাচ্ছে, কিন্তু পেটে আর খাবার পড়ছে না, মানে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল ফিডব্যাক, সেটা তো একদম, এটা তো হিউজ একটা সেটব্যাক, কারণ আমাদের সার্ভাইভালটা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে।
প্রথম সলোর এক্সপিরিয়েন্স তোমার কাছে জানতে চাই, কারণ প্রথম সলোর ব্যাপারে তো কেউ টাকা পয়সা দেয় না সাধারণত।
প্রথম সলোর এক্সপিরিয়েন্স আমার খুবই নাইস।
কিরকম?
আলহামদুলিল্লাহ খুবই নাইস। আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে হৃদয় খানের হৃদয় মিক্স, ওখানে দুটো গান ছিল, দুটো গানই খুবই অ্যাপ্রিসিয়েটেড, যাবে যদি এবং জীবন। তো তারপর বেসিক্যালি হৃদয়ের সঙ্গে যখন আমার পরিচয় হয়, একটু আগে যাই, ওই দিন ওই মুহূর্তেই হৃদয় আমাকে প্রপোজ করে যে চাচু এই মিক্সড অ্যালবামটা তো আমি করব, মিক্সড অ্যালবামটা আপনি গাইবেন, আপনার কোন সোলো অ্যালবাম কি আছে? আমি বলি না এখনো পর্যন্ত বের হয়নি, কাজ করিনি আসলে। ইনফ্যাক্ট আমার কোনো প্ল্যানও কিন্তু ওরকম ভাবে ছিল না।
আচ্ছা আচ্ছা।
খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে হ্যাঁ অ্যালবাম করব, তারপরে রিলিজ করবে অ্যালবাম, তারপর এটার আমার এরকম কিছু ছিল না, কখনোই কোনো প্ল্যান ছিল না। হুট করে হৃদয়ের কাছে যাওয়া, এক বড় ভাই ফোন করে বললেন যে এরকম একটা অ্যালবাম হচ্ছে চলে একটা টেস্টে। তো ওই প্রথম কথা ছিল এরকম যে সোলো অ্যালবামটাও আমি করব, হৃদয় আমাকে বলল। তো হৃদয় মিক্স বের হওয়ার পরে লেজার ভিশন আমাদের কোম্পানি ছিল, তো কোম্পানি আমাকে প্রপোজ করলো যে আমাকে এবং হৃদয়কে যে ফাইন আপনারা একসাথে কাজ করেন, খরচটা আমরা দিচ্ছি।
ওকে।
এবং আই ওয়াজ পেইড ফর মাই ফার্স্ট সোলো অ্যালবাম অ্যাকচুয়ালি।
ইউ আর লাকি।
এক্স্যাক্টলি। এবং ওই সময় একটা খুব বড় টেনশন ছিল, সেটা হচ্ছে আমি একটু আমি চেষ্টা করি সুফিটাকে ভেঙে, সুফি স্টাইলটাকে ভেঙে ওটার সঙ্গে অন্যান্য জনার মিউজিক জনারটাকে ব্লেন্ড করে একটা
নতুন ঘরানার কিছু করা। হ্যাঁ
এক্স্যাক্টলি। তো ফার্স্ট সোলো অ্যালবাম করার সময় আমার একটু টেনশন ছিল একটা জিনিস নিয়ে, কারণ প্রথম দুটো গান অলরেডি দর্শকরা নিয়েছেন, সো এইটাতে যদি আমি কন্টিনিউটি রাখতে না পারি তখন দর্শক ভাববেন দ্যাট ওয়াজ এন ইনসিডেন্ট, জাস্ট একটা একটা ঘটনা ছিল, অনেকেই আসে যায় আসে যায় এরকম। সো আমি কি একদম ট্র্যাডিশনালি অ্যালবাম করব নাকি ওই স্টাইলটারই অ্যালবাম করব? তো পরে আমি আর হৃদয় মিলে বললাম আল্লাহ ভরসা, দেখি কি হয়, ওই স্টাইলটাতেই থাকি, থাকলাম ওই স্টাইলটাতেই। আল্লাহর রহমত যে আসলে আমরা স্লিপ করিনি।
গুড ক্লিক, ইনফ্যাক্ট ভেরি গুড ক্লিক, সুপার হিট বলা যেতে পারে প্রথম অ্যালবামটা। এবং পথ গানটা তো অনেক বেশি হিট, আরো বেশ কিছু গান আছে যেগুলো আমাদের অনেক বেশি ডিমান্ড এবং আমাদের লিসনাররা সবসময় শুনতে চান। গুড ক্লিক। সেকেন্ড অ্যালবামের ব্যাপারে কি অবস্থা, সেকেন্ড সোলোটা?
সেকেন্ড সোলো বেরোলো গত রোজার ঈদে। সেকেন্ড সোলো নিয়ে একটা অনেক বড় বিতর্ক এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল মাঝখানে। এই অ্যালবামটা আমার আসার কথা ছিল অ্যাকচুয়ালি 2011 এর পয়লা বৈশাখে, বাট প্রবলেম যেটা হয়েছিল আমি এবং আমার ফ্রেন্ড, দুই ফ্রেন্ড শোয়েব এবং আমজাদ, আমরা কাজ করছিলাম তিনজন একসাথে। তো আই ডোন্ট নো ওয়াই অ্যাকচুয়ালি আমার মোটামুটি অ্যালবামে টাকা পয়সা দেওয়ার পরে আমার ফ্রেন্ড সে যে কাজ করছিল ট্র্যাকের কাজগুলো, সুরের কাজটা আমি আরো মিলে করছিলাম, লিরিক আমি কিছু ম্যানেজ করছিলাম, এভাবে করছিলাম কাজটা। সাডেনলি হি চেঞ্জ হিজ মাইন্ড। চারটা গান তৈরি হওয়ার পরে বিভিন্ন জায়গায় লাইভে গানগুলোকে প্রমোশন করার পরে সাডেনলি হি চেঞ্জ হিজ মাইন্ড। সে আমাকে হঠাৎ করে বললো আমার গান আমি দিব না, আলো ওয়েল গানগুলো এনটায়ারলি তোমার না, গানগুলোর সুর পার্শিয়ালি তোমার পার্শিয়ালি আমার, লিরিক মোস্ট অব দেম আমার, সো ইউ ক্যান নট জাস্ট সে যে দিব না, প্রফেশনাল ব্যাপার এটা, রাইট? এবং ওয়েন আই হ্যাভ পেইড ইউ,
রাইট,
তুমি যে অ্যামাউন্টটা পাও সেটা আমি তোমাকে পে করলাম। তারপরে এটা নিয়ে অনেক চিল্লা পাল্লা হলো, বিভিন্ন জায়গার থেকে আমাকে থ্রেট করা হলো যে আমার ক্যারিয়ার ধ্বংস করে ফেলবে, এটা করবে সেটা করবে। বাট আমার কথা ছিল এন্ড অব দ্য ডে আমি তো ফেয়ার,
রাইট,
আমি আমার জায়গার থেকে সমস্ত বিতর্কের মানে বিতর্ক জিনিসটা কি একদম মানে অযৌক্তিক চিল্লা পাল্লা করে তো বাবা লাভ নাই,
রাইট?
আমি আমার, হ্যাঁ আমার ফ্রেন্ড, এখন তুমি আমার ফ্রেন্ড, তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ কিবরিয়া আমাকে একটা ইয়ার এতে ভয়েস দিয়ে দাও, একটা লাইক দেখুন একটা গানে আবৃত্তি করে দাও, আমি তোমাকে পে করলাম, আমি কি ইউ আর মাই ফ্রেন্ড, কাম অন, আমি কি তোমার কাছ থেকে লিখে নিব যে হ্যাঁ এটা এটা এই রাইট আমার, এর তের এত টাকা পেমেন্ট নিলাম। সো ওই জায়গাটাকে যদি কেউ ইউজ করে যে দের ইজ নো এভিডেন্স, তুমি আমাকে টাকা দাওনি, সো এই জিনিসগুলো মানে একদম আর দশটা বিজনেসম্যানের মতোই আমার মিউজিক করতে এসে ওই ধরনের মানে জিনিস ফেস করতে
হবে, মনে হয় না যে ওই ইউনিভার্সিটি লাইফে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম, এখন আবার নতুন করে শুরু করা উচিত, না এরকম ফিলিংস কখনো হয় কিনা?
না এরকম হয় না আসলে,
না
বিকজ ওই যে বললাম আমি আমি সব এই জিনিসগুলোকে আমি পজিটিভ জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি,
রাইট?
কারণ ওরা যদি ওই সময় আমার সাথে ওই বিহেভটা না করত, আমি খুব মানে আমার একটা প্রবলেম আছে, আমি খুব বেহিসাবি গা ছাড়া টাইপের মানুষ, হচ্ছে হোক না হয়ে যাবে এরকম একটা ব্যাপার। সো ওদের কাছ থেকে ওই ফিডব্যাকটা এবং ওই সেটব্যাকটা, ইনফ্যাক্ট ফিডব্যাক না ওই সেটব্যাকটা, ওই ব্যাক স্ট্যাবটার পরে যখন আমার সাথে ওই বিশ্বাসঘাতকতাটা করলো, বিশ্বাসঘাতকতার পরে আমি আসলে একটু নড়ে চড়ে বসলাম যে না এটা তো আসলে
বিশ্বাসঘাতকতা ব্যাপারটা একটু বলো, কারণ আমাদের বোধহয় এটা বলা হয়নি।
ওটাই বললাম যে আমার অ্যালবামের কাজ দে আর মাই ফ্রেন্ডস,
ও রাইট, হ্যাঁ ইয়া,
আমার বন্ধু তারা, তাদেরকে নিয়ে আমি সবসময় মার্চ করেছি আমার আমার
আমার লাইফ
এন্টায়ার মিউজিক্যাল ক্যারিয়ার।
তারপরে গানগুলো পেয়েছিলাম
মানে ডেফিনেটলি
আদায় করে ছেড়েছো আর কি, দিস ইজ মাই সং, সো
দিস আর মাই সংস, দিস আর মাই টিউনস, সো ইট বিলংস টু মি। এবং আমার অ্যালবামে অ্যালবামটা তুমি দেখো, আমি প্রত্যেকটা জায়গায় যে যা করেছে সবটুকু সবটুকু রেকগনিশন আমি দিয়েছি। যে গানটা আমাদের দুজনের টিউন করা ছিল লেখা আছে, টিউন তারা তারা, লিরিক যেখানে আমার ওর লেখা আছে।
তোমার প্রথম অ্যালবামটা ছিল পথ,
পথ,
পরেরটা হচ্ছে প্রহর, তোমার নিজের নাম পারভেজ, প্রত্যেকটার প প প প কাহিনী কি
যাই না হয়ে যাচ্ছে আসলে,
মাইলস কিন্তু এরকম একটা ব্যাপার আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ অনেক সবগুলো অ্যালবামের নাম কিন্তু একই
রকম, প্রতিচ্ছবি, প্রত্যাশা, প্রত্যয় এরকম কিছু,
হ্যাঁ প্রত্যেকটাই পা দিয়ে। যাই হোক, ওটা ওটা অবশ্য মাইলসের কোন লজিক আছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু তোমার নাম যেহেতু পারভেজ থেকে প নিয়ে বাকি সবগুলো প করে দেয়ার একটা, অনেকে লোকজন বলতেও পারে কি প্যা প্যা করে।
না আমাকে মাঝখানে একজন বলছিল যে ভাই নেক্সট অ্যালবাম নাম কি হবে, প্রহার,
এটা ভালো হতে পারে প্রহার। ওকে আমরা আড্ডার শেষের দিকে চলে এসেছি, আমার চমৎকার একটা সময় কেটেছে তোমার সাথে, আমি একটু জানতে চাইব মানে ইনফ্যাক্ট তোমার ফিউচার প্ল্যান ছোটবেলাতে ছিল কিনা এটা জানা হয়নি, কিন্তু এই মুহূর্তে মানে এই জায়গাটা, যে জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো আজকে ঈদের পঞ্চম দিনে,
এক্স্যাক্টলি
রাতের বেলা ঠিক এখন একটার পরের সময়, তোমার সামনের দিনগুলো নিয়ে তুমি কি ভাবো?
সামনের দিনগুলো নিয়ে বেসিক্যালি আমি ভাবছি ওই যে তোমাকে, তোমার সঙ্গে তো আগেও তো ব্যাপারটা শেয়ার করেছি যে মিউজিক নিয়েই আসলে আমার সবকিছু চিন্তা ভাবনা,
মানে তুমি ডিটারমাইন এই জায়গাতে,
ডিটারমাইন এক্স্যাক্টলি। আমি আমার গ্রাজুয়েশনের পরে এবং গ্রাজুয়েশনের আগে তো অবভিয়াসলি কখনো কোনোদিন কোনো চাকরি ইন্টারভিউতে যাইনি,
মানে তুমি চাইনি নিজে থেকে,
চাইনি আমি, আমি চাই না মিউজিক থেকে টাইম কাট করে আমি অন্য জায়গায় দিতে,
কারণ আমাদের মতো ফ্যামিলির ছেলেরা, তাও একটা মাত্র ছেলে তুমি,
না আমি আমার ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা আসলে পাই, ইন্সপিরেশনটা পাই, পাই অনেক পাই। আমার মা এখনো যেটা করেন ওই সারাদিন ওই তার ফোনে আমার গান বাজে আর উনি সারা বাড়িতে ঘুরে কাজকর্ম করেন, এটা
বাহ,
তো আমি বিরক্ত আমার গান শুনতে শুনতে। আর প্ল্যান হচ্ছে আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, সামাজিক কিছু দায়বদ্ধতার জায়গা থেকে, যেমন স্ট্রিট চিলড্রেনদের নিয়ে কিছু কাজ করছে, আমাদের নিজেদের একটা এনজিও আছে নাম হচ্ছে একমাত্রা, আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারের কাজ হচ্ছে হালুয়াঘাটে, ওখানে বাচ্চারা পার্মানেন্টলি থাকবে, ওখানেই পড়ালেখা করবে, ওখানে কাজ শিখবে, কাজ করছি, একমাত্রা নিয়ে আছি আমি। আর অন্যান্য কিছু এনজিওতে আমি ভলেন্টারি ওয়ার্ক করি, এগুলো নিয়ে কাজ করার প্ল্যান। বাট সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় গোল হচ্ছে আমি আমাদের বাংলা মিউজিকটাকে আমি চাই একদিন ওই বিশ্বের দরবারে ওই স্ট্যান্ডার্ডটা নিয়ে যেতে।
চমৎকার, সম্ভব, স্বপ্ন থাকলে সবকিছুই সম্ভব। এবং আমরা, আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আজকে একটা ডিফারেন্ট হ্যালো ইট 920 হয়েছে, কারণ আজকে আমরা একজন সেলিব্রিটিকে পেয়েছি যে হয়তো আমার কাছে বন্ধু মানুষ কিন্তু আপনাদের কাছে অনেক বড় মাপের সেলিব্রিটি কারো কারো কাছে। এবং সে তার জীবনের গল্পটা বলেছে, কোনো কিছু আমাদের কাছে লুকায়নি, একেবারে অকপটে বলে দিয়েছে। পারভেজ, তুমি তো অনেক চড়াই উতরাই পার করেছো, তোমাকে যদি সবকিছু মিলিয়েই, মানে যারা তোমার ফ্যান তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলি, মানে তোমার লাইফটা নিয়ে সবকিছু নিয়ে, এই যে এত চড়াই উতরাই পার করলে, তুমি কি মেসেজটা দিতে চাও তাদেরকে?
আমি খুব ছোট করে যদি বলি তাহলে বলবো যে ওই যে একটা কথা আছে না যে সে নো টু ড্রাগস বিকজ আলটিমেটলি ইটস জিরো আউটকাম, কিছুই না। আর যদি কেউ এরকম সিচুয়েশনে থেকে থাকেন, প্রোগ্রাম শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি পারভেজ, আমি ওই সমস্ত কিছু ফেস করে, ওই সমস্ত ডিফিকাল্টিজ ওভারকাম করে আজকে পারভেজ, এবং প্রফেশনালি মিউজিক করার আগে মিউজিকের প্রতি যে ভালোবাসাটা জন্মে সেটা জন্মানোর প্রথম এবং প্রধান কারণ ছিল হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। খুব বেশি ইনভলভ রাখতাম আমি নিজেকে মিউজিকে, যতই শেখা থাকুক বা ব্যাকগ্রাউন্ড থাকুক, আমি আমার লাইফের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মুহূর্তে যেই আমার সাথে বিচ্ছেদ করুক বা না করুক, মিউজিক আমার সাথে বিচ্ছেদ করেনি। একটা কথা সবসময় আপনারা সবাই মনে রাখবেন যারা শুনছেন, যে আপনি যার জন্য বা যাকে কিছু দিবেন তার কাছ থেকেই কিছু পাবেন, চলে আসবে। সো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিন্তু কোন সময় আসলে লাইফে নেই, কারণ অনেক ছোট্ট একটা লাইফ, কিন্তু
ছোট্ট একটা জীবন।
ফ্রাস্ট্রেটেড হবেন না প্লিজ, ফ্রাস্ট্রেটেড হবেন না কেউ, যেই অবস্থানে আপনি থেকে থাকেন না কেন ফ্রাস্ট্রেটেড হবেন না। আমার লাইফে অনেক ভুল, আমি একটা মানুষ, আমার লাইফে অনেক ভুল আছে, কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি ওই ভুলটা যেন আমি দ্বিতীয়বার না করি।
চমৎকার।
সো আপনি আজকে যদি কোনো ভুল করে থাকেন, সে ভুল সেটা যে ভুলই হোক, নিজের কাছে নিজের হয়ে ক্ষমা চেয়ে নেন,
সেটাই আসলে বড় ক্ষমা।
এক্স্যাক্টলি,
সেটাই আসলে বড় ক্ষমা,
কারণ মানুষের নিজের বিবেকের চেয়ে বড় কোন আদালত কিন্তু নেই। সো ইটস নেভার টু লেট, যে কোনো মুহূর্তে আপনি স্টার্ট করতে পারেন,
ইনফ্যাক্ট এখন থেকেই শুরু করেন। এবং আমরা যারা আজকে অনুষ্ঠান শুরু করে শুনেছি, তারা সবাই মিলে, মানে তোমার মার জন্য আমরা স্পেশালি দোয়া করতে চাই,
প্লিজ
তোমার মা অনেক ভালো থাকুক।
থ্যাংক ইউ সো মাচ।
এবং তুমি অনেক ভালো।
আজকে এই প্রোগ্রামটা আসার মূল উদ্দেশ্যই কিন্তু আমার এটা, যে আমার শ্রোতাদের এটা বলা যে আমার লাইফটা কেমন ছিল এবং ফাইট করে এখন আমার লাইফটা কেমন।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভবিষ্যতে আরো ভালো হবে সেটা তো নিশ্চয়ই থাকবে।
থ্যাংক ইউ সো মাচ।
একটা গান, একটা গান দিয়ে আমি শেষ করবো। ইনফ্যাক্ট এই গানটা আমি গুনগুন করে গাই, আজকে সকালবেলা গুনগুন করে গিয়েছি কিন্তু লিরিক খুঁজে পাচ্ছিলাম না। প্রহর অ্যালবামের যে গানটা
রাত কা দে,
এই গানটা আমরা শুনতে শুনতে তোমার পার্টটা শেষ করতে চাই। তো চলো আমরা এটা শুনতে শুনতে তোমাকে বিদায় দিই।
অবশ্যই, অবশ্যই।
রাত কাঁদে জোছনা আসে বুঝি না তার ছল, মন্দি ঘিতে লুটিয়ে পড়া স্বপ্ন শত দল। রাত কাঁদে জোছনা আসে বুঝি না তার ছল, মন্দি ঘিতে লুটিয়ে পড়া স্বপ্ন শত দল। পূর্ণিমা চা তোমায় আমায় জানায়নি মন্ত্র, জোছনা পোড়ায় তোমার দেহ আমার পোড়ায় মো। পূর্ণিমা চা তোমায় আমায় জানায়নি মন্ত্র,
জোছনা পড়ায় তোমার দেহ আমার পোড়ায় মো রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে আকাশের রং চুরি করে রাঙাবো শাড়ির আঁচল মেঘেদের রং চুরি করে তোমার চোখে পরাবো কাজল আকাশের রং চুরি করে রাঙাবো শাড়ির আঁচল মেঘেদের রং চুরি করে তোমার চোখে পরাবো কাজল পূর্ণিমা চা তোমায় আমায় জানায়নি মন্ত্র জোছনা পড়ায় তোমার দেহ আমার পোড়ায় মন পূর্ণিমা চা তোমায় আমায় জানায়নি মন্ত্র জোছনা পড়ায় তোমার দেহ আমার পোড়ায় মন রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে রাত কাঁদে
রামিং ফোন বন্ধু প্যাকেজে এখন আরো বেশি বন্ধু আরো বেশি স্বাধীনতা বন্ধু প্যাকেজে এখন পাচ্ছেন মোট 10টি এফএনএফ নাম্বার যার একটি জিপি টু জিপি সুপার এফএনএফ নাম্বারে দিন রাত প্রতি 10 সেকেন্ড মাত্র 5 পয়সা বাকি 9টি এফএনএফ নাম্বার সেট করা যাবে যে কোনো অপারেটর থেকে বন্ধু প্যাকেজ অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণ ফোন প্রিপেড থেকে বি লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে আরো জানতে ভিজিট করুন www.grameenphone.com গ্রামীণ ফোন
8 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট উপরে ওঠে এবং পরবর্তী মিনিটে 3 ফুট নিচে নামে বাঁশে চড়ায় উঠতে বানরটি কত সময় লাগবে
পাশে তেল মাখানো বন্ধ করেন আরামসে উঠে যাবে
ঠিক এমনই কেয়ারকাট কথা গ্রামীণ ফোনে যে কোনো প্যাকেজে 10 সেকেন্ড পাস নো হিডেন চার্জ তাই কথা বলুন প্রতি 10 সেকেন্ড বন্ধু প্যাকেজে একটি সুপার এফএনএফ মাত্র 5 পয়সায় আমন্ত্রণ প্যাকেজে অন্য অপারেটরে মাত্র 11 পয়সায় এবং নিশ্চিন্ত প্যাকেজে সব অপারেটরে মাত্র 15 পয়সায় আজই বেছে নিন আপনার পছন্দের কেয়ারকাট প্যাকেজটি বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com গ্রামীণ ফোন
গ্রামীণ ফোন বন্ধু প্যাকেজে এখন আরো বেশি বন্ধু আরো বেশি স্বাধীনতা বন্ধু প্যাকেজে এখন পাচ্ছেন মোট 10টি এফএনএফ নাম্বার যার একটি জিপি টু জিপি সুপার এফএনএফ নাম্বারে দিন রাত প্রতি 10 সেকেন্ড মাত্র 5 পয়সা বাকি 9টি এফএনএফ নাম্বার সেট করা যাবে যে কোনো অপারেটর থেকে বন্ধু প্যাকেজ অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণ ফোন প্রিপেড থেকে বি লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে আরো জানতে ভিজিট করুন www.grameenphone.com গ্রামীণ ফোন
স্বাগত হ্যালো 920 তে 1:42 হচ্ছে সময় কিবডি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2 বারবারই মনে করিয়ে দিচ্ছি আজকে আপনাদের জন্য বিশেষ একটি হ্যালো 920 ছিল কারণ গ্রামীণ ফোন স্টুডিও লাইভে আপনি আজকে শুনছেন হ্যালো 8920 স্পেশাল ওকে, পারভেজ আমাদের বন্ধু, সে আজকে আমাদের সঙ্গে ছিল এবং পারভেজ সম্পর্কে আমরা ফেসবুকে শত শত কমেন্টস পেয়েছি, সেখান থেকে ক্লান্ত প্রতীক বলেছেন, পারভেজ দাদা স্যালুট তোমাকে অকপটে সত্য বলার জন্য। আদনান রহমান বলেছেন, পারভেজ ভাই আপনাকে স্যালুট বারবার, যে এইরকম একটি খারাপ পথ থেকে আপনি ফিরে এসছেন, আপনার জন্য শুভকামনা, আপনার মাকে মেনি মেনি থ্যাংকস যেইভাবে সবকিছু গাইড করার জন্য, ভাই ভালো থাকবেন। আফরোজা তাহমিনা কনিকা লিখেছে, পারভেজ ভাইকে সত্যি আজকে নতুন করে আবিষ্কার করছি, ধন্যবাদ কিবুদা। অপু সাহা লিখেছেন, অসাম ভাই, নাও আই এম ইউর রিয়েল ফ্রেন্ড। জাকির হোসাইন লিখেছে, একটা মানুষ এই পথ থেকে ফিরে আসতে পারে অবিশ্বাস্য, ধন্যবাদ মা তোমার জন্য আজকের পারভেজ ভাইয়াকে পেয়েছি। জাকির হাসান লিখেছেন, যে মনের সাথে যুদ্ধ করে জয়ী হয় সেই রিয়েল হিরো, পারভেজ ভাই আপনিও তাদের একজন এবং জানি মাদকের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন, একদম সত্য কথা বলেছেন আপনি। দুষ্টু ইফতি আমাদেরকে লিখেছে, পৃথিবীতে মা আর বাবা ছাড়া আর আপন থাকতে আপন মানুষ মানুষ কে থাকে, এরকম একটা প্রশ্ন। খান এম রিফাত আমাদেরকে লিখেছে, এ পর্যন্ত আমি দেখিনি কোন সেলিব্রিটিরা নিজের সম্পর্কে অকপটে এভাবে বলতে পারে, সো ইউ আর রিয়েলি রিয়েলি বস অ্যান্ড সালাম বস। কনিক চাকমা লিখেছে, পারভেজ ভাই থাউজেন্ড স্যালুট টু ইউ, তোমার কথা শুনে মনে অনেক সাহস পেলাম, অল দ্য বেস্ট। দুষ্টু ইফতি আমাদেরকে লিখেছে, আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছু শিখতে পারলাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এত রাত পর্যন্ত আপনারা জেগে আছেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানের বাকে কথাবার্তা যখন বিভিন্ন রকমের হয়েছে সেই সময় আপনারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই, এই কমেন্টস এই ফেসবুকে যে স্ট্যাটাসটি দেওয়া আছে রেডিও স্ট্যাটাস নামে আমাদের ফ্যান পেজে, সে প্রত্যেকটি স্ট্যাটাস প্রত্যেকটি কমেন্টস পারভেজ সম্পর্কে যারা যেটা লিখছেন পারভেজ সেটা নিজে পড়বে এবং এটা পারভেজের কালেকশনে থাকবে। সুতরাং আপনি ইচ্ছা করলে দিনের বেলাতেও আপনি এই মুহূর্তে যদি আপনি ইন্টারনেটে আসতে না পারেন, কালকেও যদি আপনি সময় পান এসে আপনি পারভেজ সম্পর্কে ওখানে বলতে পারেন গল্পটা শোনার পর। আর এই গল্পটা ডাউনলোডে দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই এবং এই পেজ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। এবং এই পেজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সারা সপ্তাহব্যাপী আমরা হ্যালো 8920 নিয়ে গেস্ট সিলেকশন থেকে শুরু করে অনুষ্ঠানের আলোচনা সমালোচনা থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা এখানে আলোচনা সমালোচনা করে থাকি এবং প্রত্যেকটি মেম্বার যারা এখানে রয়েছেন এই ফেসবুকের পেজটিতে প্রত্যেকটি মেম্বারের মতামতকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। সুতরাং আপনি যদি হ্যালো 8920 পছন্দ করেন তাহলে আপনারও ফেসবুকে থাকার সুযোগ থাকলে আপনি অবশ্যই এখানে জয়েন করবেন নিজেকে, facebook.com/hello8920। আর ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে তারপরে আপনার যা বলার আছে আপনি বলবেন এবং এই অনুষ্ঠানে আসতে চাইলে আপনি যে বিষয়টা নিয়ে বলতে চান সে বিষয়টা খুব ছোট্ট করে বলতে হবে আপনাকে কল করবার জন্য এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোন নম্বরটি আমি আবারও বলছি 9115668। এবং আমাদের অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আমরা কখনোই অতিথির গল্প কিংবা আমাদের এখানে যারা আসেন তাদেরকে কোনো অ্যাডভাইস করি না, সেই অ্যাডভাইসের ব্যাপারটা আমরা বন্ধুদের উপরে ছেড়ে দিই যারা আমাদেরকে শুনছেন। আমরা বিশ্বাস করি তাদের মধ্যে লাখো জ্ঞানী এবং গুণী মানুষ আছেন, তারা যদি তাকে কিছু বলতে চান আমরা সাদরে খুব আগ্রহ নিয়ে তার কাছে সেটা পৌঁছে দিই। সুতরাং পারভেজ সম্পর্কে আপনারা যদি ফোন করে কিছু বলতে চান আপনারা সেটা বলতে পারেন, সামনের সপ্তাহে আমরা অবশ্যই সেটা বাজাবো। আমরা এখন যে দুটো কল বাজাবো সে দুটো কল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তাপসী এবং নিগার সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ দুটো কল এবং এই দুটো কলের পরে আমরা আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
উপন্যাসিক দিগন্ত হাসান, আমার ফোন নাম্বারটি হচ্ছে 01776। একটা কথা বলতে চাচ্ছি যে এটা এরকম করে যে সারা বাংলাদেশ ব্যাপী অনেকগুলো ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া আছে, তবে মানুষের জীবন কাহিনী কোন মিডিয়া এখনো আমার চোখে ওরকম ভাবে পড়ে যারা মানুষের জীবনটাকে এইভাবে মানুষের কাছে লাখো মানুষের কাছে উপস্থাপন করতে পারে। তবে হ্যালো 8920 কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এরা যেন সামনে এগিয়ে যেতে পারে সেজন্য আমার পক্ষ থেকে এবং আমার বলবো যে আমাদের রাইটার সংগঠনের পক্ষ থেকে হ্যালো 8920 শুভকামনা রইল। এবং সেই সাথে আমি বলতে চাচ্ছি যে হ্যালো 8920 তে যে ধরনের জীবনের যে সমস্ত গল্পগুলোকে তুলে ধরা হয় আসলে এগুলো সত্যি আমাদের উপন্যাসের পাতায় যে ধরনের গল্পগুলো থাকে সেগুলো অনেক দূর ছাড়িয়ে গেছে। যেমন তাপসী নামের মেয়ের গল্পটি আমি শুনেছি, আসলে সেই মানে একদম বলতে গেলে এরকম যে আসলে এগুলো আমাদের লেখাকে অবশ্যই অবশ্যই হার মানায়। থ্যাংক ইউ হ্যালো 8920, মাই লাভ বাংলাদেশ, মাই লাভ হ্যালো 8920।
হাসান বলছি ঢাকা থেকে, আমার নাম্বারটি 01840। আমি বলতে চাই যে গত সপ্তাহে নিগার আপু তার কথাগুলো শেয়ার করছেন, যেমন তার কথা শুনে শ্রোতারা যে সমস্ত তার উপরে কথাগুলা বলছেন যে আমি আমার সম্পদগুলা তার বোনের জন্য অথবা তার জন্য আমি কিছু দিব অথবা আমি তাকে আর্থিক সহযোগিতা করব, আমি তার বোনকে বিয়ে করতে চাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু যে দুষ্ট লোকের সাথে তার সম্পর্ক হয়ে যে তার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে, সে তার তাদের সেই কোন চক্র হয়ে কোন ভাবে কোন তাদের কোন লোকে তাকে কোন জায়গা অথবা তার বোনকে বিবাহ করা এরকম কোন ই করতে পারে, মানে এই টানছে তারা কোন একটা সুযোগ নিতে পারে তো নিয়ে তাদেরকে এরকম ভাবে নিয়ে তাদেরকে প্রতারণা করে তাদেরকে কোনো ক্ষতি করতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তার কেন তাদের এই প্রচার দ্বারা তাদের কোন মান সম্মান হানি হয়েছে, এরকম চক্র হতে পারে আর কি। এটা থেকে আমরা একটু অ্যালার্ট থাকলে বিবেচনা করে একটু মানে ভালো হয় আর কি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত গভীর থেকে চিন্তা করেছেন সেজন্য, এবং আপনার মতো শ্রোতাই আসলে আমাদের অনেক অনেক বেশি দরকার, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আপনি যেটা বলেছেন সেটা এবিসি কর্তৃপক্ষ সবসময় ভেবে থাকে, এবং যদি কোনো বন্ধু তাকে সাহায্য করতে চান আমরা সরাসরি শ্রোতার কাছে দেবার আগে তাকে অনেকভাবে চিন্তা ভাবনা করে অনেক জাস্টিফাই করে অনেক বিবেচনার মধ্য দিয়ে নিয়ে ঘটনাটা তিনি যেভাবে সাহায্য করতে চাচ্ছেন সেটা আদৌ সত্য কিনা সেটা জাস্টিফাই করে তারপরে তার কাছে দেই, এবং সেক্ষেত্রে আমরা খুবই চিন্তা ভাবনা করে কাজটি করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এভাবে চিন্তা করেছেন এবং আপনি পরামর্শ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই বিশেষ ঈদের হ্যালোইন 920 গ্রামীণ ফোনের সৌজন্য যেটা আপনারা শুনলেন সেটা আমরা শেষ করতে চাই, তবে শেষ করবার ব্যাপারটি একটু অন্যরকম হবে। আমি আমি একজন বন্ধুর কথা বলবো হ্যালোইন 920, যে বন্ধুটি অনেক অনেকদিন আগে ফোন দিয়েছিলেন, এবং এই বন্ধুদের জন্যই মিডিয়াতে সেলিব্রিটি কিংবা স্টার ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, আমরা যাই বলি না কেন, তারা অনেক বেশি ভালোবাসেন বলেই আমরা যারা দেখি তাদেরকে দেখি আর কি, রংচঙ্গে স্টার কিংবা রংচঙ্গে মানুষ যা ধরাছোঁয়ার বাইরের মানুষ, তারা আসলে এই মানুষগুলোর জন্যই সৃষ্টি হন। তো এই রকম একজন মানুষ যার প্রিয় মানুষ হচ্ছেন আমাদের নায়ক শাকিব খান এবং মনির, আমাদের সিঙ্গার মনির, তিনি অনেকদিন আগে প্রথমে একটা কল পাঠিয়েছিলেন দুজন সম্পর্কে, শাকিব খান এবং মনির খান সম্পর্কে। তার প্রায় এক মাস পর তিনি আরেকটি কল পাঠিয়েছিলেন শাকিব খান এবং মনির খান সম্পর্কে। শাকিব খান পর্যন্ত আমরা যেতে পারিনি, ইন সেন্স শাকিব খানকে আমরা শোনাতে পারিনি কলটা, কিন্তু আমরা মনির খানকে শুনিয়েছিলাম, এবং মনির খানকে শোনানোর পরে যে শ্রোতা আমাদেরকে এই কলটি পাঠিয়েছিলেন তার সম্পর্কে মনির খান কিছু বলেছেন, ওই ভোকালটি দিয়ে আজকের হ্যালোইন 920 শেষ হয়ে যাবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই, আর সবসময় বলে থাকি হ্যালোইন 920 হচ্ছে আপনার সবচেয়ে কাছের বন্ধু, আপনার গল্প বলার প্ল্যাটফর্ম। জীবনের এমন কোন ঘটনা থাকতে পারে বা এমন কোন কথা থাকতে পারে যেটা হয়তো কাউকে বলা হয়নি, কিংবা এমন কোন পরিস্থিতিতে আছেন কাউকে কোনো কিছু বলা যাচ্ছে না মন খুলে, তাহলে কিছু সময়ের জন্য আমাদের এখানে আসুন, মন খুলে বলুন আপনার মনে যা আছে। আমরা আর কিছু করতে না পারি, খুব মনোযোগ দিয়ে আপনার গল্পগুলো শুনব এবং লাখো মানুষকে আপনার গল্প শোনাব, এবং আমরা বিশ্বাস করি হ্যালোইন 920 একদিন এমন একটি অনুষ্ঠান হবে যে একজন মানুষ যিনি আসবেন এখানে এবং আসার পরে সত্যি সত্যিই তার জীবনে যদি কোনো দুঃখ থাকে কষ্ট থাকে তার যতটুকু মানুষের সাহায্যে সম্ভব মানে তাকে রিকভার করা ততটুকু হ্যালোইন 920 তে প্রচার করার পরে সেটা সম্ভব হবে, আমরা বিশ্বাস করি সেটা, এবং সে বিশ্বাস আমাদের সামনের দিকে নিয়ে যাক, সেটা রেখেই সে আশাটা রেখেই শেষ করছে আজকে। অনেক ভালো থাকুন, সবসময় বিসি রেডিওর সঙ্গেই থাকুন। ফোন নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি 9115668, এবং আমাদের পেজটি হচ্ছে ফেসবুকের facebook.com/hello8920।
আমার নাম বাবুল, আমার মোবাইল নাম্বার, আমার বয়স 18, আমার জীবনে 18 বছরে আমার জীবনে অনেক কিছু করছে ভাই, সেই গড়াতে আমি সর্বহারা হয়ে গেলাম। বিয়া ভাই শুনছেন তো, জীবনে তিনটি মানুষের পিছনে আমার জীবনের খরচ বেশি, এক হচ্ছে ভালোবাসা, দুই হচ্ছে শাকিব, তিন হচ্ছে মনির খান। শাকিব তো না মনির খান, এরার পিছনে আমি অনেক গুলা করছি, অনেক টাকা খরচ হচ্ছে তাদের জন্য, কথা বলার জন্য। শাকিবের এমন কোন ছবি নাই যে আমি দেখছি না, হয়তো তিন চারটে ছবি হয়তো বাদ যেতে পারে, যতদিন ছবি করছে সব ছবি আমি দেখি, ছবি দেখার কারণ একটাই, সে প্রেমের কাহিনী করে না তা আমার খুব ভালো লাগে, কিন্তু তার আমি আমার ভালোবাসার মতন সে আমার যেটা বলতো না আমি এটাই করতে রাজি আসলাম। আমাদের বাড়ি ভাই কুটিয়াদি, মনির খান বিয়ে করলো নাকি কুলিয়াস্তর, অনেক ঘুরা ঘুরছি, শ্বশুর বাড়ি তো গেছি মনির খানের, কিন্তু তার দেখা পাইনি, এমনি অনেক টাকা ঘুরাঘুরা করছি, আমার উশিলের মানুষ আমার থেকে অনেক টাকা খাইছে, কিন্তু আমি তাদের দেখা পাইনি।
ভাই আমার নাম বাবুল, আপনি তো জানেন আমার কি দুঃখ ভাই, আজকে ভাই এখন আমি আসি ভাই এফডিসির ভিতরে, বুঝছেন ভাই, অনেক কষ্ট করে এফডিসির ভিতরে ঢুকলাম টাকা পয়সা দিয়া, সাকিবের দেখলাম, সাকিবের সামনে ভাবছিলাম যে সাকিবের সাথে কথা কথা বলবো, তার কাছে কি আর আমি লাভ কিছু সাইলাম এলে, তার কাছে কি আমি টাকা পয়সা সাইলাম এলে, দন্দুলা সাইলাম এলে, তার জীবন সাইলাম এলে, তার তো আমি কিছুই সাইলাম এলে না, সাইলাম এলে কি তার চাইতে একটু ভালোবাসা, যে তার লগে দুই সাথে কথা কয়ে যাতে একটু মনের মনের যে আকর্ষণ দেয় এটা যাতে একটু মিলে, কিন্তু তার সামনে ভাই আমাদের তার লগে লম্বা ছোট একটা লোক থাকে কিন্তু সে আমার একটা রাস্তি মাসে বুঝছেন, আমি অনেক দুঃখ হয়েছি কিন্তু সে তাকালেছি সাকিব তাকালেছি দেখছি কিন্তু দেখার পরও যে কিছু বললো না, তার চাইতে আমি ভাবলাম যে কিরি আমি যে এত এসব যে করতেছি কিন্তু উড়ে তো আমি দেখি কিন্তু সে তো আমার কোনোদিনও দেখে নাই কোনোদিনও বুঝে নাই, আমি যেটা মনে মনে বলতেছি যে এটা তো কোনোদিনই সম্ভব না বুঝছেন, আজকে আমি বুঝলাম যে এটা তো কোনোদিনও ভাই সম্ভব না, আমি তো এরকম ভাবছিলাম না বুঝছেন, আমি ভাবছিলাম যে তার সাথে কথা বলতে পারবো আমি ধারে তো এত একটা এও করি যে আমি কথা বলতে পারবো, কিন্তু এখানে দেখলাম এরকম অবস্থা ভাই, আমি মানে ঘরের মানুষ ঘরেই ফিরে যাব, কিন্তু এই জন্মে না পাই কেউই যদি না জানে যে আল্লাহ তিনি একজন উপরে আছেন কিন্তু সে তো জানে আমার মনের খবর, কিন্তু তার এই পারে যদি না পাই যে পরকালে ভাই আল্লাহর বিধির কাছে যে আমি এটা চাইবো তাকে আমি চাইবো যে বিধি তুমি আর কিছুই আমাকে দিতে হবে না, তুমি শুধু আমাকে যদি কোন সময় আমি তোমার একটা চান্স পাই যে বলা তাহলে আমি আল্লাহর কাছে চাইবো, শুধু সাকিব খান আর মনি খান আর এসে আমার প্রিয় ভালোবাসা আমার প্রিয় তিনটা জিনিসই আমি চাইবো বিধির কাছে, বলতে পারি না সাকিব ভাইয়ের সাথে তার দেখা করবো কোনো সময় ইচ্ছা হবে না, কিন্তু এখন মনি খান মনি খানের সাথে ভাই আমি দেখা করবো ভাই,
বাবুল তোমার সাথে দেখা হয় নাই কিন্তু তোমার অন্তরের ব্যথা আর আমার অন্তরের ব্যথা দুজনের একই কথা, খুব দ্রুত তোমার সাথে আমার দেখা হবে, দুঃখ পেও না আর যত দুঃখই পাও আমি জানি আমার থেকে দুঃখ তুমি পাবে না, আর তোমার দুঃখ বোঝার জন্য এই পৃথিবীতে আর কেউ থাকুক আর না থাকুক তুমি আজকে থেকে ভেবে নাও যে তোমার মনির ভাই তোমার দুঃখ বোঝার একজন, তুমি এসো, তুমি আসলেই তোমার বুক আর আমার বুক একত্রিত হয়ে দুই ভাই দুঃখ মোচন করার কিছু মুহূর্ত কাটাবো, ভালো থাকো, হ্যালো 8920 এর সাথে থাকো।
চলে সহে নাই আমার, আমি মেনেছি প্রেমের নীলা কপালে সহে নাই আমার, বুঝি মিলল
track was downloaded from FusionBD.com.